This track was downloaded from FusionBD.com.
90.4. ভালোবাসার বাংলাদেশ শুনছেন ঢাকা FM 90.4 এবং দেখতে দেখতে ঘড়ির সময়টা এই মুহূর্তে অলমোস্ট রাত 10:30 এবং আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই কিন্তু ভালোবাসার বাংলাদেশ, আর আরজিমা রয়েছে, এসেছি আপনার সঙ্গে কানেক্টেড হতে এবং থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। আজ 14 মে 2015, 31 বৈশাখ, 1422 বঙ্গাব্দ, 24 রজব, 1436 হিজরি। দেখতে দেখতে বৈশাখ মাসটাও কিন্তু শেষ এবং জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠালের মাস যেটাকে বলে, জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে। সবকিছু মিলিয়ে খুবই ভালো কাটছে সময়টি, যদিও গরমটা একটু বেশি না, অনেক বেশি গরম, সবার মাথা গরম, সেই সাথে বাইরের পরিবেশটা অনেক গরম এবং বাতাসটাও কিন্তু বাইরের গরম, সবকিছু মিলে গরম গরম আবহাওয়া, সবকিছুই গরম। এই মুহূর্তে আপনি কেমন আছেন, কি করছেন অবশ্যই আমাকে জানাবেন। জানাতে হলে আপনার সেল ফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে, পোস্ট দেওয়া হয়ে গিয়েছে অলরেডি, যারা ফেসবুকে কানেক্টেড আছেন আমাদের সঙ্গে তারা দেখেছেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু রাত্রি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। সো বন্ধু, ফেসবুকে অবশ্যই কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ, লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন, যত খুশি কমেন্ট করবেন এবং মনের যত না বলা কথা আছে সবই আমাদেরকে জানিয়ে দিবেন। এবং কবিতা তৈরি করেছেন তো জি বন্ধু গুরু এতেশাম, কিন্তু আপনার সেই সুন্দর কবিতাগুলো পাঠানো, কবিতা আসলে অনেক বড় হতে হবে তেমনটি কিন্তু নাই, খুব ছোট কবিতা অথবা আপনার পছন্দের খুব ছোট একটি লাইন যদিও লিখে পাঠান, খুব সুন্দর হলে সেটি অবশ্যই তিনি পড়ে দিবেন। সো বন্ধু, একদমই দেরি করবেন না, সবকিছু মিলে অনেক বেশি এক্সাইটেড আমি। আশা করছি আজকের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধুর কাছ থেকে খুব ভালো একটি ভালোবাসার গল্প শুনবো, সবকিছু মিলে অনেক ভালো কাটবে আজকের শেষ মুহূর্তের এই দিনটিতে। আর এই মুহূর্তে চলে যাচ্ছে গানে, গানে বিরতির পর ফিরছি, গানটি আশা করছি অবশ্যই অনেক বেশি ভালো লাগবে, যদিও সবার মাথাটি একটু গরম আছে, অলরেডি এখনই ঠান্ডা হয়ে যাবে গানটি শুনলে। সো বন্ধুর সঙ্গে থাকুন, 16260 তে অবশ্যই SMS পাঠাবেন এবং ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4।
আমি জানি যেন ছায়া হয়ে আছি, যেন তোমায় নিয়ে বাঁচি, তুমি আমার সুখ পাবে, বল কোথায় তোমায় রাখি,
তুমি রাতে দিন আমার আমি ডুবে থাকি সারাটা ঘর, তুমি ছুঁয়ে গেলে আমি উড়বো আজীবন,
তুমি ছুঁয়ে দিলে মন আমি উড়বো আজীবন, তুমি ছুঁয়ে দিলে মন আমি উড়বো আজীবন, তুমি ছুঁয়ে দিলে মন আমি উড়বো আজীবন,
ভালোবাসার বাংলাদেশ। বন্ধু আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনারই সঙ্গে, থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। অলরেডি অনেকে কানেক্টেড হয়েছেন ফেসবুকে এবং 16260 তে যারা কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/ঢাকা FM 90.4। আর এখন তো সবার ফেসবুক আইডি আছে, যাদের ফেসবুক আইডি আছে তাদেরকে বলছি আপনি কিন্তু সব সময় সপ্তাহে 7 দিনই আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। আমরা কখন কি করছি, কখন কোন প্রোগ্রামটি হচ্ছে আপনি যেতে জানতে পারবেন ছোট্ট একটি কাজের মাধ্যমে, তা হচ্ছে আপনি যদি আমাদের ঢাকা এফএম এর ফ্যান পেজে লাইক দিয়ে থাকেন। সো বন্ধু দেরি না করে এখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে লিখুন ঢাকা এফএম, একদম কোনো প্রকার স্পেস ছাড়া ঢাকা এফএম লিখুন, দেখবেন আমাদের সেই কাঙ্ক্ষিত পেজটি আপনি পেয়ে যাবেন। দেন লাইক দিয়ে আপনি অলওয়েজ আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। এবং আমরা কখন কি করছি, কখন কোন প্রোগ্রামটি হচ্ছে, কখন কোন আর যে আপনার সঙ্গে কানেক্টেড আছে সবকিছুই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো বন্ধু অবশ্যই এই কাজটি করে নেবেন। আর বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধু রাত্রি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। রাত্রির মতো আপনিও যদি আপনার ভালোবাসার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তার জন্য যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। সো বন্ধু দেরি না করে এখন SMS টি পাঠিয়ে দিন, লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। ফেসবুকে অনেকে আছেন আমাদের সঙ্গে, ক্রিকেট পাগল আলামিন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন গুরুকে সালাম জানিয়েছেন, অবশ্যই আপনার সালামটি আমি পৌঁছে দিব। এবং পুরোটা সপ্তাহ আমাদেরকে তিনি অনেক মিস করেন, আজকে 5 জন একসঙ্গে শুনছেন, আরমান মেহেদি সাব্বির সোহাগ আর ইউসুফ সকলেই আমাদেরকে নিয়মিত শুনেন এবং সবসময় ঢাকা এফএম এর সঙ্গে তারা আছেন, যেন অনেক ভালো লাগলো আলামিন। এবং আমি জানি আপনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, আরো বেশি বেশি লাইক এবং কমেন্ট দিয়ে আরো বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকবেন। এম কে রিমোন আছেন আমাদের সঙ্গে, তার গানটা খুবই ভালো লেগেছে এবং তার পছন্দের গান ছিল এটি। কামরুজ্জামান হাসু আছেন আমাদের সঙ্গে নীলফামারী থেকে, আকাশে সূর্য ফাহিম আছে, তিনি লিখেছে তোমার কণ্ঠ শুনলে মাথা কেন মন পর্যন্ত কুল হয়ে যাবে, তাই ফাহিম জেনে অনেক ভালো লাগলো, আর সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং মাথাটা যেন সবসময় ঠান্ডা রাখে কারণ এত গরম বাইরে, মাথা গরম হলে কিন্তু সবকিছুই এলোমেলো হয়ে যাবে, সো কুল। ডিডিজি রুবেল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন জিতু খান, আসতে না আসতে অভিযোগ শুরু হয়ে গিয়েছে সবার যে কেন কমেন্ট পড়ছি না, চেষ্টা করছি সবার কমেন্ট পড়ার, অন্তত পক্ষে নামগুলো পড়ে দেওয়ার। তো যদি কারো কমেন্ট বা SMS মিস হয়ে যায় তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আশরাফুল ইমরান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন হৃদয় আখাউড়া থেকে, তিনি প্রথম আমাদেরকে SMS করেছেন এবং তার গার্লফ্রেন্ড শান্তি আমাদেরকে শুনছে, শান্তিকে কিছু একটা বলে দিতে বলেছে। হৃদয় এবং শান্তি হৃদয়ের শান্তি, হৃদয়ের শান্তি আসলে খুব ভালো জিনিস। হৃদয়টাকে সবসময় শান্তিতে রাখুন এবং হৃদয়কে বলছি, শান্তিকে বলছি, সবসময় অনেক বেশি বেশি ভালো থাকবেন, ঢাকা ফেমের সঙ্গে থাকবেন, ভালোবাসাটাকে অনেক বেশি ভালোভাবে ভালোবাসবেন। ভালোবাসার মধ্যে এখন যেরকম অস্থিরতা, যেরকম অপবিত্রতা চলে এসেছে, আশা করছি এই জিনিসগুলো যেন আপনাদের মধ্যে না হয়। সবসময় সবকিছুর মধ্যে পবিত্রতা থাকলে, ভালো মন মানসিকতা থাকলে যে কোনো সম্পর্ক অনেক বেশি ভালো রাখতে পারবেন আপনি। রহমান মাকসুদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সোহাগ, ইমরান, এম জে সাকিব আছেন, রুবেল শেখ আছেন আমাদের সঙ্গে, রাসেল হোসেন, মোহাম্মদ ইব্রাহিম আছেন আমাদের সঙ্গে, শামীম সরকার কুমিল্লা থেকে আছেন, মেহেদি হাসান রানা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন খালেদ রহমান, দেবদাস, রাকিব আছেন, ফয়সাল মুন্না আছেন আমাদের সঙ্গে, তানজিল বিন তন্ময়, কিন্তু তিনি আজকে আমাদেরকে তিনি শুনতে পারছেন না, তাই তার মনটা খারাপ। কেন বন্ধু শুনতে পারছেন না? কোনো সমস্যা নেই, যদি কোনো সমস্যা থাকে আজকে শুনবেন না, নেক্সট টাইম অবশ্যই শুনবেন। আর যে সাইফুল আছেন আমাদের সঙ্গে, তার মনে হচ্ছে আজকের গল্পটা ভালো হবে। আসলে আমারও মনে হচ্ছে আজকের গল্পটা ভালো হবে, দেখা যাক আসলে আজকের গল্পটা কেমন হয়। আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশে অতিথিবন্ধু রাত্রি, যেহেতু অনেক রাত, গভীর রাত হয়ে যাবে, সো আশা করছি রাত্রির গল্পটা রাত্রির মতো অনেক চমৎকার হবে, রাত্রি দেখতেও অনেক সুইট। আর যারা ফেসবুকে আছেন তারা তো দেখে নিয়েছেন, আর যারা এখনো কানেক্টেড হননি ফেসবুকে তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কানেক্টেড হবেন ফেসবুকে, www.facebook.com/thakafm90.4। এমডি আরিয়ান আছেন আমাদের সঙ্গে, এমডি অতীত আছেন, হাবিবুর রহমান সহ অনেকেই আছেন, সবার কমেন্ট এবং SMS পড়বো, কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি। সো বন্ধু অবশ্যই কানেক্টেড হবেন ফেসবুকে এবং 16260 তে SMS পাঠাতে একদম ভুলবেন না, সঙ্গে থাকুন।
তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধু। জীবন বাঁচতে চাই।
www.facebook.com/thakafm90.4 তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং 16260 তে যারা আছেন, যারা এসএমএস করছেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনার নামটি লিখতে একদমই ভুলবেন না। লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এত কষ্ট করে এসএমএস টি পাঠাচ্ছেন, যদি নামটি না পাঠান তাহলে তো আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে ইয়াসমিন মাহমুদ সাহেব আছেন আমাদের সঙ্গে, অবুজ ভাবনা আছেন, আল মাসুম আছেন আমাদের সঙ্গে, অবুজ মন আছেন বাহরাইন থেকে, তার আসল নামটি জাকির, জাকির আছেন বাহরাইন থেকে, রাজিবুল হাসান রাজিব আছেন আমাদের সঙ্গে। তিনি গত সপ্তাহে বলেছিলেন যে তিনি তুলতুলকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না, তিনি এখনো বলতে পারেননি। রাজীব, এটা তো খুবই খারাপ হয়ে গেল যে এক সপ্তাহ হয়ে গেল এখনই বলতে পারেন, আপনি পারছেন না বলতে, কেন সমস্যাটি কোথায়, ভয় পাচ্ছেন নাকি অন্য কিছু? রাজীব মনে সাহস নিয়ে তুলতুলকে গিয়ে কালকে অবশ্যই বলে দেবেন যে তুলতুল আমি তোমাকে অনেক ভালোবাসি। সায়েম হোসেন আছেন আমাদের সঙ্গে নরসিংদী থেকে, তিনি বিধিকে ভালোবাসে কিন্তু সে অভিমান করেছে, কথা বলছে না, তাই তার মনটি খারাপ। এমডি কাউসার আহমেদ সজল আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাইদুল আছেন, নীরব আহমেদ নীল আছেন আমাদের সঙ্গে, ফরহাদ মোল্লা সহ আর অনেকেই আছেন, আরও অনেক কথা হবে। গান তো আছে অবশ্যই, এই মুহূর্তে যে গানটি শুনছি খনার এবং ইমরানের গান, অনেক চমৎকার একটি গান, সো বন্ধুর সঙ্গে থাকুন পিছিয়ে গানে বিরতির পর।
ফুলে সুখের আকাশ নামে মাটির পৃথিবীতে
ভালোবাসার বাংলাদেশ
জীবন্ত, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ মানে ভালোবাসার বাংলাদেশ, আপনার আমার সবার ভালোবাসার বাংলাদেশ। আর ভালোবাসার বাংলাদেশ মানে আপনাদের সবাইকে নিয়ে কিন্তু আমাদের ভালোবাসার বাংলাদেশ। এবং ঈদ, ঈদ আসলে খুব বড় একটি উৎসব মুসলমানদের জন্য। সো ঈদে আসলে সবাই চায় আমরা নতুন জামা কাপড় নিয়ে ঈদ করতে, আর এই ঈদে যেন কোনো পথ শিশু যেন বাদ না যায় সে প্রচেষ্টা কিন্তু আমরা গত 2 বছর ধরে করছি আপনাদের সবার সবার সবাইকে মিলে আর কি কাজটা আমরা করছি সবাই মিলে, যে আমরা যেন সব পথ শিশুদের গায়ে নতুন জামা কাপড় দিতে পারি। গত বছরে যা করেছি, তার আগের বছর যা করেছি, এবারে চাচ্ছি আমরা আরো ভালো কিছু করতে, বড় প্রয়াসে আপনাদেরকে সাথে নিয়ে বড় কিছু করতে। সো বন্ধু, এখনই তো সময়, তাই না? এবার আমরা কোনো পথ শিশুকে নতুন জামা কাপড় ছাড়া ঈদ করতে দিতে চাই না। সর্বসম্মিলিতভাবে 10ই জুন শুরু হচ্ছে পথ শিশুদের কাপড় সংগ্রহ ক্যাম্পেইনে এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে যোগাযোগ করুন। অনেকেই আছেন যারা কাজ করতে চাচ্ছেন, তাদেরকে বলছি এলাকা ভিত্তিক এবারে হবে কাজটি। সো বন্ধু, 10ই জুন থেকে শুরু হচ্ছে, আর এই ক্যাম্পেইনে আপনি স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে যোগাযোগ করুন 01841904928। আমি আবারও বলছি 01841904928, এই নম্বরটিতে আপনি যোগাযোগ করুন। এবং এলাকার নামগুলো আমি জানিয়ে দিচ্ছি: মিরপুর 10, মিরপুর 12, শেওড়াপাড়া, ফার্মগেট এরিয়া, প্রান্তপথ, বাংলা মোটর, গুলিস্থান, যাত্রাবাড়ি, ড্যামরা, আরো আছে অনেক এলাকা আছে, আমি নামগুলো আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং আমি আবারও বলছি 10ই জুন থেকে কিন্তু শুরু হচ্ছে এই ক্যাম্পেইনটি, এবং ক্যাম্পেইনে আপনি স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন 01841904928, এই নাম্বারটিতে। সো বন্ধু, আশা করছি সবাই অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু কাজটি আমরা করি। গত বছর আমি ছিলাম, আসলে অনেক বেশি ভালো লেগেছে, সবার এত উৎসাহ আর এত ভালোবাসা, সবকিছু মিলে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি এই বছরও থাকবো আপনাদেরই সঙ্গে, এবং আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সব সময়। গত বছর যেমন ছিলেন, এই বছরও ঠিক একইভাবে থাকবেন। আর এই মুহূর্তে যারা শুনছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কানেক্টেড হবেন www.facebook.com/shakilfm90.4। শাকিল আহমেদ এসে আছেন আমাদের সঙ্গে, তার মনটা আজকে অনেক ভালো, জেনে আসলে অনেক ভালো লাগলো যে যখন কারো মন ভালো থাকে শুনতে অনেক বেশি ভালো লাগে। জাহাঙ্গীর আলম আছেন আমাদের সঙ্গে, সজীব এম হোসেন আছেন নোয়াখালী থেকে, ফারকান আহমেদ শিফাত আছেন আমাদের সঙ্গে, ইব্রাহিম মানিকগঞ্জ থেকে আছেন, সাইফুল ইসলাম রাজু আছেন আমাদের সঙ্গে, তিনি ঋতুকে অনেক মিস করছেন, কি করবেন জানতে চেয়েছেন। ঋতুকে এখনই একটি SMS করে দিন অথবা তাকে একটি ফোন দিয়ে দিন, আশা করছি তার ভালো লাগবে। আরিয়ান আহমেদ সোহান আছেন আমাদের সঙ্গে, রোমান হোসেন সহ আর অনেকেই আছেন, আরো অনেক কমেন্ট এবং SMS পড়বো। এবং আবারও জানিয়ে দিচ্ছি বন্ধু, যে যারা স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন 01841904928, এই নাম্বারে। আর এই মুহূর্তে অবশ্যই SMS করবেন 16260, এবং কানেক্টেড থাকবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এ। ফিরছি নতুন আরেকটি ঘন্টায়, সো বন্ধুর সঙ্গে থাকুন, সাথেই থাকুন।
तुम में हम है, हम में तुम हो, तुमसे हम है, हमसे तुम हो, किस किस्मतों से मिलते हैं दो दिल यहाँ हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में खुश नसीब है हम जिनको है मिली ये बहार जिंदगी में हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में
ফিউশন টাইম চেক এখন সময় রাত ১১টা রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ
রক্সি পেইন্টস নিয়ে এলো স্টাইলিশ ওয়াল ফিনিশ রক্সি ফিউশন রক্সি ফিউশনে আছে ৯টি ক্যাটাগরিতে ২০০ হৃদয় করা ডিজাইন স্টেনসিল ওয়াল পেপার স্যান্ড কোটিং টেক্সচার আর্ট রিঙ্কল স্প্ল্যাশ ফ্লোরাল ইটস ওয়ার্ল্ড যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ
ভালোবাসার বাংলাদেশ এর আগে যা বলছিলাম যে হচ্ছে আগামী ১০ জুন থেকে কিন্তু যে ক্যাম্পেইনটি শুরু হচ্ছে স্বেচ্ছাসেবক আই মিন ভলেন্টিয়ার যে ক্যাম্পেইনটি শুরু হচ্ছে প্রতি এলাকা থেকে ৫ জন করে ভলেন্টিয়ার নেওয়া হবে আর অনেকে চান যে ঢাকা এফ এম এ এসে আপনার সেই নতুন কাপড়গুলো পথশ্রীদের দেওয়ার জন্য নতুন কাপড়গুলো আপনি দিতে চাচ্ছেন কিন্তু কোনো কারণে দিতে পারছেন না বা তার জন্য আপনার মন খারাপ হচ্ছে তার জন্য মন খারাপ করার কোনো কারণ নেই ভলেন্টিয়াররা গিয়ে আপনার সেই কাপড়গুলো ঢাকা এফ এম এ নিয়ে আসবে সো বন্ধু অবশ্যই অবশ্যই কানেক্টেড আপনি যোগাযোগ করবেন যারা ভলেন্টিয়ার কাজ করতে চাচ্ছেন ০১৮৪১৯০৪৯২৮ এই নাম্বারটিতে আর কিছুক্ষণ আগে কিন্তু আমি কিছু এলাকার নাম জানিয়ে দিয়েছি আরও এলাকার নাম আছে আমি জানিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ সাভার আমিনবাজার গাবতলি শ্যামলী ধানমন্ডি কলাবাগান নীলক্ষেত এইসব এরিয়া যারা আছেন তাদের সেই সব এরিয়া থেকে ৫ জন করে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে আর ভলেন্টিয়ার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঢাকা এফ এম এর এই নাম্বারটিতে ০১৮৪১৯০৪৯২৮ এই নাম্বারে আর পথশিশুরা কিন্তু সবাই কিন্তু ঈদে চায় যে নতুন জামা কাপড় দিয়ে ঈদ করতেছে বন্ধু অবশ্যই যে যার মতো করে পারবেন অবশ্যই নতুন জামা কাপড় আপনার সেই ভলেন্টিয়ার যারা যাবে আপনার কাছে ভলেন্টিয়াররা তাদের কাছে পাঠিয়ে দেবেন সে বন্ধু অবশ্যই অবশ্যই আশা করছি এবার ভালো কিছু হবে। আর যারা 16260 তে আছেন, জনি আছেন আমাদের সঙ্গে, শামিম আহমেদ আছেন, আর আছেন আমাদের সঙ্গে সিমু আছেন নরসিংদী থেকে। আর যারা ফেসবুকে কানেক্টেড রয়েছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনার সুন্দর সুন্দর কমেন্ট গুলা কিন্তু আপনি পাঠিয়ে দিন আমাদেরকে, কারণ আপনার সেই সিলেক্টেড আপনার সেই সুন্দর কমেন্ট গুলা কিন্তু পড়ে দিবে গুরু এহতেশাম। আর যারা পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পাঠাননি তারা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবেন। খাইফত উল্লাহ আছেন আমাদের সঙ্গে, মাহমুদুল হাসান মাসুদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন পুলক নজরুল খন্দকার, তানভীর রাজ আছেন, তার মনটা আজকে অনেক ভালো জেনে অনেক ভালো লাগলো। এম ডি ফয়সাল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সাইফুল ইসলাম, সোহেল সাকিল আছেন আমাদের সঙ্গে, ফয়সাল তারুকদার আছেন আমাদের সঙ্গে, এ মোহাম্মদ ইউনুস মিয়া আছেন, একলা হাবিব আছেন আমাদের সঙ্গে, এমনি কাউসার, সজল, ফয়সাল প্রধান, নীল নয়না আছেন, স্যাড, সজীব সহ আরো অনেকেই আছেন যারা জয়েন করেছেন এবং যারা তাদের সুন্দর সেই কমেন্ট গুলো পাঠাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যারা পাঠানি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু পাঠিয়ে দিন। আমাদের যে ফেসবুক আইডিটি আছে www.facebook.com/thakafm90.4, আর বন্ধু 10 জুন থেকে কিন্তু শুরু হচ্ছে ভলেন্টিয়াররা যারা কাজ করতে চাচ্ছেন, সো বন্ধু অবশ্যই যোগাযোগ করুন 01841904928 এই নম্বরে। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে গানে বিরতির পর ফিরছি। আর বন্ধু আপনি জানেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধু রাত্রি, আজকে আমরা শুনবো তার ভালোবাসার গল্প, আশা করছি চমৎকার একটি ভালোবাসার গল্প আজকে আমরা পাচ্ছি, সো বন্ধু অবশ্যই সঙ্গে থাকবেন। এবং যারা ভালোবাসার বাংলাদেশ অংশগ্রহণ করতে চান আমাদের এই হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। সো বন্ধু দেরি না করে এখন SMS টি পাঠিয়ে দিন, লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বার। সঙ্গে থাকুন ফিরছি গানে বিরতির পর। আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ রাজারানী রাজি, তাই না? রাজারানী রাজি থাকলে আর কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর বন্ধুরা যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং চলছে ভালোবাসার বাংলাদেশ, আপনাদেরই ভালোবাসার বাংলাদেশ। আর বন্ধুরা আপনারা জানেন যে গত বছর এবং তার আগের বছর, গত দুই বছর কিন্তু আমরা আপনারা সম্মিলিতভাবে কিন্তু আমরা যে কাজটি করেছি তা হচ্ছে পথ শিশুদের আমরা ঈদের নতুন জামা কাপড় দিতে চেষ্টা করেছি। এবং এইবার আরো নতুন পরিসরে এবং আরো অনেক বড় পরিসরে কিন্তু আমরা যাচ্ছি এই কাজটি করতে। বন্ধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। আর আরেকটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি, তা হচ্ছে 10ই জুন থেকে কিন্তু পথ শিশুদের কাপড় সংগ্রহ ক্যাম্পেইনে এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবকের ভলেন্টিয়ার হয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। ওয়াহিদ মুরাদ আছেন আমাদের সঙ্গে, তিনিও কাজ করতে চাচ্ছেন জানিয়েছেন। ওয়াহিদ মুরাদ আপনি কিন্তু অবশ্যই এই নাম্বারে কানেক্ট করবেন, আপনি ফোন দিবেন এই নাম্বারে 01841904928। এবং প্রতিটি এলাকা থেকে কিন্তু 5 জন করে ভলেন্টিয়ার নেওয়া হবে। আর যারা কাপড় দিতে চাচ্ছেন বা চিন্তা করছেন তারা কিন্তু ভলেন্টিয়ারের কাছেই আপনার সেই কাপড়টি পাঠিয়ে দিতে পারেন, কষ্ট করে আপনাকে ঢাকা এফএম এ আসতে হবে না। আর কিছুক্ষণ আগে আমি এলাকার নাম বলে দিয়েছিলাম, আরো কিছু এলাকা আছে আমি জানিয়ে দিচ্ছি। মোহাম্মদপুর, উত্তরা, গাজীপুর, বোর্ডবাজার, আবদুল্লাপুর, টঙ্গী, নরসিংদী, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মাটিকাটা, এইসব এলাকাগুলো থেকে, প্রতিটি এলাকা থেকে 5 জন করে ভলেন্টিয়ার নেওয়া হবে। সো বন্ধু যারা কাজ করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো এই নাম্বারটিতে 01841904928 এই নাম্বারটিতে। আর এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে অনেকে ফেসবুকে, আর ফেসবুকে যারা কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ। কনফিউজড বয় রাব্বি আছেন আমাদের সঙ্গে, এমডি কাউসার আহমেদ সজল আছেন, এমডি মহসিন আছেন সিঙ্গাপুর থেকে, তার ওখানে অনেক রাত হয়ে গিয়েছে তারপরও তিনি আমাদেরকে শুনছেন। নুসরাত জাহান কনা আছেন আমাদের সঙ্গে, তা তিনি শিখ, তার জন্য দোয়া করতে বলেছেন। অবশ্যই কনা আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আশা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জুয়েল রানা সুবর্ণ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন ওয়াহিদ মুরাদ, ইয়াসিন ইসলাম আছেন আমাদের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে রাগ করেছেন, কারো তাঁর কমেন্ট পড়ি না, সবসময় চেষ্টা করি সবার কমেন্ট পড়ার, কিন্তু যাদেরটা পড়তে পারছি না বা কোনো কারণে মিস হয়ে যাচ্ছে আই এম এক্সট্রিমলি সরি। আর বন্ধুরা যারা কমেন্ট করছেন ফেসবুকে তাদেরকে বলছি অবশ্যই আপনার সেই সুন্দর লেখাগুলো, কবিতাগুলো অথবা কোনো সুন্দর একটি লাইন যেটা মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যাওয়া সেই লাইনগুলো কিন্তু আপনি পাঠিয়ে দেবেন www.facebook.com/thakafm90.4 এ। কমেন্টে আমরা যে পোস্টটি দিয়েছি সেই পোস্টের কমেন্টটিতে আপনি পাঠিয়ে দিন আপনার সেই সুন্দর লেখাটি, এবং সেই আপনার সেই সুন্দর লেখাটি কিন্তু পড়ে দিবে আমাদের গুরু এহতেশাম। বন্ধু একদমই দেরি করবেন না, এখনই পাঠিয়ে দিন। স্বপ্নপুরী আছেন আমাদের সঙ্গে, এমডি শিহাব আছেন আমাদের সঙ্গে, শাহ আলম বাবু আছেন, সর্দার আবেদিন আছেন আমাদের সঙ্গে, আব্দুল আলিম আছেন আমাদের সঙ্গে। তিনি তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছেন, আসলে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছেন জেনে খুবই খারাপ লাগলো, কিন্তু একটি বিষয় সেটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো বন্ধু অবশ্যই মন খারাপ করবেন না। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, অবশ্যই কানেক্টেড থাকবেন 16260 তে এবং ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এ। বাংলাদেশ ইমা রয়েছে আপনার সঙ্গে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জয়েন করছে রাত্রি এবং আমাদের গ্রহেতে শাম, যাদের জন্য সবাই অনেক বেশি অপেক্ষা করছেন। সো বন্ধু একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই তারা জয়েন করবেন। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এবং 16260 তে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। তাসিন আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি শুনছে রাজ, ইতি, রাজু, আরবি, তাসনিম সহ আরো অনেকে তারা শুনছে একসঙ্গে, জেনে অনেক ভালো লাগলো। সবসময় একসঙ্গে শুনবেন, অনেক বেশি বেশি ভালো লাগবে। রিয়াজ আহমেদ রাতুল আছেন আমাদের সঙ্গে, দেবদাস, রাকিব, ফুলে, নওয়াজ আছেন আমাদের সঙ্গে, নবীর খান আছেন আমাদের সঙ্গে, ফয়সাল, রাব্বি, প্রিন্স, ছড়াপাত আছেন আমাদের সঙ্গে, এমডি কাউসার আহমেদ, সজল, স্বপন খান আছেন, নীল আকাশ, মোর্তাজা খান, এমডি খায়রুজ্জামান খোকন আছেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন, আর আপনার সেই সুন্দর কমেন্ট যার প্রত্যাশা আমি করছি এবং অপেক্ষায় আছি যে কখন সেই সুন্দর কমেন্টগুলো পাবো আপনার, কারণ আপনার সেই কমেন্টগুলো পড়ে দিচ্ছে আমাদের গুরু এহতেশাম, আপনার আমার সবার পছন্দের গুরু এহতেশাম। সো বন্ধু একদমই দেরি করবেন না, পাঠিয়ে দিবেন www.facebook.com/thakafm90.4 এ। হৃদয়হীন মানুষ আছেন আমাদের সঙ্গে, তপুর, রায়হান, আবুজ, বালিকা আছেন, এমডি কাউসার আহমেদ, সজল, এমডি প্রিন্স, সাউন আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন এবং সবাই অপেক্ষা করছেন কখন আমাদের গুরু আসবে।
তোমরা বলেছ আমিও চলে এসেছি বন্ধু, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে, অথবা তোমাদের চিরচেনা সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর বললে আমি নিজে যেমন ভালো লাগে উদ্ভাসিত হই, ঠিক সেই সেইভাবেই ভালো লাগার জন্য অদ্ভুত এক আবহ তৈরি হয় তোমাদের এবং আমার সাথে। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। ঠিক ধরেছ বন্ধু, ভালোবাসার ফেরিওয়ালা হাজির হয়েছে তোমাদের কাছে, ভালোবাসার ফেরিওয়ালা তোমাদের দরজায় দস্তক দেওয়ার জন্য প্রস্তুত, কড়া নাড়ার জন্য হাতটা তুলেছে, দরজায় কড়া নেড়ে বলবার চেষ্টা করছে, বন্ধুরা আবারও কিন্তু আরেকটি ঈদ সমাগত। গত দুই বছরের মতো এবারও আমরা স্বপ্ন দেখেছি ঢাকা শহরের কোনো পথশিশু যেন নতুন কাপড় ছাড়া ঈদ তাদের করতে না হয়। অনেক বড় পরিসরে এবার স্বপ্ন দেখেছি, সেই কারণে এর আগে অলরেডি শুনেছো তোমরা যে আমরা কিছু স্পট নির্বাচন করবার চেষ্টা করেছি, যেখানে আমাদের ভলেন্টিয়ার নেওয়া হবে এবং ভলেন্টিয়ারের মাধ্যমে প্রত্যেকটি স্পট থেকে আমরা প্রচুর পরিমাণে নতুন কাপড় কালেকশন করার চেষ্টা করব। এবং আমাদের এই সামগ্রিক প্রয়াস ভালো লাগার এই চমৎকার উপাখ্যান পৌঁছে দেব সেই পথশিশুদের কাছে, যাদের কাছে অন্তত একটা দিন স্রষ্টা যেমন তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তার প্রত্যেকটি বান্দা যেন দারুণভাবে ঈদের সময়টা পার করে। স্রষ্টার ইচ্ছাটাকে প্রতিফলন ঘটানোর জন্য আমরাও দৃঢ় প্রতিজ্ঞ থাকব, আমরাও পাশে থাকব, আমরাও সেটিকে প্রতিফলন করার চেষ্টা করব। এবং আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমাদের সমস্ত ভালো লাগে উদ্ভাসিত স্টুডিও, এই মাইক্রোফোন শুধুই তোমাদের কথা বলে, এই হেডফোন শুধুই তোমাদের কথা শুনতে চেষ্টা করে, 90.4 এর যে ইথার, সেই ইথারে শুধুই তোমাদের হৃদয়ের কথাগুলো অনুনীত হয় চমৎকার ভাবে। তাই বন্ধুরা, আমার এই আহ্বান, আমার এই চাওয়া, এটি শুধুমাত্র সাধারণ মানুষের পক্ষ থেকে একজন রিপ্রেজেন্ট করছি মাত্র। তোমাদের এই প্রচেষ্টা, তোমাদের এই সামগ্রিক প্রয়াসের কেউ যেন নিজস্ব ক্রেডিট নেবার চেষ্টা করে। স্পেশাল আমি চাইও না যে ঢাকা এফ এম কর্তৃপক্ষ এরা এর ক্রেডিট নেওয়ার চেষ্টা করুক, বরং ঢাকা এফ এম কর্তৃপক্ষ বিনয়ের সাথেই জানিয়েছে যে আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে যদি সত্যি এত বড় কোনো কাজ সমাধা হয়, সেখানে আমাদের ক্রেডিট নেবার প্রয়োজন নাই। ক্রেডিট হবে সমস্ত মানুষের, যে মানুষ আমাদের সাথে আছে, যে সাধারণ মানুষের মধ্যেই অমরত্ব লুকিয়ে থাকে, যে সাধারণ মানুষের মধ্যেই অনন্য সাধারণ সত্তা লুকিয়ে থাকে। তাই সমস্ত কৃতিত্ব অবশ্যই তোমাদের বন্ধু, সব তোমাদেরকে নিয়ে, সব হচ্ছে ভালোবাসা বাংলাদেশের লিসনার্স কমিউনিটিকে নিয়ে, যা প্রশংসা যা ভালো লাগা সব তোমাদের জন্য, যদি সফল হই তাও তোমাদের, যদি বিফলতা থাকে সবই আমাদের, সব আমরা ভাগাভাগি করে নিব ক্রেডিটটা। স্পেশালি এখানে কোনো প্রতিষ্ঠানকে শো অফ করবার কোনো সুযোগ নেই বন্ধু, এটি তোমাদের কাজ, এটি আমাদের কাজ, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই এই উদ্যোগটাকে সফল কম করবার চেষ্টা করব। আগামী 10th June আমরা কিক অফ করছি এই ক্যাম্পেইনটা, এবং এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি ঢাকা শহরের কোনো পথশিশুকেই যেন নতুন কাপড় ছাড়া অ্যাটলিস্ট ঈদ করতে না হয়। এই স্বপ্নের মাত্রা দিনকে দিন আমাদের বাড়বে, মানুষকে ভালোবাসার প্রশ্নে আমরা দিনকে দিন বেপরোয়া হয়ে উঠব, এ সাহস কিন্তু তোমরাই দেখিয়েছো, এভাবে চিন্তা করতে হয় সেটা তোমরাই বুঝিয়েছো, এভাবে চিন্তা করে যে সফল হওয়া যায় এ আশ্বস্ত তোমরাই করেছো। তাই অনেক বড় পরিসরে এর স্বপ্ন দেখছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েই নামছি, এটা একটা চ্যালেঞ্জ, নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা নিজেকে নিজের কাছ থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ হচ্ছে সবাই মিলে সফল হওয়ার চ্যালেঞ্জ। স্রষ্টার কাছে গিয়ে যেন বলতে পারি, স্রষ্টা দেখো সবাই মিলে এরকম একটা অনন্য সাধারণ কাজ আমরা করে এসেছি, অন্তত তার উপলক্ষে হলেও আমার জীবনে যদি কোনো জ্ঞাত বা অজ্ঞাতসারে কোনো অন্যায় বা ভুল করে থাকি, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বন্ধু আমি একদম মুখিয়ে আছি, আজকের পর থেকে বিভিন্নভাবে আমার কণ্ঠস্বর তোমাদের কাছে পৌঁছে যাবে, কথা একটাই, ভালো লাগুক অথবা না লাগুক আমি তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা বারংবার একই কথা উচ্চারণ করতে থাকবো, প্লিজ তোমরা চলে আসো, প্লিজ তোমরা চলে আসো ভালোবাসার টানে, ওই কথা বারংবার বলবো বন্ধু, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। যে যেমন পারুক হতাশা আর দুঃখের কথা বলুক, যে যেমন পারুক যত রকমের বিহাপনামও আছে সমাজের মধ্যে ছড়িয়ে বেড়াক, শুধুই আমরা কিন্তু ভালোবাসার কথা বলবো, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজ না হয় কাল না হয় অবশ্যই পরশু, অবশ্যই পরশু, সমস্ত ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে, সমস্ত ঘৃণার বিরুদ্ধে, সমস্ত জিঘাংসার বিরুদ্ধে, সমস্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির বিরুদ্ধে, সমস্ত অস্থিরতার বিরুদ্ধে ভালোবাসা নামক যে শক্তিটি স্রষ্টার কাছ থেকে, স্বর্গ থেকে নেমে এসেছে, এই ভালোবাসা একদিন সফল কাম হতে বাধ্য। আমি তোমাকে ভালোবাসি, এই সংস্কৃতি যদি একদিন স্ট্যাবলিশড হয় সমাজে, তাহলে কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে ভালোবাসার জয়গান করবে মানুষ, আখেরে সবাই ভালো থাকবে। এ সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে, প্রতিষ্ঠিত হোক সমগ্র বিশ্বব্যাপী, সেই জন্য একদম আমি মুখিয়ে আছি তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা। চলে যাচ্ছে আজকের অতিথিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্য, স্বাগত জানাচ্ছি যিনি ভালোবাসার যেই সারথিকে নিয়ে প্রতি বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে আমার পথ চলা শুরু হয়, ভালোবাসার বাংলাদেশের হট সিট অলঙ্কৃত করে, সে অলরেডি অলঙ্কৃত করেছে, সেই অতিথিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। এবং ফাইনালি আপনি হট সিটে, এবং সব মিলে অনুভূতিটা কেমন?
আসলে আমি কখনো ভাবি নাই যে আমি এখানে আসবো, আজকে সকাল পর্যন্ত আমি ওরকম চিন্তাও করি নাই। আমি শুধু গুরুর সাথে কথা বলতে চাইছি, কথা বলে জাস্ট আমি একটু ফ্রেশ হতে চাইছি, যে আমার লাইফে ঘটে যাওয়া যে ঘটনাগুলো একটু বলে মনে একটু শান্তি পাওয়ার জন্য জাস্ট আজকে এখানে আমার আসা। কি বলবো, অনেক ভালো লাগতেছে, আমি খুব এক্সাইটেড।
ওকে, ছোট্ট পরিসরে নামটা জানি, তারপরে আমি সামনের দিকে অনুষ্ঠানটা এগিয়ে নিব। একদম প্রয়োজনীয় যে ইনফরমেশন আর একটা দিয়ে রাখি, যে এবার যে কথাটা আমি বলছিলাম, সেই পথশিশুদের ক্যাম্পেইনটা আমরা শুরু করছি আগামী 10ই জুন। এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক হয়ে যারা কাজ করতে চায় তারা যেন অবশ্যই যোগাযোগ করে। দ্য নাম্বার ইজ 01841904928। আমি চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। ছোট্ট পরিসরে তোমার নাম জানতে চাই এবং জীবনের গল্পটা শুনতে চাই একদম ছোটবেলা থেকে।
আসসালামু আলাইকুম, আমার নাম রাত্রি। আমি অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটির। আমার জন্ম ঢাকা। আমরা হচ্ছে 3 বোন 2 ভাই। আমি যমজ ছিলাম। আমার ভাই 2004 সালে মারা গেছে যখন আমাদের 9 বছর। আমি তার 5 মিনিটের ছোট, ঠিক আছে? তো আমি আমার ফ্যামিলির বলতে গেলে আদরের সন্তান, সবার ছোট। আমার ভাই মারা যাওয়ার পরে আমি অনেক কেয়ারিং ভাবে মানুষ হয়েছে। আমি যা চাই তা আমার ফ্যামিলি, মানে যতটুকু সম্ভব ততটুকু আমার দেওয়ার চেষ্টা করে। তো আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে। আমার দিনটা আনন্দেই কাটছিল ছোটবেলা থেকেই। আমার ভাই মারা যাওয়ার পরে একটু শক ছিলাম, আর আমার ফ্যামিলি তখন আমাকে খুব কেয়ারিং করতো। আসলে আমি তখন এতটা অসুস্থ হয়ে পড়ছিলাম যে সবাই আমাকে এতটা আদর করত, আমি আসলে তাদের কি বলবো, আমি সবার কাছে খুবই ঋণী, ঠিক আছে? এইভাবে আমার বেড়ে ওঠা। আমি স্কুলে পড়ি, আমার বড় বোন বিয়ের আগে আমাদের খুব কেয়ার নিত। তো আমরা সকালে স্কুলে যাইতাম, আমার বড় বোন আমাদের রেডি করাই দিত, স্কুলের পোশাক পরাই দিত, আবার যখন আসতাম দুপুরে গোসল করাইতো। অনেকটা আনন্দের ছিল, আমরা ভাই বোন সবাই একসাথে ছিলাম। তারপর আমার বড় বোনের বিয়ে হইলো, বড় বোনের বিয়ে হওয়ার পরে আমার বড় ভাইয়ের বিয়ে হলো, তারপর মেজ বোন সবাই একে একে চলে গেল। আমার ফ্যামিলিতে ছিলাম আমি, আমার ভাই, আমার বাবা মা। আমার বড় ভাই বিয়ের পর আলাদা হয়ে যায়। তো আলাদা হয়ে যাওয়ার পরে আমরা থাকি একসাথে থাকি।
ওকে, রাত্রির সাথে আমরা কথা বলছি এবং সেই ফাঁকে আমার মনে হয় আমার শ্রোতা বন্ধুরা কানেক্টেড হচ্ছে ভালোবাসার বাংলাদেশের সাথে। ভালোবাসার বাংলাদেশের যারা অলরেডি কানেক্টেড হচ্ছে তাদের দুই একটা নামে আমি ফাঁকে একটু নিয়ে নিই।
জিগুর, অবশ্যই অলরেডি অনেকে অনেক আগ্রহ নিয়ে ফেলেছে যে আসলে এই কাজের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করবে। সো বন্ধুরা যারা শুনছেন, অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি যে নাম্বারটিতে ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যে নাম্বারটি আমি জানিয়ে দিয়েছি এবং গুরু জানিয়ে দিয়েছে, আবারও আমি জানিয়ে দিচ্ছি 01841904928। এই নাম্বারটিতে অবশ্যই অবশ্যই আপনি যোগাযোগ করবেন। ইয়াকুব হাসান আছেন আমাদের সঙ্গে, ইকবাল খান বাবু আছেন, দিলীপ রায় আছেন আমাদের সঙ্গে, আলমগীর হোসেন, শাহরিয়ার খান আছেন আমাদের সঙ্গে, ইমনাইমুর রহমান জয়, হৃদয় খান, নওয়াজ রহমত আছেন, হৃদয়হীন মানুষ আছেন, সীমান্ত ভৌমিক, সাইফুর রহমান, রেসি রাকিব, মিনহাজুল মনোয়ার, সজীব এম হোসেন, এম কে রিমন, হাসান মেহেদি, শিপন ভুই আছেন আমাদের সঙ্গে, রুবেল রানা হক, নাজমুল আছেন, রোকসানা তাহমিনা, এম ডি মাসিন মিয়া, রাকিব প্রিয়া আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এম ডি শামীম আহমেদ, আরাফাত রহমান সাগর, রহমাতুল্লাহ মিয়াজি, আরো আছেন আমাদের সঙ্গে এম ডি সিরাজ, কাউসার হোসেন, মনির হোসেন সহ আরো অনেকে আছেন। যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই বন্ধু কানেক্টেড হবেন। বারবার করে বলছি, ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এ যে কোনো কমেন্ট, আর আপনার পাঠানো সে সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি সিলেক্ট করা শুরু করে দিয়েছি। অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সুন্দর কমেন্টগুলো পাঠিয়ে দিন।
ওকে, আমরা চলে যাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে।
জি গুরু, আমরা এইভাবে আমার ফ্যামিলিতে থাকতে থাকি, তো আমার স্কুল লাইফটা খুব ভালো কাটে। ওই বয়সটা যেমন হয় আর কি, হুড়াহুড়ি, খেলাধুলা, বান্ধবীদের নিয়ে মাতানো, এরকম আর কি। তো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার পুরনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, আমার ক্লাসমেট হয় তখন, ও গ্রামে চলে গেছিল, তো ও আবার ফিরে আসে। তো ওর ক্লাসে দেখে ওকে আমি মানে খুব খুশি হই আর কি, আমার ক্লাসে আবার আসছে, ফিরে আসছে, খুব এক্সাইটেড হই। তো আমরা একসাথে থাকি, ইয়ে করি। তো ওর একটা ফ্রেন্ড ছিল, ছেলে ফ্রেন্ড, তো ও একদিন হঠাৎ করে আমার চুল দেখতেছে ক্লাসের মধ্যে। আমার চুলটা একটু মোটামুটি একটু বড় তখন ছিল আর কি, তো আমার ভালো করে দেখতেছে। তা আমি বলতেছি যে তুই আমার এমনি কেন দেখতেছিস? তো বলতেছে না তোরে দেখতেছে নতুন করে। আমি বলছি এটা নতুন করে দেখা কি হলো, তুই তো আমার আগেও দেখছিস অনেকবার। পরে বলতেছে যে না আসলে কাহিনী হচ্ছে যে একটা ছেলে আছে তোর ফ্রেন্ড হতে চায়, তো তার জন্য আমি তোরে দেখতেছি। তো আমি তখন কিছু বলি নাই, জাস্ট ওর দিকে তাকায় ছিলাম। অনেকক্ষণ পরে বলতেছে যে আচ্ছা ছেলে কি করে? পরে বলতেছে ছেলে ইন্টারে পড়ে, তখন আমি কিন্তু নাইনে পড়ি, ছেলে ইন্টারে পড়ে। তো বলছি আচ্ছা ঠিক আছে। তো জাস্ট এই অনেকদিন পর আমি কিন্তু সেটা ভুলে গেছি, তো অনেকদিন অনেকদিন পর সে আমার কথা বলাই দিল, কথা বলাই দিল বলতে ফোনে কথা বলাই দিছে, কেমন আছেন, ভালো আছেন, এটাই। তো ওর সাথে আমার ফোনে কথা হয়, ফোনে কথা হওয়ার পরে একটু ভালো লেগে যায়। আসলে গুরু তখনকার বয়সটা কিন্তু ওইরকম ভালো লাগে, ঠিক আছে একটু কথা বলে ভালো লাগবে। তো ওর সাথে আমি দেখা করি না, দেখা হয় না। তো অনেকদিন পর আসছে, ওর ফ্রেন্ডের সাথে ছিল, আমি আমার ফ্রেন্ডের সাথে ছিলাম, জাস্ট ওই দেখা। তারপর পছন্দ হওয়ার পরে তো আমি ওভাবে কি ফ্রেন্ড হিসেবে জাস্ট একটু ছিলাম, ফার্স্ট ফুড ছিলাম আর কি, খাইছি, তারপর চলে আসছি বাসায়। তো বাসায় আসার পরে তখন থেকে ফোনে কথা হইতো কন্টিনিউ বলতে, মাঝে মাঝে কথা হইতো। তো মাঝে মাঝে কথা হওয়ার পরে একটু কন্টিনিউ কথা হইতো, জাস্ট ফোনে দেখা হইতো না। তারপরে আমার একদিন ভালো লেগে যায়, অনেকটা বেশি ভালো লাগে। তো আমি ফোনে আমার কথা বলি যে ভালো লাগার কথা, জাস্ট এতটুকু। ওই ছেলে কিন্তু জাস্ট আমাকে ফ্রেন্ড হিসেবে দেখছে, ওইভাবে ভালোবাসে নাই। বাট ও তখন বলছে দেখো আসলে এটা সম্ভব না, ঠিক আছে। পরে আমি আর তেমন কিছু বলি নাই, জাস্ট ওই ভালো লাগা। বলতে গেলে আমি কিন্তু অনেক মানে তখন ভালো লাগছিল অনেকটাই বেশি, যেটা ভালোবাসে পরিণত হয়েছে। তো ও আমাদের লেভেল থেকে একটু হাই লেভেলের ছিল, ঠিক আছে, ঢাকায় বাড়ি, তারপর বাবার বিজনেস নিজের, তো যার কারণে হয়তো এটা না। আর হচ্ছে ওই ছেলে মনে হয় অন্য মেয়েদের সাথে মানে কথা বলতে পছন্দ করতো, যার কারণে আমারটা মেনে নেয় নাই।
মানে কোন একটা নির্দিষ্ট জায়গায় সে এখন আর কনসেন্ট্রেট করতে চাচ্ছে না, এরকম কিছু?
হ্যাঁ গুরু, এরকমই হবে। তারপর ঠিক আছে, ওর মতো থাকতেছে, আমি আমার মতো থাকতেছি, ঠিক আছে, ওকে ফাইন।
রাত্রির একটু বর্ণনা দিয়ে নি, রাত্রির হাইট অনেক বেশি কি? আমাদের বাংলাদেশ তো বটে সাবকন্টিনেন্টের কন্টেক্সটে অনেক বেশি, আর বেশি না হলেই ভালো। যে দেখা যাচ্ছে এক পা মাটির খবর রাখতেছে মাথা তোমার বায়ুমন্ডলের আপডেট দিচ্ছে যে আজকের ওয়েদার কেমন আর কি। ইটস ভেরি গুড হাইট। এবং ইনফ্যাক্ট বাংলাদেশের বা বাংলাদেশ এখনো পুরোদস্তুর বলা যাবে না, বিশ্ব পরিমণ্ডলে ফ্যাশন হাউসগুলোতে র‍্যাম্প মডেলরা যেমন হয় তেমনই হাইট এবং ফিজিক আমাদের আজকের আমন্ত্রিত অতিথির। এবং সবচাইতে মুখের জবাব যারা ফেসবুকে আছে তারা পুরোটা আবিষ্কার করতে পাচ্ছেন না, তারা হয়তো গুরু এতেশামের বর্ণনা শুনে আশ্বস্ত হবে, যেহেতু হাফ সাইড ফেসটা দেওয়া আছে, রাইট ইমা? সো অনেক কিউট একটা মুখ, মানে আমাদের মুখটা বানানোর সময় যে সময়টা বেঁচেছিল সেই সময়টাও স্রষ্টা কাজে লাগিয়েছেন, এরকমই মনে হচ্ছে যে খুব কিউট একটা মুখ। সব মিলিয়ে এই হচ্ছে আমাদের রাত্রি। রাত্রি শব্দটার মধ্যে অন্ধকার, আদিমতা বা আদিম কোন সৌন্দর্যের বর্ণনা হয়তো থাকে। এ হচ্ছে আসলে তেমনই অন্ধকার যেখানে সবসময় পূর্ণিমা থাকে। এ হচ্ছে আমাদের রাত্রি আজকের।
জি গুরু,
জি গুরু, মানে সেও জানে ব্যাপারটা।
সেও একমত
না গুরু এরকম কিছু না
না গুরু মানে সে মানে না ভালো লাগতেছে সব মিলিয়ে ভালো লাগতেছে এবং আমরা শুনছিলাম তার জীবনের কথা বাকি কথাগুলো শুনি
গুরু তারপর থেকে কথা হইতো সবসময় না মাঝে মাঝে তো ফ্রেন্ড হিসেবে আছে হ্যাঁ তো আমাকে কখনো ওইভাবে মেনে নেয় নাই তো আমি পরীক্ষা দেই ইন্টার এসএসসি দেই এসএসসি দেওয়ার পরে তো তার আগে কথা হয়েছে বলছে তুমি পরীক্ষা দাও রেজাল্ট পাওয়ার পরে আমি ফোন দিব তারপর মাঝখানে কথা হয় না অনেকদিন
তো তোমার সেই ভালোবাসা মানুষের একটু বর্ণনা দাও শুনি আমরা
অ্যাকচুয়ালি কি বলবো এক কথায় খুবই সুন্দর ছেলে স্মার্ট চোখগুলো হচ্ছে কি বলবো একটু কেমন টাইপের থাকে না
কেমন টাইপ
আমরা যে বলি যে নারকেলের চোখের মতো কেমন যেন একটা বলি না বেশি মোটা না বেশি চিকনো না ঠিক আছে এক কথায় খুব সুদর্শন একটা ছেলে ঠিক আছে তো ওইভাবে দেখে যে কেউ তো পছন্দ করে ফেলবে তাই না গুরু তারপর কথা হয় তো পরীক্ষা দেওয়ার পরে হঠাৎ একদিন ফোন আসে যে বলে তুমি কেমন আছো বলতেছে হ্যাঁ ভালো আছি তো কি অবস্থা বলতেছে এই তো ভালো বলতেছে এতদিন পর ফর্ম দিলাম পরে বলতেছে যে ফোন দিছি আসলে রেজাল্ট বেরিয়েছে তো আমি তো তোমাকে বলছি যে ফোন দিব বলছে ও আচ্ছা তার জন্য ফোন দিছেন বলছে হ্যাঁ ফোন দিছি তো বললাম যাই হোক ওই তারপরে দুদিন কথা হয়েছিল তারপর আর কথা হয় না আমি যখন এটা পার করি এসএসসি পরীক্ষা দেই তারপর আমি যখন ইন্টার লেভেলে উঠি হ্যাঁ এইচএসসিতে কলেজে ভর্তি হই আমার এলাকার একটা কলেজ ছিল প্রাইভেট কলেজে তো ওইখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে চলতে থাকে বাট আমার না আমি তখন ভেঙে পড়ছিলাম গুরু মানে আমি
তোমার বন্ধুর সাথে আমাকে পরিচয় করিয়ে দাও
গুরু হচ্ছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড বলতে ভুল হবে বেস্ট ফ্রেন্ড আমার
দেখছিলাম যে বারবার হাত ধরছিলে আর কি তুমি
হ্যাঁ ও সব সময় আমার পাশে থাকে আমার বিপদ আপদ সব সময় আমার পাশে থাকবে
ইনফ্যাক্ট এখনো তোমার পাশেই বসে কি নাম তার
পড়ছিলাম তখন আমি হাসতে ভুলে গেছিলাম কারণ যাকে আমি মানে ফার্স্ট যেটা লাভ বলে যে আমি এতটা ভালোবাসছি বাট ওরকম ভাবে অ্যাকসেপ্ট করে নাই তাহলে আমি কি দেখতে আসলে ওরকম ভালো না সুন্দর না যার কারণে এটা হয়েছে তো ক্লাসে না মানে নতুন তো তখন সবাইকে আকর্ষণ করা না টিচাররা ঠিক আছে নতুন অবস্থায় তো দেখতাম কি যে সব টিচাররা হঠাৎ করে আমাকে ডাকতেছে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার কি হয়েছে তোমার মন এত খারাপ কেন এটা সেটা তা বলতেছে না কিছু হয় নাই এমনি বলতেছে যে তোমাকে হাসলে খুব সুন্দর লাগে বাট তোমার মন খারাপ দেখলে এমন মানে কি বলবো আমার একটা টিচার আছে ম্যাডাম উনি আমাকে জীবন মুরগি বলে ঠিক আছে যে তুমি এমন টাইপের কেন থাকো তো আমার ইংলিশ টিচার উনি ক্লাসে আসলে মানে কি বলবো আমাকে দেখেই বলতেছে যে এই তুমি এইভাবে থাকো কেন হ্যাঁ মরা মরা থাকো বাট অনেকদিন দেখা গেছে ফ্রেন্ডের সাথে হাসি খুশি মানে কথা বলছি গল্প করতেছি এই যে মিটারে এইভাবে থাকলে কি ভালো লাগে কেন তুমি ওরকম করে থাকো এই অবস্থা আর কি তো আমি পড়তেছি পড়াশোনা করতেছি পড়াশোনা করতেছি সেকেন্ড ইয়ার উঠলাম উঠার পরে তখন একটা ছেলে ছিল আমাদের সেকেন্ড ইয়ারের তো একদিন ক্লাসে বসছি তো এদিক দিয়ে বসছি ওদিক দিয়ে দেখা যাচ্ছে নেক্সট ওই ওই সাইডের ক্লাসে অপোজিট ক্লাসে তা আমাকে দেখতে তাকায় থাকতো তাকায় থাকতো কোন দিন আমার এলাকায় থাকে আমাকে দেখে নাই একদিন রাস্তায় দেখে তারপর থেকে আমার দিকে তাকায় থাকতো তা আমার খুব বিরক্ত লাগতো ঠিক আছে তেমন অনেক ঘটনা হয়েছে আর কি যাই হোক তো তখন আমার মনের মধ্যে ইয়া ঘুরে যে আসলে আমি সুন্দর না ওরকম ভাবে না যার কারণে ওইভাবে ভালোবাসাটা আমার হয় নাই তখন আমি ভাবতাম তা আমার একটা ফ্রেন্ড আছে আর একটা ফ্রেন্ড আছে মেয়ে ফ্রেন্ড ওরা আবার ছেলের খুব পছন্দ করতো তখন আমি চিন্তা করতাম আসলে ও সুন্দর হ্যাঁ বাট আমি ওরকম না যার কারণে ছেলেরা আমাকে হয়তো পছন্দ করে না যাই হোক এইভাবে চলতে থাকলো আমি এইভাবে ইন্টার পরীক্ষা দেই ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার কে বলবো। তখন আমার একটা ফ্রেন্ডের ভাই আমাকে পছন্দ করে, বাট আমি এটা রেসপন্স করি না, কারণ আমার মাথা তখন একটু ঘুরে না, ঠিক আছে। এটা গেল, তো আমি ইন্টার পরীক্ষা দিলাম, রেজাল্ট বের হয়েছে। তারপরে একদিন আমার দাদু মারা যায়, যেদিন দাদু মারা যায় সেদিন একটা ফোন আসে আমার ফোনে, নাম্বারটা খুব পরিচিত ছিল। সে ফোন দেওয়ার পরে বলতেছে যে কেমন আছো, তখন বলতেছে যে হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? পরে বলতেছে হ্যাঁ ভালো। তারপর মন খুব খারাপ ছিল, বলতেছে যে ভয়েসটা এরকম কেন? আমি বলতেছি আসলে আমার দাদা মারা গেছে, তো এখন কথা বলতে পারবো না, যদি আপনার সাথে কথা বলতে হয় পরে ফোন দিবেন। পরে সেদিন আর কথা হয় নাই। তারপরে দুদিন পরে ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে তোমার রেজাল্ট বের হয়েছে, কি পাইছো? তো আমার গুরু এসএসসিতে ছিল 4.19, হ্যাঁ আশা সাবজেক্ট, তো এইচএসসি লেভেলে হচ্ছে 4.30, এটা শুনছে। পরে বলতেছে না ভালো, কারণ এসএসসিতে যেটা পাইছো অনেক মেয়েরা এর থেকেও মানে কম পায় আর কি, কারণ তখন তাদের মন অন্যরকম হয়ে যায়, তোমার তো একটু বাড়ছে, ভালো। তো ঠিক আছে, তাও বেশ দিন কথা হয়নি, এক সপ্তাহের মধ্যে একটু কথা হয়েছে, জাস্ট তারপর আর কথা হয় না। ওকে ফাইন। গুরু মাঝখানে বলতে ভুলে গেছি, আমি যখন ইন্টার পরীক্ষা দিব তার আগে থেকে একটা নাম্বারে ফোন আসে আমার, ফোন আসে বলতে আমার একটা ফ্রেন্ড আমার এলাকায় আসে, আমাকে ফোন দেয় আর কি। ফোন দেওয়ার পর বলতেছে যে কোথায় তুমি, তোমাদের বাসার সামনে আসছি, একটু মানে বের হতে পারবা, দেখা করতে পারবা? তাই আমি বলতেছি রাত হয়ে গেছে, এখন বের হবো আমার পক্ষে সম্ভব না। আর গুরু আমাদের মধ্যবিত্ত মানে ঘরে মেয়েদের কিন্তু মানে সন্ধ্যার পরে বের হওয়াটা অতটা ভালো মনে করে না, তো যার কারণে বাসায় মা থাকে আমি বের হইতে পারি না, ঠিক আছে। ও ফোন দিছিল, ওর সাথে একটা ফ্রেন্ড ছিল, হিন্দু একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের নাম্বার দিয়ে ফোন দিছে, ঠিক আছে। তো ফোন দেওয়ার পরে সেদিনই রাতে 12টার সময় আমার এই ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি নাম্বারটা দেখি, আমি ডিলিট করে ফেলছিলাম, তো নাম্বারটা এমন ডিজিটের দেখে চিনে ফেলছি, ঠিক আছে। যে আমার সে হ্যালো কে, পরে বলতেছে যে আমি সজীব, আমি তোমাকে ফোন দিছি। তো আমি বলতেছি হ্যাঁ আপনার এই নাম্বারটা দিয়ে মনে হয় আমার একটা ফ্রেন্ড ফোন দিছিল। পরে বলতেছে হ্যাঁ ফোন দিছিল, বাট আমার কেন জানি মনে হয়েছে আমি তোমাকে ফোন দিব। তো গুরু ফোন দিছে, আমি বলছি আমি এখন কথা বলতে পারবো না, আমার পাশে আমার মা শোয় আর কি, আমার পাশে আমার মা আছে, আমি কথা বলতে পারবো না। তো কি হলো, ঠিক আছে, নেক্সট দিন আবার ফোন দিছে, আবার ফোন দিছে, তখন লাঞ্চ টাইমে ফোন দিছে, 2টার পরে। ফোন দেওয়ার পরে বলতেছে যে কেমন আছো? তো গুরু আমি বলতেছি হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? পরে বলতেছে হ্যাঁ ভালো। তো গুরু তখনই বলে ফেলে, বলতে দেখো আমি এত ঘুরায় পেঁচা কথা বলতে জানি না, আমি বলতেছি যে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, জাস্ট ফ্রেন্ডশিপ, কথা বলবো দেখা করবো না, ঠিক আছে। তা আমি গুরু তখন না বলছি, কারণ আমার ভালো লাগে না, আর রং নাম্বার দেখলে না আমার মেজাজ গরম হয়ে যায় গুরু। তারপর ওদিন না করে দিছি, তারপরে অফ ছিল, দুদিন পর আবার ফোন দিছে, বলছে দেখো আসলে আমি ওরকম টাইপের ছেলে না, আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম, ওর বিয়ে হয়ে গেছে, মাঝখানে আমি 1-1.5 বছরের মতো কারোর সাথে কথা বলি নাই, আমার একটা ফ্রেন্ডের খুব দরকার, তুমি আমার সাথে একটু কথা বলো, জাস্ট এতটুকু, তোমার সাথে আমি দেখাও করবো না। তারপর আমার কাছে মনে হইলো যে না, যেহেতু বলতেছে শুধু কথা বলার জন্য, যেহেতু প্রবলেম হবে না, ফ্রেন্ড তো। পরে আমি বললাম ঠিক আছে, শুধু ফ্রেন্ড হিসেবে আপনার সাথে কিন্তু আমি দেখা করবো না। বলে স্যার ঠিক আছে, সমস্যা নাই। তারপরে গুরু মাঝে মাঝে কথা হইতো, আমি জানি না যে ও হিন্দু গুরু, তো ওর সাথে আমার কথা হয়, কথা হইতে থাকে, আমি অনেকদিন পর জানি যে ও একটা হিন্দু ছেলে, ঠিক আছে। কিন্তু মাঝখানেও আমাকে এমন হয় বলার চেষ্টা করছে যে এমন কিছু হইলে প্রবলেম হবে কিনা, বলছে না ফ্রেন্ড হিসেবে এরকম হইলে কোনো প্রবলেম হবে কেন, ফ্রেন্ড তো যে কেউ হইতে পারে, ভাই বোন হতে পারে, ভিন্ন ধর্মের অনেকেই হইতে পারে, এটা কোনো ব্যাপার না। তো কয়েকদিন কথা হয়, 1-1.5 মাসের মতো কথা হয়, তারপরে গুরু বাহিরে চলে যায়। ও আমি জানি যে ও বাহিরে চলে গেছে একবারের জন্য গুরু, তো ও কিন্তু একবারের জন্য যায় না, ওর একটা কোর্স কমপ্লিট করার জন্য তিন মাসের জন্য বাইরে যায়, সেটা আমি জানি না। তো আমি ওই নাম্বারটা ওর ভাইরেই দেয় মনে হয়, তো ভাই মানে ওটা ইউজ করে। তো আমি মাঝে ও যেদিন বাইরে চলে যাবে গুরু, মানে আমি অনেকবার ফোন দিই গুরু অনেকবার যে বাইরে চলে যাচ্ছে, বাট প্লেনে ওঠার আগ পর্যন্ত নাম্বারটা ওপেন ছিল, ফোন দিছি তখন পর্যন্ত ধরে নাই, কারণ ফ্যামিলি সবাই সাথে ছিল। তো তার জন্য তো জাস্ট ফ্রেন্ড ভাবছিল এতটুকু, তখন আমাদের দেখা হয় না কিন্তু গুরু। ঠিক আছে, এভাবে হলো। তা আমি পরীক্ষা দিলাম মাঝখানে, পরীক্ষা দেওয়ার পরে তোর কলটা আসে, তো গুরু চলে থাকে, ও ওর মতোই থাকে, ওর সাথে যে দুই দিন কথা হয়েছে তারপর আর কথা হয়নি। ব্যাস, আর ও যে বাইরে চলে গেছে যে আমার ফ্রেন্ডটা, তো আমি জানি ও একবারের জন্য চলে গেছে, পরে হঠাৎ করে অনেকদিন পর, প্রায় তিন মাস পর, তিন মাস পার হয়ে এক সপ্তাহ পার হয়ে গেছে, এমন একটা টাইমে রাতের বেলা ওইখান থেকে একটা কল আসে, ওই নাম্বারটা থেকে একটা কল আসে গুরু। আমি কিন্তু ভয়েসটা ভুলে গেছি, ফোন আসে আমি কিন্তু ভয়েসটা ভুলে গেছি। তো কল দিয়ে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আপনি কে? তা আমি বলতেছি আমি কে মানে, আপনি ফোন দিয়েছেন আবার জিজ্ঞেস করতেছেন আমি কে, আপনি জানেন না আমি কে? পরে বলতেছে যে না আসলে জানি না, এটা আমার ভাইয়ের নাম্বার, মানে কাজিনের নাম্বার আমাকে দিয়ে গেছে, আমি এটা এতদিন ইউজ করছি। তো আমি দেখলাম যে SMS, কিছু SMS দেখলাম, মনে হয়েছে যে আপনার ফ্রেন্ড, যার কারণে আমি ফোন দিলাম গুরু। তখন কিন্তু আমার ভয়েসটা একটু মনে নাই, তো হঠাৎ করে ফোন।
ভালোবাসার এই কথাগুলো বিভিন্ন ভাবে আমাদের কাছে আসছে, ইনফ্যাক্ট সবাই কিন্তু তার মতো করে তাদের ভালোবাসার কথাগুলো বলবার চেষ্টা করছে। অলরেডি একজন যেমন বলছিল, যদি বৃষ্টি হতাম তোমায় দৃষ্টি ছুঁয়ে দিতাম, চোখে জমা বিষাদটুকু এক নিমিষে ধুয়ে দিতাম, মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারত না তোমায় অকারণে কষ্ট দিতে। ভালোবাসার সেই যে তথ্যগুলো অনেকেই কিন্তু বলবার চেষ্টা করেছে, যেখানে রাত্রির যে জীবনের কথাগুলো আসছে সেখানে অনেক তথ্য দেবার এরকম চেষ্টাও হয়েছে, যে ভালোবাসায় জন্ম নেওয়ার প্রসঙ্গটা একটা মানুষের জীবনে কেমন করে আসতে পারে। যেটা আমরা বারংবার তখন বলবার চেষ্টা করছিলাম যে ওরে তুই জন্মালি যবে নিথর নিচুপ সুপ্ত এ পৃথিবী তড়ি ঘড়ি জাগে, হঠাৎ দেখি নুচি আনন্দে আধার, তোর লাগি মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুসুক তাগো ভরে উঠে জলে পরম স্নেহে, তোকে বুকে চেপে বলে দেখে যা দেখে যা রে তোরা সবে সাত রাজার ধন, সোনার সিহে দামি হীরের সে খাটি উড়ে মোদের বাজান, আমি তোর বিবেক সেদিন চিৎকার করে বলেছিল, তোর মাঝে বেঁচে থেকে এ ধরায় সার্থক হয়েছে মোর জন্ম, ওরে আমি ধন্য আমি ধন্য। সেই সেই মানুষটির আস্তে আস্তে করে বেড়ে ওঠা, সে মানুষটির ভালোবাসার সে চমৎকার মুহূর্তগুলোকে কাছ থেকে অনুভব করা, সেই মানুষটির অনেক বড় করে বাঁচা, সে মানুষকে একটি মানুষের ভেতর দিয়ে ভালোবাসাটাকে বুঝতে শেখা, সে মানুষটির আর একটু বড় হয়ে ভালোবাসাকে অনেকগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, সে মানুষটির হঠাৎ করে স্বপ্ন দেখা যে কিভাবে ভালোবাসা নামক স্বর্গ থেকে উঠে আসে এই অনুভূতি দিয়ে সমগ্র বিশ্বকে জয় করা যায়, সেই মানুষটিগুলোকে নিয়েই কিন্তু আমাদের ভালোবাসার বাংলাদেশ, সেই মানুষগুলোকে নিয়েই কিন্তু স্বপ্নটাকে আমরা এত বড় করে দেখি, যে কারণে আপনাদের কাছে একটি নম্বর বারবার আমি বলবার চেষ্টা করছি, 01841904928, এটি কিছুই না, আপনার সাথে আমাদের দারুণ একটা ব্রিজ তৈরি করতে সাহায্য করবে। ভালোবাসার বাংলাদেশের মাইক্রোফোন শুধুমাত্রই আপনাদের কথা বলে, ভালোবাসার বাংলাদেশের স্টুডিও শুধুমাত্র আপনাদের কথা ধারণ করে, ভালোবাসা বাংলাদেশের যে হেডফোন শুধু আপনাদের কথা শুনে, ভালোবাসার বাংলাদেশের ইথার যেখানে অনুরণিত হয় শুধুমাত্র আপনাদের কথা, যেখানে আমরা স্বপ্ন দেখছি বারংবার আমরা করেছি, এর আগে দুই বছর এই পথ শিশুদের নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা বলেছি আপনাদেরকে যে ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে প্রত্যেকটা পথ শিশুর কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিতে চাই, আপনারা সাহস জুগিয়েছেন পাশে থেকেছেন, অনেক বড় পরিসরে কাজটা করেছি, এবারও স্বপ্ন দেখেছি বন্ধু, আগামী 10 জুন থেকে ভালোবাসার বাংলাদেশের উদ্যোগে আমরা ছড়িয়ে পড়ব গোটা ঢাকা শহরে, এটা নিজেদেরকে চ্যালেঞ্জ করেছি বন্ধু, নিজেদেরকে ছাড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ করেছি বন্ধু, ভালোবাসার চমৎকারে অবগাহনে সবাইকে জড়িয়ে রাখার চ্যালেঞ্জ করেছি বন্ধু, যত রকমের অস্থিরতা বাইরে থাকুক না কেন, যত কষ্টে বাংলা সমস্ত মানুষ জড়িয়ে থাকুক না কেন, ভালোবাসার বাংলাদেশ ভালোবাসা দিয়ে সমস্ত কিছুকে ছাপিয়ে যাবে। ভালোবাসা যে সংস্কৃতির থেকে মানুষকে আমরা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি, সেটি একদিন দারুণভাবে সকলে মিলে আমরা সফলকাম হতে পারব। সো প্লিজ বন্ধু, আপনারা সবাই সবার জায়গা থেকে কিভাবে এই পথ শিশুদের পাশে এসে দাঁড়ানো যায়, একটা শিশুও যেন এবার নতুন কাপড় ছাড়া ঈদ করতে না হয়, আমাদের এই চ্যালেঞ্জে সবাই মিলে আপনারা একসাথে হন, বরাবরের মতো একজোট হয়ে আমরা ভালোবাসার বাংলাদেশের উদ্যোগে নেয়া এই উদ্যোগটাকে সফল কাম করি। স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ শুরু করেছি বন্ধু, 01841904928 এই নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং সবাইকে সাথে নিয়ে অনেক বড় পরিসরে এবার উদ্যোগটা আমরা গ্রহণ করতে চলেছি। গত দুই বছরের মতো অনেক বড়ভাবে আমরা সফল কাম হতে পারবো বলেই আমাদের বিশ্বাস, আপনারা আমাদের সাথে থাকবেন। চলে যাচ্ছে আবার আজকের আমন্ত্রিত অতিথির কাছে, বাট এভাবে ভালোবাসার এই ধরনের আহ্বান নিয়ে বারবার ছুটে আসবো আপনার কাছে। রাত্রি
জি গুরু, ফোনে বলতেছে যে আমি ওর কাজিন হই, তো আমি জিজ্ঞেস করতেছি যে আপনি কে হন, কারণ ওইভাবে এসএমএস পাইছি তো মনে হয়েছে আপনি ওর ফ্রেন্ড হন। তো বাইর থেকে ফোন করে আমি বলছি ফোন করে আপনার সাথে কথা হয়েছে, পরে বলছে হ্যাঁ কথা হয়, কিন্তু ওই যে ছেলে ওই আমাকে ফোন দিয়েছে সেটাও বলে না। তো অনেকক্ষণ পর বলতেছে যে আমি সোজে আমি বাইরে থেকে চলে আসছি এক সপ্তাহ হয়েছে। তখন আমার কি বলবো, অন্যরকম একটা এক্সাইটেড, আসলে আমি মানে হাসবো না কান্না করবো কিছু বুঝতেছি না, কারণ এতদিন পর একটা ফ্রেন্ডের সাথে কথা হইতেছে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, বলতেছি যে এতদিন পর আবার জিজ্ঞেস করতেছো আমি কাজিন ওর ফ্রেন্ড হই কেন, এটা সেটা এগুলো জিজ্ঞেস করতেছো কেন। পরে বলতেছে যে আসলে দেখলাম যে তুমি আমার কিভাবে মিস করো বা আমার ভয়েসটা চিনো কিনা, কিন্তু দেখলাম যে তুমি আমার ভয়েসটা চিনো নাই, তো ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের ভয়েসটা কি মনে রাখতে পারো না। তো ওদিন অতটুকু কথা হয়েছে, গুড নাইট বলে রেখে দিছে, তারপরে গুরু কয়েকদিন কথা হয়েছে। তো আমরা কিন্তু তারপরে দেখা করিনি, ওই যে চলে গেছে, হ্যাঁ বাইরে চলে গেছে, তিন মাস পরে আসছে, তারপর কিন্তু দেখা হয় নাই। তো বাইরে যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করতে চাইছিল, আমি কিন্তু তার সাথে দেখা করিনি। তো মানে ফ্রেন্ড নিয়ে আসছিল কয়েকজন, তাদের সাথে তাদের সামনে অনেক ছোট হয়েছে, যার কারণে পরে আমি রিকোয়েস্ট করছি যে আমার সাথে একটা বার দেখা করো, কারণ আমি তোমার দেখি নাই। ওরা বলতেছে যে না দেখা করবো না, করতে যায় না। ওরা দুই দিন পর হঠাৎ করে নিজেই রাজি হয়ে গেছে দেখা করবে। তো এখন একটা পার্ক আছে, সে পার্কে আমরা দেখা করি, আমি সিঙ্গি থেকে নামি, নামার পরে তা আমি বুঝি নাই, ফেস তো দেখি নাই কখনো, তো কিভাবে চিনবো। তো হঠাৎ করে দেখলাম সামনে আসলো, বুঝলাম এটাই। তো দেখে আমার কাছে না ওইভাবে পর মনে হয় নাই, ফ্রেন্ড হিসেবে কথা বলছি তো আমি জাস্ট সামনাসামনি হ্যাঁ কেমন আছো কি অবস্থা এটা সেটা, তখন এরকম ভাবে কথা হয়েছে। তো অনেক নার্ভাস ফিল করে একটা ছেলেকে দেখে পছন্দ না হয় বা ওরকম কিছু, ভালো না অসুখ ভালো না লাগুক জাস্ট ফ্রেন্ড হিসেবে, তো আমার কাছে ওটা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে না ফ্রেন্ড এজ এ ফ্রেন্ড ছিল, ভালোই ছিল দেখতে। যাই হোক, ওদিন দেখা হয়েছে, তো মাঝখানে আরো কয়েকবার দেখা হয়েছে পার্কে, আর গেলে একটু কথা বলে চলে আসে আবার। আচ্ছা ঠিক আছে। তো একদিন কি বলবো, ফার্স্টে তো একটা ধাক্কা আসছে লাইফে, প্রথমটা রিজেক্টেড হয়েছে এরকম ভাবে না বলছে, তা এখন ওইটা আমি আস্তে আস্তে ভুলে গেছি। ও জানে ঠিক আছে আমি একটা ছেলেকে পছন্দ করতাম এরকম, তো আমাকে না করছে সেটা জানে, ওটা জানো সব জানার পরে এখন হঠাৎ করে ফোনে একদিন আমি বলতেছি, তো দুষ্টামি হিসেবে নিছে, আমি পছন্দ করি এটা মানে বলছি দেখো ভয়েসটা ভালো লাগে তোমার ভালো, তো কিন্তু তখনও বলে নাই যে একটা হিন্দু ছেলে ঠিক আছে। তো গুরু হঠাৎ করে একদিন বলতেছে দেখো আমি কিন্তু তোমাদের ধর্মের না, আমি হিন্দু। তো আমি বলতেছি তুমি কি আমার সাথে ফান করতেছ, পরে বলতেছে যে না ফান না। নো প্রবলেম, তুমি হিন্দু থেকে কি হয়েছে, তো এখন তোমার সাথে আমি কথা বলা বন্ধ করে দিব, ফ্রেন্ড হিসেবে কি এটা বন্ধ করে দিব। তো যেদিন জানছে মানে আমার ফিলিংসের কথা যেদিন বলছি ভালো লাগছে এটা সেটা, তখন থেকে গুরুর সাথে আমার কথা বলা মানে একদম অফ, ও আমাকে ফোন দেয় না। মাঝখানে দুই মাসের মতো আমাকে ফোন দেয় না, কোনো ফোন নাই, আমিও দিই না, আমি কয়েকবার দিয়েছিলাম মাঝখানে ফার্স্টে, তো কেটে দেয়। তো আমি পরে আবার ফোন দিছি, না না আমি তখন দিইনি, তখন ওই দিছে দুই মাস পর ফোন দিছে। আমি টিভি দেখতেছিলাম সন্ধ্যার একটু পর হবে 7টা বাজবে এরকম টাইপে, ফোন দিছে বলতেছে কেমন আছিস। মাঝখানে আমাকে তুই করে বলতো, তোর তুই করে বলাটা না আমার খুব ভালো লাগতো, ফেনিস হয়ে তুই করে বলে আমার থেকে কিন্তু অনেক বড়। আচ্ছা কেমন আছিস, আমার দিছে হ্যাঁ ভালো, তুমি কেমন আছো, বলতেছে হ্যাঁ ভালো, বলতেছে দোস্ত বিয়ে করবে, বলতেছি বিয়ে, পরে বলছে ছেলে কিন্তু ভালো অনেক ভালো। তখন আমার কাছে না মানে কেমন যেন লাগলো যে আমি ওকে ভালো লাগার কথা বলছি, ওর সাথে কথা বলে নাই, আজকে ফোন দিয়ে বলতেছে যে বিয়ে করবি, আমার একটা ফ্রেন্ড ভালো, ভালো একটা ফ্রেন্ড আছে, ফ্যামিলি ভালো, ও যতটা ভালো তার থেকে কিন্তু ফ্যামিলিটাও অনেক ভালো, এটা বলছে আমারে। তো আমি তো ওদিন কিছু বলি নাই, আমি ওর কথা শুনে আমি রেখে দিছি ফোন। ফোন রেখে দেওয়ার পরে কথা হয়েছে, কথা হওয়ার পরে এখন তারপর একদিন ফোন দিছে, বলতেছে কি অবস্থা কি করতেছিস, তখন লাঞ্চ টাইমে লাঞ্চ করার পরে ফোন দিছে, বলছে এই তো কিছু না বসে আছি টিভি দেখতেছি, বলছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো বলছে দেখা করবি, তা বলতেছে হ্যাঁ করবো, যেদিন দেখা করবো ওদিন হচ্ছে, ওদিনের পরের দিন হচ্ছে ওর বার্থডে, হ্যাঁ তো বলছে হ্যাঁ দেখা করবো। তা আমি গেলাম পার্কে, গেলাম দেখা হইলো, পরে বলতেছে কি অবস্থা তোর বল, বলছে এই তো ভালো, একবার তুমি একবার তুই আর কি, পড়াশোনা কেমন চলতেছে, তখন আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোচিং করতেছি, ঠিক আছে মৌচক ব্রাঞ্চে কোচিং করতেছে, বলতেছে কেমন চলতেছে কোচিং, আমিও তো ওই কোচিং এ পড়ছি ভালো। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে ভালো হইলেই ভালো। পরে ও আমাকে ফ্রেন্ডের ছবি দেখাইলো, আমিও দেখতে চাই নাই গুরু ছবি দেখাইছে, তো আমি কিন্তু ছবিটা ওইভাবে দেখি নাই, ছবির মধ্যে ওরও ছবি ছিল, তা আমি ওটার দিকে তাকাই আছি, আমি ওটার দিকে আর তাকাই নাই।
আচ্ছা আচ্ছা।
তারপরে বলতেছে ছেলেটা কিন্তু অনেক ভালো,
মানে ও বিয়েতে আছে আর কি,
হ্যাঁ
বিয়ে করবে, ছেলে ভালো, ছেলের ফ্যামিলি তার চেয়ে ভালো, এই তো
কারণ ও আমাকে ফ্রেন্ড হিসেবে, ভালো ফ্রেন্ড হিসেবে ভাবছে, তো চাইতেছে যে যদি ভালো একটা ছেলে হয় তো ভালো, ঠিক আছে তো বলতেছে কর সমস্যা নেই। পরে আমি করলাম ফোন দিব এরকম করতেছে, ওরে ফোন দিবে, তা আমি কখনো ওর সাথে কথা বলতেই যাইনি, তো আমি তখন চিন্তা করলাম যে আমি যদি ওর সাথে কথা বলি ওর সামনে, তাহলে ওর মুভমেন্ট দেখে আমি বুঝবো যে আসলে ও আমাকে ভালোবাসে কিনা, আমার জন্য তো ফিলিংস কাজ করে কিনা, ঠিক আছে।
ওকে, এই ফাঁকে আমি একটু ভালোবাসা টাইপ কথাগুলো একটু পড়ে নিই, ইনফ্যাক্ট তখন পড়তে গিয়ে পুরোটা আমরা পড়ে নিইনি, কিছু ইনফরমেশন আমরা পড়ে নিই। তার আগে আমি মোস্ট প্রবাবলি সময়ের বিরতি, রাইট?
Yes.
Okay, over to Ima.
Roxy Fusion Time Check. এখন সময় রাত 12টা। Roxy Fusion Stylish Wall Finish.
Roxy Paints Yellow Stylish Wall Finish. Roxy Fusion আছে 9টি ক্যাটাগরিতে 200 হৃদয় কেরা ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিংগো, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, শৈল্পিক। Roxy Fusion স্টাইলিশ ওয়াল ফিনিশ।
সর্দার আবেদিন লিখেছে, যেদিন কেউ তোমাকে কষ্ট দিবে সেদিন বুঝবে আমার ভালোবাসা কতটা গভীর ছিল, কতটা ভালোবেসেছিলাম তোমাকে। আমি জানি আমাকে আমার আমাকে তোমার মনে পড়বে হয়তো সেদিন, আমি তোমার কাছ থেকে কিন্তু অনেক অনেক দূরে থাকব যেদিন। মোহাম্মদ ইউনুস মিয়া লিখেছে, স্বপ্ন স্বপ্ন আমার মন, মনে তুমি সারাক্ষণ, ছোট্ট ছোট্ট আশাতে চাই সাজাতে তোমাকে, তোমার বুকেতে মন আমি লুকোতে চাই, তোমার হৃদয়ে তাই আমায় দিও, তাই আমাকে ও আমাকে দিও ঠাই, ভালোবাসি তোমাকে, দীপান্বিতা। এস আবির খান লিখেছে, কাছে এলে যাও দূরে, সুরে কতদিন রাখবে আর একা করে, মনে টেনে নাও শুধু ভালোবাসা দিয়ে। আরিয়ান আহমেদ সোহান লিখেছে, তুমি হাসতে পারলে আমিও হাসতে পারব, তুমি কাঁদতে পারলে আমিও কাঁদতে পারব, তুমি ভালো বাঁচতে পারলে আমিও ভালো বাঁচতে পারব। শুধু তোমার মতো করে একটা কাজ আমি করতে পারব না, তা হলো তোমাকে ভুলে যেতে। হাফিজুর রহমান হাফিজ লিখেছে, মনে চাই রং তুলি দিয়ে রাঙায় তোমায়, পুতুলের মতো সাজায়, শুকতারার মতো খুঁজি তোমায়, আমার মনের আকাশে বেঁধে রাখি মনের মণিকোঠায়। ফরহান আহমেদ লিখেছেন, ফরহান লিখেছে, ভাবছো ভুলে গেছি? না, আজও ভুলিনি। ভুলবো তো সেই দিন যেদিন এই পৃথিবী থাকবে না, বাগানে ফুল ফুটবে না, পাখিরা গান গাইবে না, আকাশে চাঁদ হাসবে না, পূর্ব আকাশে সূর্য উঠলে সূর্য উঠবে না। ভুলবো তো সেই দিন যেদিন এ দেহে আর প্রাণ থাকবে না। আফজাল হুসাইন আরিফিন, বাগানে সব কলি হয় না তো ফুল, কজন বুঝতে পারে জীবনের ভুল, ভালোবাসার সুখ নিয়ে কেউ সুখী হয়, সবাই তো সুখী হবে এমন তো নয়। মোহাম্মদ কাউসার আহমেদ সজীব লিখেছেন, তুমি হয়তো কাউকে পেয়ে অনেক সুখী হয়েছ, আমি তোমাকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তোমার আর আমার মাঝের পার্থক্য একটাই, সেটা হলো তুমি অভিনয় করে জয়ী হয়েছ আর আমি ভালোবেসে তোমার অভিনয়ের কাছে হেরে গেছি। কথাগুলো খুবই সাদামাটা, বাট অন্তর্নিহিত অর্থ কিন্তু খুব মারাত্মক। মোহাম্মদ কাউসার আহমেদ সজীব, তুমি হয়তো কাউকে পেয়ে অনেক সুখী হয়েছ, আমি তোমাকে হারিয়ে কিন্তু অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তোমার আর আমার মাঝের যে পার্থক্য সেটা হলো তুমি অভিনয় করে জয়ী হয়েছ আর আমি ভালোবেসে তোমার অভিনয়ের কাছে হেরে গেছি। এভাবেই তোমার ভালোবাসার কথাগুলো বন্ধু পাঠিয়ে দাও আমার কাছে, আমি আমার মতো করে সেটি উপস্থাপন করব। এবং জরুরি না যে শুধু ছন্দ দিয়ে বড় করে লিখতে হবে, ছোটখাটো কথাও তুমি লিখতে পারো, ইনফ্যাক্ট আমাদের প্রোগ্রাম রিলেটেড কথাও তুমি লিখতে পারো, সেসব বিষয়গুলো মাঝে মাঝে আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তোমাদের জন্য আমি প্রচার করব। আমি চলে যাচ্ছি আবার আজকের আমন্ত্রিত অতিথি রাত্রির কাছে, রাত্রির কথা শুনছিলাম।
তো আমি চিন্তা করি যে আমি যদি ওই ছেলের সাথে কথা বলি তাহলে হয়তো দেখবো ওর মুভমেন্ট দেখে যে ও আসলে কি চিন্তা করে আমাকে নিয়ে। তো আমি বলছি ঠিক আছে ফোন দিবা, দাও দাও সমস্যা কি। তো করে কি ফোনটা কিন্তু নাম্বার কিন্তু তুলে না, ঠিক আছে জাস্ট আমাকে দেখায় যে আমি কিন্তু ফোন দিচ্ছি। তো নাম্বারটা তুলে এক সময় তোলার পরে ফোনটা দেয়, রিং হচ্ছে, তখনও বলতেছে আমি কিন্তু কল দিতেছি, হ্যাঁ মনে রেখো, বলছে হ্যাঁ ফোন দাও তুমি তো চাইতেছো। তো ফোন দিল, ফোন দেওয়ার পরে হ্যালো বলছে, তো বলার পর বলছে যে নেই ওর সাথে কথা বল, যার কথা বলছি তোরে। তো আমি জিজ্ঞেস করলাম, সালাম দিলাম, বলতেছে কেমন আছেন, হ্যাঁ ভালো, মানে ওর সাথে এমনভাবে কথা বলতেছি যে অপরিচিত একটা লোকের সাথে কথা বলতেছি তা কিন্তু না, মানে মনে হচ্ছে যে পরিচিত লোকের সাথে কথা বলতেছি। তা আমি ওর দিকে তাকায় আছি গুরু, তো দেখতেছি না কেমন যেন, মানে আমি চাইতেছি যে কথাটা আরো বাড়াই, তো বলতেছে মানে দেখতেছি যে কথা যেন না বলি, আমি রেখে দিই এটা যাচ্ছে। তো তখন চিন্তা করলাম হ্যাঁ ফিলিংস কাজ করে, তারপর রেখে দিছে। তো বলতেছে আমি কি ওর নাম্বারটা দিব, তোর নাম্বারটা দিব রে, আমি বলতেছে হ্যাঁ দাও সমস্যা কি নাম্বার দিবা। আমি কিন্তু তখনও গুরু চাইতাম না যে নাম্বারটা দেওয়ার জন্য, জাস্ট ওরে বলার জন্য, সত্যি সত্যি নাম্বারটা দেয়।
পরীক্ষা চলছে,
হ্যাঁ পরীক্ষা চলছে, তখন
মুখে বলতেছো ঠিকই, বাট তোমার আপডালে তুমি দেখবার চেষ্টা করছো যে ওর মধ্যে কোন রকমের,
ওর মধ্যে কি হচ্ছে গুরু, মানে তখন আমি দেখছি না, মানে সামান্য হলেও আমার জন্য ফিলিংস কাজ করে, বাট বুঝতে দেয় না এতটা শব্দ ছেলে। যাই হোক ও নাম্বারটা দেয়, ওদিন রাতেই আমাকে ফোন দেয়, নাম্বার থেকে ফোন আসে, তা আন্না ওর নাম্বার, ভালো করে নাম্বারটা দেখে রিসিভ করে ঘুমের মধ্যে গুরু, আমি তাড়াতাড়ি ঘুমাই যেতাম তখন। তো আমি তো বলি যে আমি সাধারণত আমি মার সাথে ঘুমাই, ফোন রিসিভ করছি, রিসিভ করার পরে বলতেছে হ্যালো কেমন আছেন, বলতেছে হ্যাঁ ভালো কে, পরে বলতেছে যে আমি ফাহাদ, আমি নাম্বারটা নিছি, আমি আপনার সাথে তখন কথা বলছিলাম, বলতেছে সরি আমি এখন কথা বলতে পারবো না, আর আসলে প্রবলেম আছে আমার মার সাথে ঘুমাই কথা বলা যাবে না। পরে বলতেছে অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলতে গেলে আমাকে রাতেই কথা বলতে হবে, আদারওয়াইজ আমি জব করি দিনে নানা জায়গায় থাকি, আমি কথা বলা আমার সম্ভব না। যাই হোক ওই রাতে রেখে দিছে, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন রাখেন গুড নাইট, তারপরে কথা হবে, এটা বলে রেখে দিছে গুরু। পরের দিন থেকে ফোন শুরু, দুপুরে ফোন দিছে, বলতেছে কেমন আছেন, আমি বলতেছি ভালো, পরে বলতেছে লাঞ্চ করছেন, আমি বলছি হ্যাঁ লাঞ্চ করছে, আপনি করছেন, পরে বলতেছে হ্যাঁ করছে, বাস এতটুকু, কোথায় আছেন, এই তো অফিসে বসে আছি কাজ নাই, পরে বলতেছে না এইভাবেই বসে আছি কাজ নাই, তো কয়েক মিনিট কথা বললাম, আচ্ছা ঠিক আছে ভাই আপনি কাজ করেন, আমার কাজ আছে এটা বলে রেখে দিছি। তো আবার সন্ধ্যায় ফোন, কি করতেছেন, কোথায় আছেন, এই তো বাসায় কথা হয়েছে। তো সন্ধ্যায় কথা হওয়ার পরে তো এখন রাতে আমার ফ্রেন্ডটা হিন্দু ফ্রেন্ডটা ফোন দিছে, হিন্দু ফ্রেন্ডে ফোন দেওয়ার পরে বলতেছে যে কি অবস্থা, কেমন আছিস, কথা হয়েছে, মানে কি বলবো, পিন লাগানো কথা আর কি। তো আমি বলছি হ্যাঁ হয়েছে, কোনো প্রবলেম আছে, তুমি নাম্বার দিছো কথা হবে না হয়েছে তো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ভালো চালাই যাও। তারপর রেখে দিছি, ফাহাদ আবার ফোন দিছে রাতে, রিসিভ করছে, রিসিভ করার পর এখন জিজ্ঞেস করছে যে কি করতেছেন, খাওয়া দাওয়া করছেন কিনা এটা সেটা। আমার বলছে না খাওয়া দাওয়া এখনো করি নাই, আর সন্ধ্যা নাস্তা খাইছি, খাওয়া দাওয়া করি নাই। ওরা বলতেছে কেন আপনি বেশি করে খাবেন, ঠিক আছে আসে হ্যাঁ খাবো সমস্যা নাই, আর একটু বলছিল আমি একটু স্লিম টাইপের এটা বলছে, যার কারণে বলছে খাওয়া দাওয়াটা বেশি করবেন। তো গুরু এর মাঝখানে আমার ওই ফ্রেন্ড আবার ফোন দেয়, ফোন দেওয়ার পর ওয়েটিং পায়, ঠিক আছে ওয়েটিং পায়, আমি ইচ্ছে করে আমি কথা বাড়াইতেছি যে ওয়েটিং পাক ওয়েটিং পাক দেখুক কি অবস্থা। এখন গুরু কতক্ষণ পরপর ফোন দিচ্ছে ওয়েটিং, আমার তো মজাই লাগতেছে গুরু, কারণ এদিক দিয়ে আমি ওরে দেখতেছি যে কি করতেছে। তো গুরু মাঝখানে কথা হইতেছে ওর সাথে, তাদের সাথে কথা হচ্ছে, তো আমি অনেক চিন্তা করি। তো আমার ফ্রেন্ডকে আমি আবার বলি যে এরকম এরকম হয়েছে, তো ও চায় না যে আমার হিন্দু ফ্রেন্ডের সাথে কোনো মানে ওইভাবে কোনো সম্পর্ক থাকুক, ঠিক আছে ফ্রেন্ডের সম্পর্কই ওটা চায় না। তো ফাহাদের কথা শুনছে, তো ফাহাদ কথা বলে আমি কোচিং করতে গেছি, রাস্তায় ফোন দিছে রিক্সার মধ্যে আওয়াজ হইতেছে, হ্যাঁ কি অবস্থা কেমন আছে না বলতেছে, এখন তো কথা বলতে পারবো না গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি না, বাসায় গিয়ে কথা বলতেছি। তো হঠাৎ করে ধুলাটা আমার চোখে আসে আর কি, তা আমি একটা শব্দ করি উফ এরকম শব্দ করি, বলতেছি কি বাজে গন্ধ এরকম বলতেছে, আমি বলতেছি না চোখে ধুলা গেছে। পরে বলতেছে ঠিক আছে আপনি বাসায় যান, তারাই বাসায় যান, রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো না মেয়েদের জন্য, আপনি বাসায় যান। আমি গেলাম, যাওয়ার পরে আমি ফোন দিছে, বলছে বাসায় গিয়ে ফোন দিবে, ফোন দিছে কি অবস্থা কেমন আছেন কি করতেছেন, এই তো অ্যাজ ইউজুয়াল অফিসে থাকেও, আর হচ্ছে বুধবার হচ্ছে অফ ডে, হ্যাঁ ঠিক আছে। ও টাইমটা হচ্ছে ফোন দিত আমাকে সকালে, সকালে 10টা অফিসে যাই, তো 10:30-11টার মধ্যে ফোন দিবে, হ্যাঁ 10:30-11টার মধ্যে ফোন দিবে, তারপর হচ্ছে লাঞ্চের পরে ফোন দিবে, সন্ধ্যায় ফোন দিবে, রাতে ফোন দিবে।
তোর তোর লাইব্রেরিতে ফোন নিয়ে কিছু নাই, ধামাকাদার তেমন কোনো গান বেলাবুস টাইপ
খুঁজতে হবে
প্লিজ। এবং এই ফাঁকে আমার আজকের আমন্ত্রিত যে অতিথি রাত্রি, রাত্রে যে কথা বলা শুরু হয়েছে সেটা ভোর পর্যন্ত না চলুক, বরং এই ফাঁকে নিজেকে একটু গুছিয়ে নে, যাতে করে মূল একদম যে ঘটনা সেখানে আমরা চলে আসতে পারি। আর এই ফাঁকে তোর লাইব্রেরি থেকে আমাদের পছন্দের একটা গান যদি বেলাবসের গানটা হয়। হ্যালো, নাম্বারটা কত ছিল?
2441139
প্লিজ।
আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139 বেলা বস তুমি পারছো কি শুনতে, 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না
আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন তিন না ডেকে এলাকে একটি বার মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে রুদ্ধ শ্বাস কত প্রতীক্ষা স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে রুদ্ধ শ্বাস কত প্রতীক্ষা আর কিছুদিন তারপর বেলা মুক্তি কসবার ওই নীল দেওয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার এটা কি টু ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পারছো কি শুনতে দশ বারো বার দল নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন
চলে যাচ্ছে আমরা আবার রাত্রির কাছে
জি গুরু তাদের সাথে আমার কথা হয় তারপর পরে এইভাবে দুই মাস চলতে থাকে তখন আমি কিন্তু হ্যাঁ না কিছুই বলি না ও আমাকে বলে বলে যে আমাকে না দেখিয়ে আমাকে আই লাভ ইউ একদিন রাতে বলে দেয় তো এইভাবে ও আমার হিন্দু ফ্রেন্ড যেটা ওর সাথে আমার কথা বলা অফ হয়ে যায় মাঝে মাঝে খোঁজ খবর নেয় হাই হ্যালো করে কি অবস্থা কেমন কথা চলতেছে ওর সাথে তাই বলতেছে হ্যাঁ ভালো চলতেছে তারপর ফাহাদ আমাকে একদিন আই লাভ ইউ বলে তো এই কথাটা শুনে আমার মানে কেমন যেন লাগলো ভালো লাগে নাই আই লাভ ইউ বলছে এরকম ভাবে
তো কেন কেন সবার তো আই লাভ ইউ শুনলে অনেক ভালো লাগে
আসলে আমাকে না দেখে আই লাভ ইউ বলে ফেলছে এটা আমার কাছে কেমন যেন লাগলো যে আমাকে দেখে নাই আমাকে নিয়ে ওইরকম ভাবে কল্পনা করে নাই সো এই কয়েক মাসের কথায় আমাকে আই লাভ ইউ বলে দিল আমাকে দেখুক তারপর বলুক এটা আমি তখন চিন্তা করছিলাম তারপর তা আমি ওদিন আমি কিছুই বলি নাই আমার ঠিক আছে আমার ঘুম পাইছে অনেক আমি ঘুমাবো আর আমার প্রচুর ঘুম কিন্তু গুরু তো অনেকবার ফোন দিত দশ বারো বার
পনেরো বার প্রোগ্রামে যদি বিরতি দিলাম এই ফাঁকে ঘুমিয়ে ফেললে সম্ভব
না গুরু
যে মা পাঁচ মিনিটে বিরতি দেখাচ্ছি এর মধ্যে পাঁচ মিনিট একটা ন্যাপ নিয়ে নেওয়া হলো
এইমাত্রই তো ফোন দিলা পরে বলতেছে ভালো করে দেখো পনেরো বার তোমার ফোন দিছি দেখছো তাই বলতেছি তুমি লাইন কাটলে তারপর দেখবো তার একটু কিভাবে দেখবো যাই হোক কথা হইলো অনেকদিন চলতেছে হঠাৎ করে আমার সাথে দেখা করবে আমি তখন আই লাভ ইউ কিন্তু কিছু বলি নাই গুরু দেখা করবে আমাদের দেখা হয়েছে গুরু কোরবানির দিন কোরবানির দিন দেখা হয়েছে রাতে আমি যাব না আমার হিন্দু ফ্রেন্ডও জানে না আমার সাথে দেখা করতে যাব তো আমার একটা ফ্রেন্ড আছে ও বলতেছে বান্ধবী আর কি ও বলতেছে যে না তুই সাথে দেখা কর আমার ভালো লাগছে কথা বলে ফ্যামিলিগতভাবে যদি আগায় আমার বলছে না আমি প্রেম করবো না করলে বিয়ে তো বলতেছে যে ফ্যামিলিগতভাবে যদি আগায় তাহলে এটা ভালো তো এই ছেলে আমাকে ওর বাসায় নিতে চাইছে ফ্যামিলির সামনে দেখাবে আর কি তা আমি সেদিন যেতে চাই না আমার বান্ধবী বলতেছে যাওয়ার দরকার নাই তো ওদিন আসতে বলতেছে আচ্ছা ঠিক আছে তো একটা লোকেশন বলে আমার এলাকার মধ্যেই তাই আমার ঠিক আছে আমি এখানে দাঁড়ায় থাকবো আসবা ঠিক আছে এখন ও থাকে একটু দূরে জ্যাম আসতে একটু লেট হইতেছে আমি ওর ফোনের পর ফোন দিচ্ছি কারণ বাইরে ওইভাবে দাঁড়ায় থাকা ইম্পসিবল পরে আমি একাই ছিলাম আসে আসার পরে দেখা হয় তো আমার মনটা একটু খারাপই ছিল কারণ আমি না জানায় ওর সাথে দেখা করছি আমার ফ্রেন্ডকে না জানায় তারপর ওর সাথে দেখা হয় একসাথে রিক্সায় পাঁচ মিনিট একটু মানে একটু সামনে যাই পাঁচ মিনিট মানে রিক্সায় চড়ে তো এখানে গিয়ে বসি আমার কাছে কেমন যেন লাগতেছে আমি আবার বাসায় চলে আসি পরে বলতেছে যে তুমি কিছু খাইলা না আমি তো মনে করছি তুমি অনেক কিছু খাবা আমি বাসায় চলে যাবো আমার ভালো লাগতেছে না রাত হয়ে গেছে তো ঠিক আছে চলে আসছি চলে আসার পরে এখন অনেকদিন পর ঘুরাইতেছে আমি যে ভালোবাসি বলো বলো ফোনে বলতেছে, তা আমি বলি না। একদিন আমি অনেক কথা চিন্তা করে ফ্যামিলির কথা চিন্তা করে যে ফ্যামিলির কথা ভাবে আঁকাবে ঠিক আছে, আমি বলি ঠিক আছে বলে দিই, কারণ ওইভাবে তো আমার মানে পসিবল না। যেহেতু ভালোবাসি বলছে আমাকে দেখছে, দেখার পর বলছে যে না যতটুকু মনে করছিলাম তার থেকে বেটার এটা বলছে আর কি ভালো। তো আমি গুরু তাকে আই লাভ ইউ বলি অনেকদিন পর।
তুমিও তো ফার্স্ট দেখলে তাকে, রাইট?
হ্যাঁ গুরু দেখি।
কেমন ছিল
গুরু? একটা পাঞ্জাবি পরেছিল মেরুন কালারের, হোয়াইট কালারের। না
পাঞ্জাবির বর্ণনা, মানুষটা বর্ণনা শুনছি। ও আচ্ছা পাঞ্জাবি থেকে শুরু করেছে, মানুষ পর্যন্ত পরে যাবে, রাইট?
গুরু না না মানে ও হচ্ছে কি একটু মোটা বলবো না, স্বাস্থ্যবান একটা ছেলে,
সালমান টাইপ। স্বাস্থ্যবান তো এশিয়াতে সালমান কি বলা হয়
গুরু? আর একটু ওইভাবে আমি কিছু বলি নাই তো, মানে ভালোই ভালো লাগলো আর কি, খারাপ লাগে নাই অতটা। তবে একটু বয়স মনে হয়েছে আমার থেকে একটু, কারণ আমি এত স্লিম যার কারণে। আচ্ছা তো ফোনে কথা হয়েছে অনেকদিন, মানে গুরু কি বলবো ভালোবাসি এটা বলো, আমি আমার থেকে যদি রাস্তায় বের হবা কালকে বের হবা, বের হওয়ার পরে দেখবা অনেক মেঘে দেখবা, যাকে ভাল লাগবে বলবা যে এমিটার ভাল লাগছে, ভালো না বসো এমনি দেখলে ভাল লাগবে। পরে আমি বলছি দেখছো? পরে বলছে হ্যাঁ দেখছি কিন্তু ভাল লাগে না তো, তোমার মতো তো কারো ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কেন ভালো লাগে না জানি না আমি, তুমি বলে দাও কেন ভালো লাগে না। তো গুরু অনেকদিন যায় আমি ওকে আই লাভ ইউ লাস্ট পর্যন্ত বলি, তাই ভাবে আমাদের কথা হয়ে থাকে রাতে। তো গুরু ও আমাকে বলে যে দেখো আমরা তো কথা বলে রেখে দিই, স্পেশাল মানুষরা তো কিছু বলে তাই না, তো আমরা তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো আমরা স্পেশাল কিছু কথা বলে রাখবো। তো গুরু আমাকে সবসময় তিনটা কথা বলতো, আই লাভ ইউ, আই মিস ইউ, আই কিস ইউ, লাস্ট একটা কিস দিয়ে গুরু ওভাবে রেখে দিত ফোনের মধ্যে। গুরু আমাদের প্রতিদিন রাতে কথা হইতো প্রতিদিন, তখন থেকে একটা দিনও মিস নাই গুরু
আমাদের। প্রতি উত্তর হতো না শুধু প্রতিধ্বনি হতো লাস্টেরটার?
না গুরু প্রতি উত্তর হইতো, গুরু আমি রিপ্লাই দিতাম আর কি, ও আমাকে বলতো। এখন আমি না বললে
প্রথম দুইটা সোফার ঠিক আছে, বাট লাস্টেরটা, লাস্টেরটার কি প্রতি উত্তর হতো?
না না গুরু এরকম হইতো না, আমি রেখে দিতাম
তো প্রতিধ্বনি হতো, মানে তো বাড়ি খেয়ে আবার ফিরে আসতো, রাইট? ঠিক আছে।
পরে গুরু ফোনে অন কেটে দিছে, আমি ঠিক আছে ফোন কেটে দিছি। পরে বলতেছে আবার ফোন দিছে, আমি বলছি তোমার সাথে কথা বলা শেষ হয়ে গেছে, গুড নাইট বললাম, তারপর তুমি আবার ফোন দিলা, বলে যে লাস্টেরটা তো পাইলাম না, লাস্টেরটা তো বলো নাই। বলছি বলছি তো কিন্তু জি গুরু
উত্তর হয়নি।
না গুরু হয় নাই ওরকম বলতেছে, তাই আমি বলতেছি রাখো মেজাজ গরম করো না, আমার ঘুম পাইছে আমি ঘুমাবো, তুমি জানো না আমার ঘুম প্রচুর। তো গুরু সবসময় আমাকে ফোন দিত, আমি কিন্তু এক ঘুম দিয়ে ফেলতাম অলরেডি, ও আমাকে ফোন দিত রাত 12টার পরে 11টার মধ্যে, এর মধ্যে আমার অর্ধেক ঘুম হয়ে যেত গুরু। তো বলছে একদম রাগ হয়ে বলতেছে তুমি দিনের বেলা ঘুমাবা, তোমার যদি রাত্রে বেলা ঘুমাইছো তাহলে দেখো তোমার খবর আছে, আমার সাথে কথা বলার আগে তুমি ঘুমাবা না, আমার সাথে কথা বলে তারপর তুমি ঘুমাবা। তা আমি বলছি আমার ঘুম পেলে আমি কি করবো, আমি তো জেগেই থাকি, তোমার ফোন দিতে লেট হয় এখন আমি কি করবো বলো।
গুরু ফোন নিয়ে যখন কথা হচ্ছে এই ফাঁকে আমি আবারও জানিয়ে দিতে যাচ্ছি, যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারটিতে, আমি যে নাম্বারটি বলছি সেই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন, 01841904928। আমি আবারও বলছি 01841904928, এই নাম্বারটিতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। রাত্রি তারপর বলুন ফোন নিয়ে কি হচ্ছে?
এই তো প্রতিদিন এরকম চলে থাকে, আমি ঘুমাই যাই ফোন দেয় কন্টিনিউ, মানে একটা মানুষের লিমিট থাকে, আমার একদম অতিরিক্ত। যাই হোক কথা হয় আমার দেখা হইতো প্রতি সপ্তাহে, গুরু বুধবার আসতো আমার এলাকায় আমার সাথে দেখা করতো, ওর কাজ থাকতো না, আমার তো কাজ নাই আমি কি করবো, আমার তো বোরিং লাগে তোমার সাথে দেখা করতে আসি। তো গুরু আসে দেখা করতে, দেখা হয় আমাদের, কথা হয়, ফাস্টফুডে আমি খাই, গুরু আমি কিন্তু খাই না ঠিক আছে, ভিতরে আমি শুধু আইসক্রিমটা খাই, আইসক্রিমটা আমার খুব ফেভারিট একটা। তো বলে কি অর্ডার দিবা বলো, পিজা চিকেন
খাও না কেন, ফিগার কনসিয়াস তাই
না গুরু? আসলে আমি
খাইতে পারো না
গুরু, আসলে রিচ ফুড আমি খেলে আমার একটু প্রবলেম হয় ঠিক আছে, আর আমি খেতেও চাই না ওরকম, ভালো লাগে না ঠিক আছে, শুধু আইসক্রিমটা বাইরে, শুধু আইসক্রিমই খাই। একদিন হঠাৎ করে জোর করতেছে খাবা খাবা, তো পরে বাধ্য হয়ে পিজা অর্ডার দিলাম, তো স্মল সাইজের পিজা, বাট এতটা তো পুরোটা আমার খাওয়া সম্ভব না, ও চিকেন নিছে বাট পিজাও এক পিস খাইছে, খাও। আচ্ছা খাইছে, আমাকে খাওয়াই দিল, এরকম ভাবে চলতে থাকে গুরু। ওরা কাছে আমি খুব আমরা ক্লোজ হয়ে যাই, অনেক দেখা হয়, আসে ইভেন গুরু ও ওর কাজে আমার এলাকায় অনেক সময় আসে, যখনই আসবে তখন আমাকে ফোন দিবে, আমি এখানে আছি তুমি কোথায় আমার সাথে দেখা করো। ইভেন গুরু এক সপ্তাহের মধ্যে আমাদের তিন চার দিন অলরেডি দেখা হয়ে গেছে, কিন্তু ও কিন্তু আমার থেকে অনেক দূরে থাকে, দেখা হয়ে গেছে। তো গুরু এইভাবে চলতে থাকে, আমি ওকে অনেকটা বেশি ভালোবাসি। আসে 14 ফেব্রুয়ারি, এখন আমার সাথে 14 ফেব্রুয়ারি দেখা করবে, ওদিন আমার মামার বাসায় একটা ফাংশন আছে। তো 14 ফেব্রুয়ারি মানুষ লাল শাড়ি পরে, আমি ব্ল্যাক পরছি, কারণ ওর ব্ল্যাক পছন্দ।
14 ফেব্রুয়ারি কি
ভালোবাসা দিবস গুরু?
ও আচ্ছা আচ্ছা, তাই বলো।
তো গুরু আমি ওদিন ব্ল্যাক পরি, আমি চিন্তা করি যে সবাই রেড কালার পরছে আর আমি ব্ল্যাক পরছি, ওর ভালো লাগার কালার, তার জন্য আমি পরছি। আমি ফাংশনে অ্যাটেন্ড করি, সেখান থেকে আসি সন্ধ্যায়।
আজকে তো তোমার সালোয়ার ব্ল্যাক, এটা কি এটা উদ্দেশ্য করে
গুরু? তো মূলত হ্যাঁ,
বলো কি
গুরু, এই ড্রেসটা কিন্তু মানে ওর চয়েসের জন্য কিনা ব্ল্যাক কালার। আমি অনেক আমি মার্কেটে আমি আমার মাকে নিয়ে 2 ঘন্টা ঘুরছি এই ড্রেসটার জন্য, মানে ব্ল্যাক কালারের মধ্যে পাই বাট ওরকম ভালো লাগে,
রেড এর কম্বিনেশন এবং এই কারণে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এটা পরা, রাইট?
জি গুরু, আমি ওরে কয়েকবার ফোন দিয়েছি, ওখানে কয়েকবার ফোন দেওয়া হয়েছে, আমি কিন্তু ড্রেস পাচ্ছি না, কিন্তু ওরকম ভাবে আমি হোয়াইট পাচ্ছি বাট ইয়েলো পাচ্ছি, ব্ল্যাক কিন্তু পাচ্ছি না, যেটা পাচ্ছি পছন্দ হইতেছে না, আমি কিন্তু ফোন দিচ্ছি। পরে বলছে তোমার যেটা ভালো লাগে তুমি এটা কিনো। পরে
14 ফেব্রুয়ারিতে ব্ল্যাক পরে
জিগুরু আমি শাড়ি পরছি, তো ওদিন ওর সাথে দেখা হয়েছে। তো আমরা গুরু হাতের জিল দেখা করি, তা যেখানে
শাড়ি পরলে তো তোমাকে উথাল পাথাল সৌন্দর্য লাগার কথা আর কি। কি বলতেছিল তোমার ভালোবাসার মানুষ তোমাকে দেখে?
গুরু আমার দিয়ে অনেক ঢাকায় আছে না গুরু, কি বলবো,
চোখে প্রবলেম সেজন্য নাকি এমনি সৌন্দর্যের কারণে?
না গুরু, এমনি অনেকক্ষণ তাকায় আছে, তাই আমি বলতেছি আমি গুরু আমি লজ্জা পেয়ে গেছি।
কেমন ছিল মুহূর্তটা যখন যাচ্ছ তুমি হাতি ঝিলের দিকে
গুরু? কি বলবো, তখন অনেক মানে ভালো লাগার একটা মানে এই ফার্স্ট আমি এতটা ভালোবাসা চাইছি যে আমাকে এতটা বেশি ভালোবাসবে, একটা ছেলে আমাকে এতটা বেশি ভালোবাসতেছে গুরু, তখন আমার এক্সাইটেড, আমি কি বলবো, একটু অন্যরকম গুরু,
মনের মতো পোশাক পরে,
হ্যাঁ গুরু মানে একটু অন্যরকম গুরু, আমার অনেক ভালো লাগছে এই ফার্স্ট। আমি
কোন জায়গাতে দাঁড়িয়েছিল
আজ হচ্ছে আপনার ব্রিজটা আছে না, ব্রিজটার সাইডে ছোট্ট করে একটা জায়গা আছে, কারণ হাতে ছিল তখন অনেক মানুষ ছিল প্রচুর, তো আমি এমন জায়গাটা দাঁড়াইছি, আমার প্রোটেক্ট করে দাঁড়াইছে হাত দিয়ে ঘিরা করে, যেন আমাকে পিছন থেকে কেউ
না।
গুরু এটা হচ্ছে আপনার 8:30 হবে, তারপর দূরে থাকে তো আসতে একটু টাইম হয়, তখন চারদিকে ওরকম অন্ধকার বা লাইটিং হচ্ছে গুরু,
বাতাস
তা তো আছে গুরু, একটু অন্যরকম গুরু, মানে ও আমার দিকে বারবার তাকাইতেছে, বারবার আমাদের তুমি এইভাবে বারবার তাকাচ্ছ কেন, বলতেছি কি করবো ভালো লাগতেছে। তো আচ্ছা ঠিক আছে, আমাকে আমি বলতেছি তুমি এইভাবে দাঁড়াইছো কেন, আমাকে মানে এই ধরে দাঁড়াইছে আর কি, যেন পিছনের লোকগুলো আমার সাথে ঘিসতে না পারে। তো কি বললো, আমি বলছি না তুমি এইভাবে দাঁড়াইবো না, তুমি সরো, ঠিক আছে? তো সরে গেছে, তো বলতেছে এখন ভালো লাগতেছে না, লোকগুলো এসে ঘিসতেছে, তা আবার ধরলো, ঠিক আছে এইভাবে ধরছে।
জীবনে এরকম ভালো লাগার আগে আসছিল কখনো?
না গুরু, ওইটা আমার কি বলবো, আমার জীবনে ফার্স্ট ওইরকম। আমি
এমন কোন ভালো লাগার মুহূর্তের কথা মনে হয় না যেটা মনে পড়লে কান্না কান্না টাইপের লাগে, গলার মধ্যে পুটলির মতো কি যেন দলা পাকায় ওঠে
গুরু,
দম বন্ধ করা ভালো লাগা যেটাকে বলে, ওইরকম ছিল।
ও যখন আমার হাতটা ধরছে গুরু, তখন
সোফা ইজ এ ফার্স্ট টাচ, তাই তো?
জি গুরু, তখন আমি বলতেছি যে কি বলবো গুরু, এটা ভাষায় প্রকাশ করার মতো না, অন্যরকম ভালো লাগা। আমি ওর দিকে তাকাই আছি, ও আমার দিকে তাকাই দিছে, আর লজ্জা লাগতেছে, আমি নিচের দিকে তাকাই দিছি।
চান ছিল দেখার সময় নাই?
না গুরু ছিল, আমরা আকাশের দিকে তাকাইছিলাম।
তোমরা তো পুরো প্রস্তুতি নিয়ে নামছো দেখি
গুরু। ওই দিনটা আসলে অন্যরকম ছিল, আমার আসলে মানুষজন
বারে 14 ভ্যালেন্টাইন ডে,
জি গুরু,
রাত্রি রাত্রে বেলায়,
জি
রাত্রির রং তার শাড়িতে নিয়ে
কি
উথাল পাথাল জ্যোৎস্না সব মিলিয়ে এক দারুণ এক অন্যরকম অনুভূতি, এবং প্রথম ভালো লাগার সেই মানুষটির স্পর্শ, কেমন ছিল এটা?
এটা খুবই এক্সাইটেড, আর কি বলবো গুরু, আমি কান্না করবো না হাসবো, তখন আমার মানে চোখে মানে পানি জল করতেছিল, আমার দিকে তাকাইতেছিল।
এখনো তো সেরকমই মনে হচ্ছে তোমাকে দেখে
গুরু,
এটা কি ভালোবাসা নাকি ভালোবাসার অত্যাচার
গুরু? আমি হয়তো তখন থেকে আমি মনে হয় ওকে আরো বেশিটা ভালোবেসে ফেলছি গুরু।
ভালোবাসা আসলে কি, মাঝে মাঝে আমি কনফিউজ হই, এই ভালোবাসার হাত ধরে কত ঘৃণ্যতম কাজ পৃথিবীতে হয়। আবার এই ভালোবাসা পেতে এই যে বুড়ো হাড়ে এখনো মনে হচ্ছে যে আবার কোন দক্ষিণের বাতাস দিয়ে কোন ঠান্ডা বাতাসের পরশ মনে হয় কেউ বুলিয়ে দিয়ে গেল। সত্যি যদি এরকম প্রেম ফিরে আসে
জীবনে ফার্স্ট ওরকম তো ফিলিংস ওরকম কাজ করছে যেটা কখনো মানে মানে পাওয়ার আশা করছি ওরকম ভালোবাসা ওইটা ফার্স্ট হইছে।
টাইম মেশিনে করে যদি পাঠায় দিই ওই সময় একদমকে জাপটে ধরে রাখবো এই মুহূর্তটাকে কোনোভাবে কি হাতের ফাঁক দিয়ে যেন বেরিয়ে না পড়ে সেরকম কাজ করবে সেই চেষ্টাই করবে।
গুরু সত্যি কথা বলি ওই টাইমটা যদি আমি আবার ফিরে পাই জানি পাবো না গুরু আমি ওর এমন ভাবে ধরে রাখবো যেন ও কখনো আমার ছেড়ে না যেতে পারে।
কেমন ভালোবাসো তুমি তাকে
গুরু ব্যাখ্যা করা যায় না কিন্তু ওরে আমি অনেকটা বেশি ভালোবাসি গুরু অনেকটা বেশি।
তোর অনুভূতি যখন তোমার মাথায় থাকে সমস্ত কিছুকে অসম্পূর্ণ মনে হয়। গোটা পৃথিবী আছে এক তোমার ভালোবাসার ফাহাদ ছাড়া কেমন হবে তাহলে
তোর এটা কল্পনা করা যায় না গুরু যে
পৃথিবী ধ্বংস হয়ে গেছে বাট ফাহাদ আছে তোমার সাথে তাহলে কেমন হবে।
হ্যাঁ গুরু কারণ ওর সাথে আমার ভালো লাগার অনেক মুহূর্ত কাটছে ওর সাথে দেখা করছে এসে অনেকবার আমি ওর সাথে দেখা করছি রিক্সায় ঘুরছি ও আমার বাসায় পর্যন্ত এসে দিয়ে গেছে রাত হয়ে গেছে।
সবচেয়ে এক্সট্রিম রোমান্টিক মুহূর্ত কোনটা ছিল
গুরু? রিক্সায় গুরু বসেছিলাম দুজন যাচ্ছি তো গুরু
চুল ছাড়া ছিল।
হ্যাঁ গুরু ওর সাথে দেখা করতে গেলে আমার চুল ছাড়াই থাকতো।
তোমার চুল কি অনেক সুন্দর
গুরু? তেমন সুন্দর না গুরু
মানে চুল অনেক লম্বা
মোটামুটি স্ট্রেট
আন্দাজ করতেছি তোমার চেহারার সাথে যেহেতু হিজাব দেওয়া তো আমি বুঝতেছি না বাট আন্দাজ করছি হওয়া উচিত শার্ট শার্ট একদম লম্বা চুল।
হ্যাঁ গুরু লম্বা আমার কিন্তু স্ট্রেট করা ওইভাবে না আমার নরমালি
স্ট্রেট নরমালি শার্ট শার্ট চুল বলতে যেটা বোঝায়
হ্যাঁ হ্যাঁ এটাই তো পছন্দ করছে চুল আমার মানে এভরিথিং আরেকটু মোটা হইলে চলতো এটা বলে ঠিক আছে তুমি আমার কাছে ঠিক আছো
হয়নি এরকম যে রিক্সাতে যাচ্ছ চুলের সেই বাতাসে চুল উড়ে গিয়ে।
হ্যাঁ গুরু আমার রিক্সায় ঘুরতেছি তো অনেক বাতাস।
তোমার চুলের স্মেল কেমন পছন্দ করতো? কিছু বলেনি কখনো?
একটু শুনতো বলতেছে না ভালোই
হ্যাঁ জোরে দে স্পেশাল অকেশনে কোথাও গেছো ধরো মেলা টাইপ বা এরকম কিছু?
গুরু আসলে ওখানে আমার বাইরে তেমন কোথাও যাওয়া হয় নাই তো ও ভয় পাইতো যে আমাকে নিয়ে এক জায়গায় যাবে ওইখানে যদি কিছু একটা হয় যদি কেউ কিছু বলে যদি ছেলেরা
আসে তাহলে এরকম কোন এনভায়রনমেন্ট দিয়ে দেওয়া হলো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অথবা গ্রামীণ কোন মেলা ধর যেখানে একেবারে গ্রামীণ সোদা মাটির গন্ধ লুকিয়ে আছে
গুরু তখন আমি
কি করবে
রেড কালার একটা শাড়ি পরবো।
ওকে পায়ে আলতা দিবে না?
হ্যাঁ গুরু অবশ্যই।
কোনদিন মেয়েদেরকে পায়ে আলতা দেওয়া দেখলাম না কেন তোমরা তুলে দিলে এসব ফ্যাশন?
গুরু আসলে
এটার মধ্যেই তো বাঙালিয়ানা লুকায় আছে রাইট? আচ্ছা পায়ে আলতা দিবে রাইট?
হ্যাঁ গুরু পায়ে আলতা দিব চুল ছাড়া থাকবে কপালে একটা টিপ থাকবে কানে দুল থাকবে।
আচ্ছা সরিষার ফুল দিয়ে কিছু হয় না চুলে? গাজরা টাজরা বিভিন্ন কিছু দেখি আমি বাট সরিষার ফুল?
হ্যাঁ গুরু সরিষা ফুলটা যদি আমি এক সাইডে কয়েকটা দেই
খারাপ লাগবে
না গুরু? খুব ভালো লাগবে গুরু।
ওকে দেব একদম গ্রামীণ মেলা রাইট?
হ্যাঁ গুরু তো পাঞ্জাবি পড়তে মানে বলতাম।
আচ্ছা ব্যাকগ্রাউন্ডে গানটা
পাঞ্জাবি পড়তে বলতাম তো দুজনে হাত
কিছু মানুষ যারা পথিকৃত বাংলা গান আধুনিক গানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদেরই একজন মকসুদ সেই গানটা বরং পেছনে বাজারি। ও বাই দ্য ওয়ে উই আর ভেরি ফরচুনেট যে উনি হচ্ছেন আমাদের অপারেশন ডিরেক্টর ঢাকা FM ফ্যামিলির একজন সক্রিয় মেম্বার। এটা সত্যি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া এবং সেই আবহটা যদি থাকে তখন অনুভূতিটা কেমন হবে? ও তোমার ভালোবাসা মানুষকে কি পড়াবে
গুরু? ওকে আমি রেড রেড মেরুন দুটা মিক্সড করে একটা
ওকে কি পাঞ্জাবি দিবেন? পাঞ্জাবিটা
গুরু আমি ওকে পাঞ্জাবি গিফট অলরেডি করছি ওই কালারের কয়েকদিন আগে বার্থডে ছিল।
নিঃসন্দেহে ডাবল এক্সেল বলবে না কিন্তু ওর আবার মোটা ধাঁচ আছে কিন্তু ওকে এক্সেল।
হ্যাঁ গুরু এক্সেল এটা হাইটা হয় আর তো গুরু পাঞ্জাবি পড়তে বলতাম আমরা দুজন হাত ধরে আমরা ওখানে যাইতাম গুরু এই তো গুরু খুব ভালো লাগতো তারপর গুরু ওকে নিয়ে আমার গুরু অনেক চিন্তা ভাবনা, ঠিক আছে? ওইভাবে ওর সাথে আমি বাইরে কোথাও যেতে পারতাম না, কারণ ওটা সবসময় মানে চিন্তা ভাবনা থাকতো যে আসলে হয়তো এরকম ভাবে ভয় থাকবে। তো গুরু এইভাবে আমাদের রিলেশন চলতে থাকে। আমরা অনেকটা
বান্ধবীকে গিফট করেছিলে তুমি?
জি গুরু।
দেখেছিল এই অবস্থায় কেমন দেখায় তাকে?
না গুরু,
কখনো দেখা হয়নি।
না গুরু, এটা পুরো আসলে দেখা হয়নি। তো গুরু,
আমি যে অনুভূতির কথা বলছিলাম, যে অনুভূতির সাথে অনুভূতিগুলো ইন্টেনশনালি বলছিলাম, কারণ তোমার লুকের সাথে জিনিসটা খুব ভালোভাবে যায়। ওকে, যেমন আবহাওয়াটাও দিচ্ছে আর কি, যে আবহাওয়াটা ওই সময়টাতে থাকবে, ঢাকের আওয়াজ।
হ্যাঁ গুরু,
ওয়েদারটা ধরো একটু ঠান্ডা ঠান্ডা টাইপ, যেখানে শিশির কোথাও হয়তো ধূপ, সবকিছু মিলেমিশে একাকার।
এটা তো মানে অসম হয়। তো ওই টাইমটা হলে গুরু আমি ওর হাত ধরে হাঁটতাম, তো ফুল কিনলে আমার চুলে আটকে দিত, খুব ভালোই লাগতো। বাট ওইভাবে হয়নি, কারণ ওটা সময় ভয় পাইতো, তার কারণে।
এবং এটাই আর কি, যে বাঙালি আনা আমাদের অস্তিত্ব, আমাদের স্বকীয়তা।
কিন্তু ওর পাঞ্জাবি পরলে খুবই ভালো লাগে, আমি ওকে বলছি পাঞ্জাবি পরে আসতে, ও আসছিল।
এবং যিনি বলছিলাম যে ঢাকা FM 90.4 এই পরিবারের একজন সদস্য, আমাদের আমাদের অপারেশন ডিরেক্টর। সত্যি সত্যি আমরা অনেক বেশি গর্বিত এই মানুষটির আমাদের সাথে একসাথে পথ চলবার জন্য। কথা শুনছিলাম তোমার সাথে, ব্যাকগ্রাউন্ডে ওই অনুভূতিগুলো ভিজুয়ালাইজ হচ্ছিল, যে তুমি এবং তোমার ভালোবাসার মানুষ ফাহাদ এরকম এরকম ভাবেই তোমরা তোমাদের পদচারণা। স্পেশালি যখন কথা বলছিলাম, আমরা কিন্তু আটকে যাচ্ছিলাম তোমাদের ভালোবাসার সেই মুহূর্তটাতে, যেখানে হাতি ছিলে তোমরা প্রথম সাক্ষাৎ করো, প্রথম তার হাতের স্পর্শ পাও। রিক্সায় উঠেছো, আমি আবার চলে গেছি অন্য জায়গায়, যে চুল এসে বাড়ি মেরেছে তার মুখে।
এবং রিক্সায় ছিলাম, তো প্রচন্ড বাতাস ছিল, আমার চুল ছাড়া ছিল, আমার চুলটা ওর মুখের মধ্যে গিয়ে আটকে গেছে।
আমি কিন্তু ছিলাম না, আন্দাজ করে বলেছি।
তারপর গুরু নিজে সরাইছে চুলটা, নিজেই এরকম করে হাত দিয়ে মানে গালের সাইডে দিয়ে দিল, যে ভালো লাগতেছে আর কি গুরু, একটু অন্যরকম। যাই হোক গুরু, আমরা তারপর অনেকটা ক্লোজ হয়ে গেছি, অনেকটা বেশি। তো এর মাঝখানে বাতে ছিল, তো গুরু আমাকে কয়েকদিন আগে বলছে, তা আমি সেটা ভুলে গেছি গুরু। আমি কিন্তু মানে ভোলা টাইপের একটা মানুষ, আমি ভুলে যাই। তো ও বাদে যেদিন, সেদিন কয়েক মিনিট আগে আমাকে বলতেছে আজকে আমার আছে। তো গুরু আমি থমকাই গেছি, আসলে এটা কি হইলো, আমি ওর ফার্স্ট বার্থডেটাও আমি উইশ করব আমি ভুলে গেছি। তখন গুরু আমার কাছে একটু অন্যরকম লাগছে, ঠিক আছে? তো বলতেছে যে, তারপর গুরু আমি ওরে উইশ করলাম, আমার সাথে অনেকক্ষণ কথা বললো, তাই আমার সাথে দেখা করার জন্য তোর সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, দেখা হয়েছে। আমার গুরু একটু অন্যরকম প্ল্যান ছিল, গুরু অতটুকুর মধ্যে কি প্ল্যান হয়। তারপর ওরে একটু অন্যরকম বললাম আর কি, পরে বলছে না আমার আমার মানে আমার জন্য এগুলো কিছু করবা না, আমার এগুলো পছন্দ না, তুমি যেদিন থেকে এরকম করবা সেদিন থেকে তোমার সাথে রিলেশন থাকবে না। তারপর গুরু আমি ভয় পাইছি এরকম কিছু, মানে খুব ভালোবাসতাম তো গুরু তার জন্য। তারপর যাই হোক, ওর সাথে দেখা হইলো, ফাঁস করে গেলাম। আমি চাইছি আমি টাকাটা দিব, খাওয়ার টাকাটাও দিনের জন্য, তো দিল জোর করে, ও দিল। আচ্ছা ঠিক আছে, দিছে। তারপর গুরু ভাই চলতে থাকে, অনেকটা ক্লোজ হই, অনেকটা ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। তো গুরু হঠাৎ করে, ওর কিন্তু এফবিআইটি ছিল না, ঠিক আছে? আমার সাথে কথা বলে, ঘুমায়, অফিসে যায়, আবার প্রতিদিন রুটিন আমাদের কথা বলা চলতে থাকে, আমাদের মুহূর্তগুলো আরো গভীর হইতে থাকে, আরো ভালো লাগার মুহূর্তগুলো জাগতে থাকে। তারপর গুরু আমার সামনে পাচ্ছে, তো ও আমাকে মার্কেটে নিয়ে যেতে চাইছে,
তো আমার কাছে ঘুরে এগুলো পছন্দ না যে আমাকে কেউ নিয়ে যাবে কিনতে বলবে। আমার কাছে না আমি এগুলো নিবো না, তোমার সাথে যদি তোমার সবকিছু আমি নিব তখন সব বিয়ের পরে সবকিছু লুটাই নিব, সমস্যা নাই, কিন্তু বিয়ের আগে আমি তোমার কাছ থেকে একটা সুতা পরিমাণ নিব না আমি এটা বলছি। তো যার কারণে আমাকে বলছে যে ঠিক আছে তোমার মার্কেটে নিয়ে যাবো তোমার যেটা পছন্দ হয়। আমার কাছে না আমি এটা নিতে পারবো সরি। পরে বলছে ঠিক আছে সমস্যা নাই, অনেকবার রাগ করছে গুরু আমি কেন যাবো না, রাগ করছে অনেক, চলতে থাকে গুরু। তো গুরু ফাঁস করে দেখা হয়, ওদিন আমার খাওয়াই দেয়, যাই হোক চলতে থাকে। হঠাৎ করে কোরবানি আসে, কোরবানি দিন দিন আমার সাথে দেখা হয় না। তো আমরা গুরু যেই দিন ফার্স্টে দেখা করছিলাম তারপরে দেখা করি, সেদিন থেকে গুরু ওর না একটু অন্যরকম চলে আসে ওর মধ্যে। ও গুরু এর মধ্যে বলতে ভুলে গেছি, ওর মাসাতে আমার দেখা করাই দিছে। হ্যাঁ ওর মাসাতে আমার দেখা করাই দিছে। দেখা করাই দেওয়ার পর গুরু ওর মা আমাকে পছন্দ করে নাই, কিন্তু গুরু আমি এটা জানতাম না। আমি গুরু যে অনেকবার জিজ্ঞেস করছি তোমার মাকে আমার পছন্দ করছে, পরে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ না কিছুই বলে নাই, সো এটা ধরে না যায় আমার মা তোমাকে পছন্দ করছে। গুরু কিন্তু জানতো ওর মা কিন্তু আমার পছন্দ করে নাই। আমি বলছি তোমার মা যদি আমার পছন্দ না করে তাহলে কিন্তু আমি এই রিলেশনটা আগাবো না, এখানে স্টপ করে দিব। পরে বলতেছে না কেন ওইভাবে তো কিছু বলে নাই তাহলে কেন করবা না। তো হঠাৎ করে গুরু একদিন আমাকে বলে যে দেখো আমাকে গুরু বলে যে ফ্যামিলিগত ভাবে আমরা আগাবো, ফ্যামিলিগত না হইলে এটা হবে না। তো কাস্ট রিলেশন হওয়ার আগে আমি বলছিলাম যে আমাকে বিয়ে করো যেন আমাকে না মানে রিলেশন না করে আর কি। তো ওইভাবে একটা ছেলেকে যদি বলি তোমার ফ্যামিলি ছাড়া তুমি আমার বিয়ে করো ফার্স্টেই, তাহলে ওই ছেলে কি আগাবে? কিন্তু না, তারপর আগাইছে। তারপরে গুরু আমাদের যখন অনেক ক্লোজ, আমি যখন ওরে অনেকটা বেশি ভালোবাসি গুরু, তখন আমার একদিন বলতেছে দেখো আসলে ফ্যামিলিগত ভাবে মানে সম্ভব মনে হবে না, আমি ফ্যামিলিতে বলছি তো হয়তো সম্ভব না, এর জন্য আমাদের না এতটা গভীর হওয়া ঠিক না। তো গুরু বলতেছে যে গভীর হওয়া ঠিক না, তখন গুরু আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। আমি গুরু অনেক কান্নাকাটি করি, গুরু আমি ওটা বোঝানোর চেষ্টা করি আসলে ভালোবাসা একটা পুতুল খেলা না, যে তুমি রিলেশন করতে চাইছো। আমি কিন্তু গুরু ওর সাথে রিলেশন করতে চাইনি, ও কিন্তু নিজের ইচ্ছায় আমার সাথে রিলেশন করতে চাইছে, নিজেই আসছে জোর করে, অনেকটা জোর করে। তো গুরু আমি ওরে বলছি যে এটা কিভাবে তুমি হঠাৎ করে এটা আমার কি শোনাইলা, যে ভালোবাসি না মানে ভালোবাসছো ঠিক আছে, বাট ফ্যামিলিগত প্রবলেমের জন্য তুমি আমার একদম ছেড়ে দিবা? পরে বলতেছে দেখো ওইভাবে তো সম্ভব না, আর আমি তো বলতেছি না একেবারে তোমার সাথে কথা বলবো না, কথা বলবো আগে যে পরিমাণে বলতাম সেই পরিমাণে বলবো না। গুরু মাঝখানে ফেসবুক আইডি খুলে, খোলার পরে ওর অনেক ফ্রেন্ড হয়, কথা বলে, আমি ওর এই রিকোয়েস্ট পাঠায় নামটা বলে, তা আমি জানি ও কি নামে খুলবে। গুরু একসেপ্ট করে, তো গুরু আমি ওরে ফার্স্ট SMS করি যে আই লাভ ইউ এটা লিখি। তো ফেসবুক মানে পড়াশোনা হইলে কি হবে জব করে, কিন্তু ওই ভাই ফেসবুক চালায় নাই তো এর জন্য অতটা বেশি জানা না। তো ছোট ভাই যে ওই ভাইটা দেখাই দিচ্ছিল, তো আমার ওই লেখাটা মেসেজটা দেখে বলতেছে এটা কে, পরে বলতেছে এটা রত্না, এটা নাকি বলছে। তো গুরু আমি ওরে তারপর থেকে ফোনের উপর ফোন দিই, ফোনের উপর ফোন দিই, গুরু ও ফোন রিসিভ করে না, ওই যে ফেসবুকে আসছে কেটে দে, বারবার কেটে দে, বারবার কেটে দে। তো গুরু তখন আমার খুব খারাপ লাগে যে আসলে তোমার সাথে আমি যে টাইমটা কথা বলতাম ওই টাইমটা তুমি এখন ফেসবুকে আসো, তুমি আমার সাথে কথা বলার শেষে তুমি ফেসবুকে থাকো, সমস্যা কোথায়? তো গুরু যে টাইম আমাদের আমরা অনেকক্ষণ কথা বলতাম 48 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, তো গুরু আস্তে আস্তে কথাটা কম হয়। গুরু আমার খারাপ লাগাটা আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ আমি কখনো কল্পনা করতে পারিনি জানি আমি এতটা ভালোবাসছি, লাইফে এইভাবে কেউ আমার ভালোবাসছে সে হঠাৎ করে কেন এরকম হবে। তো গুরু আমি ও বিভিন্ন মেয়েদের ছবিতে লাইক করে শেয়ারও করছে একটারে, তখন আমি বলছি কি ব্যাপার মেয়েদের ছবি শেয়ারও করো? তো গুরু আমার এটা পছন্দ না, পছন্দ না বলতে শেয়ার করবা কেন, তাই তোমার মতো তুমি চলো তোমার ফেসবুক ফ্রেন্ড আছে থাকবেই তো, সমস্যা কি? ঠিক আছে গুরু। গুরু আমি ওরে অ্যান্সার দেই মানে মেসেজ পাঠাই, ও রিপ্লাই অনেক দেরিতে দেয়, ওটাও আমার কাছে খারাপ লাগে যে যে ছেলে আমাকে এতটা টাইম দিত সেই ছেলে এখন আমার SMS এর রিপ্লাই দিতে এতটা লেট করে। বলছে যে হ্যাঁ ফোন দাও, বলছে একটু পরে, একটু পরে মানে গুরু 1-1.5 ঘন্টা আরো পরে। ও যেদিন থেকে ফেসবুক আইডি খুলছে গুরু সেদিন মানে আমি আমি প্রচুর ঘুমের পাগল ছিলাম, কিন্তু গুরু আমি শুলেই ঘুমাই পড়তাম, আমার কিন্তু ফেসবুক আইডি ছিল বাট ওইভাবে আমি ইউজ করতাম না, মাঝে মাঝে ঢুকতাম আর কি। তো গুরু ওরে আমি ফোন দিতে দিতে ইয়ে হয়ে যায়, বাট ও আমার ফোন দেয় না গুরু, অনেক পরে ফোন দিতে, হ্যাঁ ফোন দিতেছি, ফোন দেয়, আচ্ছা ঠিক আছে কথা হয়েছে। গুরু মাঝখানে ওর সাথে আমি খুব ক্লোজ হয়ে যাই, ক্লোজ হয়ে যাওয়ার পরে যার সাথে আমার
কি বলবো, তারপরে গুরু ও নাম্বার ওয়েটিং, একদিন ওর এয়ারটেল নাম্বার কখনো ওয়েটিং ছিল না, দুইটা নাম্বার ছিল অফিসিয়াল, ছিল গ্রামীণ আর এয়ারটেল দিয়ে শুধু আমি কথা বলতাম। মাঝখানে একবার ওয়েটিং পাইছিলাম, ওটা আমার ফ্রেন্ডের সাথে কথা বলছে, ও ফ্রেন্ডের সাথে মানে রিলেশন করাই দিবে, ওর সাথে কথা বলছে কিন্তু আমার মিথ্যে বলছে যে আমি তোর সাথে কথা বলিনি, কিন্তু আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে বলছে হ্যাঁ আমার সাথে কথা বলছে, ওটা মাঝখানে চলে গেছে অনেক আগে। তো গুরু মাঝখানে আমি কিন্তু ওর ফোন আর ওয়েটিং পাই নাই, ওর ফোন কখনো ওয়েটিং থাকতো না গুরু। তারপর গুরু দেখতাম ফোন ওয়েটিং ঘন্টার পর ঘন্টা, ফার্স্টে যেদিন ওয়েটিং পাইছি গুরু সেদিন একটা না চার ঘন্টা ওয়েটিং পাইছি আমি, মাঝখানে একটু অফ, তারপর গুরু আবার কথা শুরু গেল। গুরু প্রতিদিন ওয়েটিং, আমি তখন ওইটা দেখে আমি কি করব বুঝতে পারতেছি না, যে যেই ছেলে আমার সাথে কথা বলার জন্য এই ফোনটা কার সাথে কথা বলতো না, সেই ছেলের সাথে কেন আমার আমার জন্য কেন এটা ওয়েটিং রাখবে, আমি কেন এটা ওয়েটিং দেখবো, তখন গুরু আমি এটা মেনে নিতে পারতাম না। তো গুরু এমন অনেকদিন হয়েছে আমি ওরে আল্লাহর কসমটা দিতাম সবসময়, কারণ আল্লাহর কসম দেখেও মিথ্যা কথা বলে না গুরু। কিন্তু গুরু ও বলে যে ও ফ্রেন্ডের সাথে কথা বলছে, ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলছে। গুরু কয়েকবার বলছে গুরু অনেকদিন, একটা না গুরু পরে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম গুরু ওয়েটিং পেতাম, আমি কন্টিনিউ ওর ফোন দিতাম, ওয়েটিং ফোন দিতাম। তো বলে আজকে ফোন দিও না, আজকে আমার ভাইয়ের কাছে ফোনটা থাকবে, আমার ভাই কথা বলবে। কিন্তু আমি গুরু জানি যে ওর ফোন ও ছাড়া কেউ ধরে না গুরু। তারপর গুরু ওরকম ওয়েটিং থাকে, পরে আবার যখন কথা বলা শেষ হয়ে যাও, টাকা যখন শেষ হয়ে যাও, আবার যখন এখান থেকে ফোন আসে গুরু, তখন ও নাম্বার ভিজে দেয়, তখন আর আমি ওয়েটিং পাই না, নাম্বার ভিজে উঠে, তো তো কথা বলতেছে গুরু। গুরু ওইটা আমি মেনে নিতে পারি নাই গুরু, ওরে আমি এতটা বেশি ভালোবাসি, আমি বলছি যে তুমি কখনো নাম্বার ওয়েটিং রাখো না, তুমি ওয়েটিং রাখো, তুমি সত্যি করে বলো যে তুমি নতুন করে কোনো মেয়ের সাথে কথা বলতেছো, তুমি কি কোনো মেয়ের পাল্লায় পড়ছো, কোনো মেয়ের ভালোবাসো। পরে বলতেছে না বোকা তুমি এগুলো কি বলো, তখন আমি না মানে বলছি আমি কিন্তু তুমি ফোনটা রিসিভ করো আমি নিলে হাত কাটবো, আমি গুরু বালিশের নিচে ব্লেড দিয়ে ঘুমাইতাম তখন। গুরু আমি আমার ফ্রেন্ডকে বলছি গুরু যে পরে গুরু ফোন দিত কথা বলতো, কিন্তু গুরু আমি জানি কারণ এতক্ষণ প্রতিদিন কন্টিনিউ একটা ফ্রেন্ডের সাথে কথা বলবে না, ফ্রেন্ডের প্রবলেম প্রতিদিন থাকে না গুরু এক দুই ঘন্টা। তারপর গুরু কথা বলে, কথা বলতে থাকে। গুরু আমি এদিকে নিজেকে মানা নিতে পারি না, আমি একদিন ডিসিশন নিলাম যে গুরু আমি ওর বাসায় যাব, ওর মা তো আমাকে চিনে, আমি ওর বাসায় যাব। গুরু আমি আমার ফ্রেন্ডকে বললেই যে এরকম এরকম সিচুয়েশন হয়েছে, এখন তো পসিবল না, এটা তো পুতুল খেলা না, ও আমার ভালোবাসবে আবার ছেড়ে দিবে, এটা তো পুতুল খেলা না। গুরু আমি ওর বাসায় যাই, বাসায় যাই গুরু, আমি চাই নাই ওর বাসায় যাইতে, কিন্তু গুরু আমি না কি উপায় পাই নাই, গেছি সকাল, ও বুধবার ছিল, আপনি ছিল, ঘুমাইছে, আমি গিয়ে গেছি, ওর মা দরজা খুলছে, ড্রয়িং রুমে গিয়ে বসাইলো, ওর মা তো প্রথম দিন গুরু সেবা করছে, আমি ওষুধ ছিলাম গুরু। ওদিন গুরু ওরে উঠাইছে ওর মা, ওরা বলতেছে ও আসছে, আমার জিজ্ঞেস করতেছে ওর মা কেন আসছো এখানে, কেমন আসো এটা, সেটা তোমার মার কেমন আছে, আমি বলতেছি এই তো ভালো। পরে গুরু বলতেছে যে এখন আমি গুরু কি বলবো, এটা তো আর বলতে পারি না গুরু। পরে আমি বলতেছি যে আমার বাসায় বিয়ের জন্য ইয়ে করতেছে, তখন আমার বিয়ের জন্য চাপ দিচ্ছিল গুরু, বিয়ের জন্য চাপ দিচ্ছে এখন তুমি, আমার বলতেছে আন্টি এরকম এরকম সমস্যা হচ্ছে, আমি মাথা নিচু করে কথা বলতেছি, আমি বলছি আন্টি এরকম সমস্যা হচ্ছে, এখন আপনি তো আমাকে দেখছেন, তো আপনি দেখেন কথা বলতে, আমার বাসায় কথা বলতে হবে, কারণ আমি চাই যেন এটা হয় আর কি। তো গুরু দিন আমাকে বুঝায় পাঠাই দিল, ওর মা কিন্তু অনেক বুঝে আমাকে কোনোভাবে ম্যানেজ করাই দিয়ে ও বাসা থেকে পাঠাই দিছে। আমি বাসায় আসি, আসি আসার পরে গুরু কিন্তু ফোন ওয়েটিং কন্টিনিউ, ঠিক আছে, ও যে ফোনে কথা বলতেছে গুরু, সকালে আমি যে গেছি ফোনে কথা বলতেছে, আচ্ছা গেল গুরু, তারপর ফোনে কথা বলতেছে হচ্ছে। তারপরে আমি নেক্সট টাইমে আরেকদিন বাসায় গেলাম, আমাকে দেখতে আসছে, আমি শাড়ি পরে আমি চলে গেছি ওর বাসায়, ওই টাইমটায় চেঞ্জ নিয়ে চলে গেছি, তখন একটু রাগ হয়েছে, আচ্ছা আমার বুঝাই দিয়ে তখন ও বাসায় যায় নাই, ও আমাকে পাঠাই দিয়েছে, আমি চলে আসছি। গুরু দেখতেছে ব্যাপারটা আরো গড়ায় যাচ্ছে, আরো কথা বলতেছে, কসম দিলাম কেন কার সাথে কথা বলতেছে, তখন বলতেছে আমি বিজনেস শুরু করতেছি, আমি কথা বলতেছি। গুরু বিজনেসের কথা কি রাত একটা দুইটা পর্যন্ত কথা বলে, গুরু তিনটা পর্যন্ত কথা বলে, আপনি বলেন কেউ বলবে? হয়তো একদিন দুই দিন কন্টিনিউ আমি রাত তিনটা পর্যন্ত কি আমি বিজনেসের কথা বলবো একটা মেয়ের সাথে? গুরু তারপর গুরু ওর সাথে আমার কথা হয় যে তুমি আমাকে মেনে নিবা কিনা। গুরু বলতেছে না পারবে না, ওর পক্ষে সম্ভব না, ওর সাথে আমার যায় না। গুরু
এই কথা বলছে যে তোমার সাথে তার যায় না,
যায় না, তোমার সাথে আমার যায় না। দেখো আমাদের সাথে স্ট্যাটাস সমাজ নিয়ে চলতে হয়, তো এইভাবে যায় না। তো গুরু তখন আমার কাছে খুব নিচু মনে হয়েছে, আসলে আমি কি ওরকম টাইপের মেয়ে?
সম্পর্ক শুরুতে তোমার সম্বন্ধে সব জানতো না সে?
আমি গুরুকে ফার্স্ট সব বলছি, দেখো এইভাবে
তোমার সম্বন্ধের সাথে যে ঘনিষ্ঠ হয়েছিল তখন তো সবই জানতো, রাইট?
হ্যাঁ গুরু।
এবং তোমার সাথে আমি যতদূর আঁচ করতে পাচ্ছি ঘনিষ্ঠতার মাত্রা খুব তীব্র ছিল
গুরু, অনেকটা বেশি, অনেকটা বেশি ছিল।
এবং আমার মনে হয় ভালোবাসা পরবর্তী যে সম্পর্ক, মানুষ ভালোবাসা পরবর্তী রিলেশনশিপ যেমন করে, তোমাদের ক্ষেত্রে সেটারও কোনো বিধিনিষেধ ছিল না?
ছিল না গুরু, যার কারণে আমি এটা মেনে নিতে পারিনি। ও আমাকে কেন মেনে নিতে পারবে না গুরু, অনেকবারই হয়েছে। তো আমি গুরু বাসায় আসি, বাসায় আসার পরে আমার আমি ঘুমের ওষুধ নিয়ে আসি অনেকগুলো, আনি আনার পরে আমি আমার মা বাসায় থাকে না, তো ওদিন আমার মাকে ডক্টর দেখাবে, আমার মামার বাসায় নিয়ে গেছে, আমি নিজে দিয়ে আসছি। কিন্তু গুরু আমি জানি না অপারেশন হবে পরের দিন, শুধু ডক্টর দেখবে। হ্যাঁ, তারপর গুরু আমি ঘুমে ওষুধ খাইছি, খাওয়ার পরে গুরু আমার সেন্স নাই, দুই দিন সেন্স ছিল না, ডক্টর আমাকে বুঝে শুনে ওষুধ দিছে। তো গুরু আমি দুই দিন অসুস্থ ছিলাম।
ও ঘুমের ওষুধ বলতে কি ঘুমানোর জন্য নাকি একেবারে ঘুমানোর জন্য?
একবারে ঘুমানোর জন্য, একবারে ঘুমানোর জন্য। আমি বুঝছি দিলাম, আমি আমি বুঝছি যে আমি মারা যাব গুরু। এটা আমি ওর এসএমএস করছি যে তোমার সাথে আমার আর দেখা হবে না, তুমি ভালো থেকো, এটা বলে আমি এসএমএস করছি ওরে, ফেসবুকে রিপ্লাই দেয় নাই। ও আমাকে তখন ঝাঁতা কথা বলে তোমার যা ইচ্ছা তুমি রাই করো, এটা বলে তুমি রাইখা দিছে। তো আমি অনলাইন থেকে বের হয়ে আমি ওটা খাইছি, উজু করছি আমি গুরু, আমি উজু করছি কারণ আমি তো মারাই যাবো গুরু, ওইরকম চিন্তা ছিল, অনেকগুলো খাইছি গুরু। আমি উজু করছি, উজু করার পর ওষুধটা খাইছি আমি, এরকম যেমন হিজাব পরা, আমি আমার নামাজের ওনাটা বড় তো ওইরকম দিয়ে আমি হিজাব পরে আমি জাস্ট খাইছি। আমার এতটুকু মনে আছে মনে হয় আধা মিনিটের মতো, আমার খুব খারাপ লাগতেছে, আমি জাস্ট ঢুলে পড়লাম গুরু। তারপরে আমার কিছু মনে নাই, আমার সব ফ্রেন্ডরা আমার ভাবি ভাইরা বাসায় গেল, আমার ভাই তো আমার সাথে এখন পর্যন্ত ভালোভাবে কথা বলে না গুরু, আমি দুদিন সেন্স ছিল না গুরু। তারপর আমি কি করছি, আমি ওর বাসায় পর্যন্ত আমি চলে গেছি, ওই অবস্থায় ভাবি আমার আটকা রাখতে পারে না বাসায় মধ্যে, কিন্তু কেউ নাই ভাবি। তারপরে আমি ডাইরেক্ট সিএনজি নিয়ে টাকা আমি কোথেকে ম্যানেজ করছি, আমার ফ্রেন্ড একটা নিয়েছিল, ওরা আমি বলছি তুমি বিকাশে এক্ষুনি আমার পাঠাবি, আমাদের বাসার সাথে দোকানটা ছিল, আমি টাকাটা নিয়ে জাস্ট রিক্সায় বের হয়ে মেন রোডে গিয়ে আমি সিএনজি নিয়েছি, সিএনজি নিয়ে ডাইরেক্ট ওর বাসায় গেছি। দেখি ওদিন জানি না, দুপুর হয়তো লাঞ্চ টাইম ছিল, আমি মাঝখানে দুদিন যে গ্যাপ গেছে সেটা আমি জানি না। তো আমি বাসায় উঠবো গুরু, আমি যদি সেন্স থাকতো তাহলে আমি আমার হাতটা কাটতাম না গুরু।
হাত আবার কাটছো কোথায়
গুরু? এই যে আর সামান্য একটুর জন্য গুরু আমার রক্ত কাটে নাই।
এটা কখন করলে তুমি?
আমি যখন ওর বাসায় উঠি তখন, তখন সেটার মধ্যে আমি হাতটা কাটছি গুরু।
কেন
গুরু? আমার সেন্স ছিল না, আমি ও সামনে যাব, ও আমার মেনে নিবে না, আমি এখানে মরবো কারণ ব্লিডিং হইতে হইতে আমি মারা যাবো, এরকম সিচুয়েশন। ওর মা দৌড়ে আসলো, আমার হাতে মলম দিয়ে দিল একটু, মানে
প্রাথমিক। ওর সামনে ও ছিল?
হ্যাঁ গুরু ও ছিল।
আমি কি বলছো তুমি?
আমি গুরু আমি কিছুই বলতে পারবো না, আমি গুরু আমি যে কিভাবে গেছি আমি সেটাও বলতে পারবো না। আমি গেছি দেখলাম আমাকে দৌড়ে আসছে, হাতে ইয়া করলো, দেখে ওর মা ভয় পেয়ে গেছে, একটা ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে পেঁচাচ্ছে। ও বলতেছে আবার মা কাপড়টা কি পরিষ্কার আছে, ওইটা বলতেছে। হ্যাঁ বলছে না কাপড়টা পরিষ্কার ধোয়া, তারপর কাপড় দিয়ে পেঁচাইলো। ও আর একটা ফ্রেন্ড আমাকে আবার বাসায় দিয়ে যাবে, বাসায় বলতে কি একটা হসপিটাল আছে আমাদের এলাকায় এখানে প্রাইভেট আর কি, ওইখানে দিয়ে যাবে। তো ফ্রেন্ড আমাকে, ও আগে চলে গেছে গুরু, আমাকে ধরতে নামায় নাই, কিন্তু আমি কিন্তু পড়ে যাচ্ছি গুরু তখনও, ওর ফ্রেন্ড আমাকে ধরে যাচ্ছে। তাই আমি বলছি না আমি নিজে নিজে নামতে পারবো, আমি নিজে নিজে নেমে তারপর চলে গেছি। ও বলছে আজকের পর থেকে তুমি আমার ফোন ওয়েটিং পাবা না। তারপরে দুদিন মনে হয় ওয়েটিং পাইছিলাম, তারপর ওয়েটিং পাইনি গুরু। তারপর মাঝখানে আমার মনে হয় কথা বলছে গুরু, আমি ওটা অনেকটা বেশি ভালোবাসি গুরু, ওর জন্য আমি অনেক কিছু করতে পারি।
এরকম ওষুধ খেয়ে মরে যাওয়া
গুরু, আমি সেটা
কেটে ফেলা, এরকম
গুরু আমি সেটা করতে চাই না গুরু। আমার সিচুয়েশনটা তখন এতটা খারাপ ছিল যে আমি কি এক কথা ইউজ করার জন্য কি ওরে ভালোবাসছিলাম, ও কি আমার ইউজ করে ছেড়ে দিছে গুরু। আমি তখন এটা ভাবতাম যে আসলে এটা কি হইলো, আমি জীবনে ভালোবাসা ওরকম পাইছি আর আমার এমনি ঠকাইলো গুরু। তারপরে আমি বললাম ফ্যামিলিতে নাকি বলছে গুরু, তারপর ওর ফ্যামিলি কিন্তু ওইভাবে মানবে না গুরু আমার। তারপরে গুরু আমি ওর অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো গুরু। আমি এইভাবে বলছি গুরু, বলতেছে যে ঠিক আছে তোমার সাথে ভালোভাবে কথা বলবো কিন্তু পাগলামি করতে পারবো না। কিন্তু গুরু অ্যাক্সিডেন্ট পরের থেকে সেই দিন আজ পর্যন্ত ও নিজের থেকে গুরু একটাবার ফোন দিয়ে আমারে বলে না যে গুরু কেমন আছো কি করতেছো। আমি যদি গুরু ওর ফোন দেই ওর সাথে আমার
আজ কতদিন তার সাথে অবস্থা অ্যাক্সিডেন্ট করছো কত তারিখে?
এটা হচ্ছে গুরু মার্চের তিন তারিখ, মার্চের তিন তারিখ থেকে এই পর্যন্ত।
এই দুই মাস কি তোমার সাথে যোগাযোগ আছে?
গুরু ওই যে আমি পারি না তো, আমি পারি না, আমি ওর ফোন না দিয়ে থাকতে পারি না গুরু।
কথা হয়?
হ্যাঁ গুরু।
এখন সম্পর্ক কি তোমাদের?
গুরু আমি ওরে জিজ্ঞেস করছিলাম যে আসলে তোমার সাথে আমি কথা বলি তোমার সাথে আসলে আমার কি সম্পর্ক, পরে বলতেছে যে তোমার সাথে আমার ফ্রেন্ডের সম্পর্ক। গুরু যখন
কবে এর মধ্যে কালে কালে বাংলাদেশ এত বেশি এগিয়ে গেল যে ফ্রেন্ডশিপ রিলেশনশিপের মধ্য দিয়ে এ ধরনের সম্পর্ক হচ্ছে, যে ধরনের সম্পর্ক তোমরা দুজন পার করেছো?
গুরু আমি ওরে ভালোবাসছিলাম গুরু। গুরু প্রতিটা রাত সেদিনের পর থেকে আজ পর্যন্ত প্রতিটা রাত আমি এমন ভাবে কান্না করি, আমার কান্নার শব্দ গুরু আমার বাবা ভাই সবাই শুনতে পায়, আমার বালিশটা ভিজে গুরু আমি কি বলবো। ও আমার সাথে এখন যা তা ব্যবহার করে,
যেভাবে
আচ্ছা এটা পেঁচাল পড়তেছো কেন, ভালোভাবে কথা বললে বলবা না বলে নাই, দেখো তুমি এমন করতেছো কেন, তুমি ধর্ম মতে আমার স্বীকৃতি দাও ওইভাবে না দাও তোমার ফ্যামিলিতে আমি যাবো না, তুমি শুধু ধর্ম মতো আমার স্বীকৃতি দাও ওইভাবেই আমি মেনে নিব।
এখানে আসছে সে খবর জানে
না গুরু? কিছু জানে না, ও মনে হয় এগুলো শোনেও না গুরু। গুরু আমার কান্না শুনে সেদিন আমার ভাই রাতে একটা সময় আমার ভাই দরজা ধাক্কা দিছে অনেকবার 5-6 মিনিট ধরে, আমি খুলি না গুরু। গুরু ও ধাক্কা দিছে আমি পরে খুলছি, পরে আমার বলতেছে তুই কান্না করতেছিস কেন, আমি বলতেছি কে কান্না করতেছে আমি তো কান্না করি না। গুরু এইভাবে অনেকবার জিজ্ঞেস করছে ধমকায় রাত্রে অনেকবার, পাশে ফ্ল্যাটের আপু পর্যন্ত শুনছে ওদিন। তারপর গুরু আমার ভাই বলি নাই মাঝখানে আমাকে অনেক পিটাইছে ভাই।
কি করবে দিনের পর দিন, ওদেরকে তো তুমি তোমার চরিত্রের সাথে তোমার অস্তিত্বের সাথে রাখোনি না, তিন বোন দুই ভাই কেউ তো নাই তোমার, তোমার বাবা নাই তোমার মা নাই তোমার বান্ধবী নাই তোমার ভাই নাই বোন নাই কেউ নাই।
গুরু আমার পাশে কেউই নাই, আমার বড় বোন আমার সাথে কথা বলে না অনেকদিন পর আমি ফোন।
এটা তুমি এটা 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 ফিল করছো যে তারা তোমার সাথে কথা বলে না, বাট তোমার তোমার পক্ষ থেকে কি আদৌ এদের সাথে কোন রিলেশনশিপ রেখেছো?
গুরু ওরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছে সেই ভালোবাসার গুরু আমি,
তুমি না বলছিলে যে তোমার জোড়া ভাইটা মারা যাওয়ার পর এত বেশি মাত্রায় তোমার ব্যাপারে সেনসিটিভ ছিল যে তোমাকে কোনো কিছু মুখ ফুটে বলতে হয়নি কখনো, গোটা পরিবারের সমস্ত ভালোবাসা আদায় করে নিয়েছিলে তুমি, কিন্তু বিনিময়ে তাদেরকে কিছু দিয়েছো? নিজের যখন রগ কাটতে এতটুকু দ্বিধা করতেছো না, একটা ছেলের নামে নিজের জীবন লিখে দিয়েছো রাইট, তুমি ঘুমের ট্যাবলেট এত বেশি পরিমাণে খাচ্ছ জানো এই ঘুম জীবনেও কখনো না ভাঙে, এই জীবনটার পরে পরিপূর্ণভাবে হক অধিকার রেখেছো শুধুমাত্র তোমার ভালোবাসার সেই মানুষটি, যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তোমার ভালোবাসার সে কদর বা মূল্য সে বুঝেনি, আর তুমি তোমার সত্তার ভেতর থেকে অবলীলায় তোমার কাছের মানুষজন তোমার বন্ধু বান্ধব প্রতিবেশী তোমার ভাই বোন ইভেন তোমার বাবা মাকে পর্যন্ত একদম শিফট ডিলিট করে দিয়েছো।
গুরু আমার ছোট ভাই আমার সাথে কখনো খারাপ ভাবে কখনো কথা বলে নাই, এভাবে জিজ্ঞেস করে নাই যে তুই এমন টাইপের একটা মেয়ে। গুরু আমার ভাই পর্যন্ত আমার সাথে এমন ভাবে কথা বলে গুরু আজ এটা আমি মেনে নিতে পারি না।
কতদিন শ্রদ্ধা বোধ আসবে এগুলো দিনের পর দিন দেখতে থাকলে?
গুরু আমারে কিন্তু অনেক পিটাইছে গুরু, একদিন ফোন আমি আনছিলাম আমি অন্য জায়গায় রেখে দিছি, ও জানে না আমার কাছে ফোন আছে, কোন একটা ওয়েতে জানতে পারে আমার কাছে ফোন আছে গুরু, এর জন্য আমাকে অনেক পিটায় গুরু, একটা গরুকে বা পশুকে যেভাবে পিটায় গুরু ওইভাবে গুরু আমার হাতের এই সাইডে এই সাইডে পুরো মানে কালো হয়ে গেছে।
এখানে কেন আসছো রাত্রি, কি করতে পারে আমি বলো, কি চাচ্ছ তুমি এভাবে জীবনটা শেষ করে দিতে?
গুরু আমি আমি জানি
স্রষ্টা তোমাকে কোন না কোন ভয়তো স্রষ্টায় ভালো জানেন যে তিনি কি এমন উদ্দেশ্য পূরণ হবে তোমার ভেতর দিয়ে, ভালো কোনো কিছু হয়তো হবে তার মানব কল্যাণের জন্য, যে জন্য দুই দফায় তুমি এরকম ঘটনা ঘটানোর পরও তুমি জীবিত আছো, সুহালে আছো আপাত দৃষ্টিতে। এর শেষ কি? এরকম একটার পর একটা চেষ্টা চলতে থাকবে, একদিন সে চেষ্টা সফল হবে, পৃথিবী থেকে চলে যাবে, এরকম কিছু তাই তো? কারণ তোমার উপর তো আমাদের কারো হক নাই, না আমাদের বন্ধু বান্ধবী যারা তার হক আছে, না তোমার বাবা মা ভাই বোন তাদের হক আছে, না আমাদের হক আছে। হক তো শুধু একজনের নামে নিজের জীবনটাকে লিখে দিয়েছো, রাইট?
গুরু আমি এখনো চিন্তা করি গুরু, যে ওর সাথে যেহেতু আমার এত কিছু হয়ে গেছে গুরু, আমি অন্য একটা ছেলে ঠকাইতে পারবো না গুরু।
কি চাও তাহলে?
গুরু আমি শুধু চাই ও যেন আমাকে ধর্মমতে স্বীকৃতি দেয়।
দেন
গুরু আমি
সন্ন্যাস ধারণ করব, তারপর?
না গুরু, আমি আমার মতো থাকবো, আমার ফ্যামিলিতে থাকবো। আমার
কিসের জন্য স্যাক্রিফাইস?
গুরু আমি ওরে মন থেকে ভালোবাসছি, এটা আমি বলতে পারবো যে আমি একজনকে ভালোবাসছি গুরু, ওইভাবে। গুরু আমি শুধু ওরে আমি কান্নাকাটি করে বলি, দেখো
কে বলেছে তোমাকে যে ভালোবাসার প্রতিস্থাপিত হয় না, ভালোবাসা নিরঙ্কুশ, এটা কে বলেছে তোমাকে? আজকে কি এই ভালোবাসাটা ফিরে পাওয়ার জন্য আসছো? যে ভালোবাসাটা যদি ফিরে পাও, সত্যি কথা বলো তো যে কেন এসেছো।
গুরু আমি আসলে আমি চাই যে ও আমাকে,
একদম সত্যি কথা বলো যে কেন এসেছো, নিঃসন্দেহে একটা উদ্দেশ্য নিয়ে স্টুডিওতে এসেছো। কি তোমার মনের মধ্যে কাজ করছিল যখন তুমি সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার কথাগুলো ভালোবাসার বাংলাদেশে এসে বলবো?
গুরু আমি তখন চাইছি যে আমি লাস্ট একটা ট্রাই করতে পারি, এত ট্রাই করছি, লাস্ট একটা ট্রাই করি যে ও আমার লাইফে আবার ফিরে আসে কিনা তার জন্য। কিন্তু আমি জানি গুরু কখনো ফিরে আসবে না, ওর মনটা গুরু অনেক শক্ত। আমি কি বলবো, এত কান্নাকাটি করি, ও আমার তারপর থেকে একটাবারও দেখতে আসে না গুরু, একটাবার দেখতে আসে না। দেখতে আসো তো দূরে কথা, একটাবার ফোন দিয়েও জিজ্ঞেস করো না যে তুমি কেমন আছো।
আমরা স্টুডিওতে থেকে তার সাথে কথা বলার চেষ্টা করব, কারণ আমাদের উচিত যে তুমি যে কথাগুলো বলছো সেটা যেন কোনোভাবে একতরফা না হয়ে যায়।
গুরু অস্বীকার, আমি বলি গুরু ও অস্বীকার দেবে, আমার ফ্যামিলির কাছে অস্বীকার গেছে, আমার ফ্যামিলির কাছে ওইটা বলছে যে দুই দিন কথা বললে কি বিয়ে করতে হয়।
এনিওয়ে বাট আমাদের দায়িত্বের মধ্যে পড়ে দুই পক্ষ যেন পার্টিসিপেশন থাকে সেটাকে এনশিওর করা। সো আমরা চেষ্টা করবো এখন স্টুডিও থেকে তাকে ফোনে নেওয়ার, এবং আমি আশা করব ফাদের মধ্যে সেই সৎসাহসটা আছে, অ্যাটলিস্ট আমাদের সাথে সে যুক্ত হবে এবং আসলে তার পক্ষ থেকে যে কথাগুলো আছে সেই কথাগুলো আমাদের সাথে শেয়ার করবে। এবং আমরা চাই যে ভালোবাসার হাত ধরে কোনো রকমের ঘটনা না ঘটুক, যে ঘটনার আলটিমেট ডেস্টিনি কোনো মানুষের পৃথিবী থেকে চলে যাওয়া, যে ঘটনা আলটিমেট ডেস্টিনি একটা মানুষকে এত বেশি কষ্ট দেওয়া। আমরা ফোনে এখন নেবার চেষ্টা করব আমাদের সাথে যে আজকের অতিথি বন্ধু রাত্রি তার ভালোবাসার মানুষ ফাহাদকে, এবং যতটুকু আমরা শুনে আসছি জীবনের এই কথোপকথন এই জায়গা থেকে আসলেও কোনো ওয়ে আউট আছে কিনা, ভালো কোনো দিকে যাওয়ার, সে ব্যাপারগুলো চেষ্টা করব। এবং তুমি বলছিলে যে এটি হবে হয়তো আমার শেষ চেষ্টা, শেষ চেষ্টার পরে কি করবে? একটা ধরো স্বীকৃতি আসলো, তুমি বলছোই যে এটা কোনোভাবে পসিবল না, তাহলে কি তারপরে কি এভাবে নিজের জীবন নিজের মতো করে একা একা কাটিয়ে দিবে? এরকম এত বেশি স্বার্থপরের মতো কেন সিদ্ধান্ত নিয়ে চলেছো দিনের পর দিন? কতদিন এরকম 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 লাইফ লিড করছো তুমি লাস্ট?
গুরু আমি
ওর সাথে ভালো সময় তো খুব অল্প সময় কাটিয়েছো, তারপর থেকে তো এগুলোর ভিতর দিয়ে যাচ্ছো।
জি গুরু, গুরু এটা আমার কাছে অনেক।
আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরে আসছি।
রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত একটা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়েও স্টাইলিশ ওয়াল ফিনিশ। Roxy Fusion-এ আছে 9টি ক্যাটাগরিতে 2% হৃদয় করা ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্গল, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, শৈল্পিক। Roxy Fusion Stylish Wool Finish.
ঢাকা FM.
ছাড়িতাম না ঘর ও জানে ভাষা।
কথা বলছি রাত্রির সাথে, আর রাত্রির বোবা কান্না এটাই আমাকে এক্সপেরিয়েন্স করতে হচ্ছে। অফিয়ার যোগাযোগ করবার চেষ্টা করেছি, আমরা স্ট্রেইট বলেছি সেই ছেলে যে সে রাত্রিকে চেনে না। আপনাদের দিন খারাপ করে দেওয়া উদ্দেশ্য না, কিন্তু ভালোবাসার হাত ধরে এ ধরনের ঘটনা নহবতার কত বেশি তৈরি হবে এ ধরনের পরিস্থিতির সামনে, আর কত বেশি আমাদের করতে হবে। আমরা আমাদের এখান থেকে চেষ্টা করছি তাকে কোনোভাবে ফোনে নেওয়া যায় কিনা, যদিও এখন পর্যন্ত সে কোনো রেসপন্স করেনি। সে স্ট্রেট বলেছে যে সে তাকে চেনে না। বাট আমি স্টিল আমি ওয়েট করছি যে ফাহাদকে ফোনে পাওয়া যাবে, ফাহাদ আমাদের সাথে কথা বলবে, অ্যাটলিস্ট ঘটনাটা কি সেটাতে সে তার মতো করে তার জায়গা থেকে ব্যাখ্যা করবার চেষ্টা করবে। হয়তো খুব অল্প সময়ের জন্য সপ্তাহে কয়েক বছরে কয়েকটা সপ্তাহে এরকম ঘটনা নিয়ে আসছি, কিন্তু আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে প্রতিদিন মেন্টাল এবং ফিজিক্যাল টর্চারের ভিতর দিয়ে কত ছেলে এবং মেয়ে যাচ্ছে, কত ছেলে এবং মেয়ে এই ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, যেটার জন্য ছেলে অথবা সেই মেয়ে সেই সময় দায়ী থাকে, ফুললি সোললি রেসপন্সিবল থাকে, কারণ তারা প্রলুব্ধ করে আস্তে আস্তে ওই পরিস্থিতির দিকে নিয়ে যায় যে পরিস্থিতি থেকে সেই ছেলেটির বা মেয়েটির ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না। এটা স্ট্রিট ক্রাইম, এটাকে কেন যে আমরা এখনো সেইভাবে চিহ্নিত করতে পারছি না, এটাকে কেনই বা আমরা এখনো আইনের আওতায় বিষয়গুলোকে নিয়ে আসতে পারছি না, কেন আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা দায়িত্বে আছেন সেই জিনিসগুলোকে কেন আইনের মধ্যে নিয়ে আসছে না, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে ভাববার সুযোগ আছে। কারণ অনেক রকমের দুর্ঘটনা কিন্তু জড় বা সূত্রপাত যেগুলো আমরা ফাইন্ড আউট করতে গেলে এগুলোই পাচ্ছি যেখানটা শুরু হয় এ ভালোবাসা নামক ঘটনার ভেতর দিয়ে। তোমাকে চেনে না সে, এ হচ্ছে সেই ছেলে, তোমার কথা যদি আমি, আমার কাছে তো আর কোন রকমের সত্য মিথ্যা নিরূপণের যন্ত্র নাই, আমরা তাই চেষ্টা করি দুই পক্ষ যেন কথা বলতে পারে সেই সুযোগটা তৈরি করে দিতে। তাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, অফিয়ার এসে স্ট্রেট বলেছে যে তোমাকে চেনে না, জানে না, এই মেয়ের সাথে আমার কখনোই কোনোদিন সাক্ষাৎ হয়নি। তাহলে তুমি কি আমাদেরকে মিসগাইড করছো স্টুডিওতে এসে?
গুরু, আমি এখানে যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সত্যি। আমি একটা মেয়ে গুরু, কোন মেয়ে চাইবে না তার লাইফে ওরকম কিছু মিথ্যে কথা বলার জন্য। গুরু গুরু, আমি এখন চাই যে ও ভালো থাকুক, ওর মতো করে ভালো থাকুক। গুরু, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে
কি হবে? তুমি মাদার তেরেজা টাইপ এরকম কিছু, সবকিছু দিয়ে সন্ন্যাস ধারণ করবে এরকম কিছু?
গুরু, আমি জানি না আমার লাইফটা সামনে কি হবে না হবে, তবে গুরু আমি নিজেকে নিজের মধ্যে খুব ব্যস্ত রাখার চেষ্টা করতেছি। গুরু, আমি ওরা পারি না, তারপর গুরু আমি ওরা ফোন দেই, কিন্তু গুরু
আর এই চেষ্টা অব্যাহত থাকবে, নিজেকে কিভাবে শেষ করে দেয়া যায়?
গুরু, আমি নিজেকে শেষ করতে চাই না গুরু, কিন্তু ওরকম সিচুয়েশন গুরু যদি তৈরি হয়ে যায় গুরু, আমি কি করবো গুরু?
সিচুয়েশন তো আবারও তৈরি হয়েছে না, সে স্ট্রেট বলছে লক্ষ লক্ষ মানুষের সামনে যে আমি তাকে চিনি না, জানি না, এরকম মেয়ের সাথে কখনো আমার পরিচয় হয়নি। তারপরও তুমি স্বপ্ন দেখো যে ছেলেকে নিয়ে তুমি জীবন পার করবে, তারপরও তুমি স্বপ্ন দেখো তোমাদের ওরও সে কোনো সন্তান আসুক, যে মানুষটা তোমাকে ভালোবাসা বইয়ের স্বীকৃতি দিবে না, যে মানুষটার ভালোবাসার অংশ তুমি কখনোই না। তার হাত ধরে তুমি কোনো সন্তানের জন্ম দাও, তারপরও তুমি চিন্তা করো যে একে নিয়ে তোমার জীবনের বাকি দিনগুলো পথ চলবে। ফাহাদ, আমি অনুরোধ করি প্লিজ যদি সুযোগ থাকে আমাদের সাথে ফোনে যুক্ত হন, এই অনুরোধ আমাদের। আমরা যদি জানি ফেসবুকের মাধ্যমে কমিউনিকেশন হয়েছে তোমার সাথে, তা এবং ফেসবুকের যে কনভারসেশন সেগুলো আমাদের কাছে আছে, যার সাথে তোমাদের কথা কথোপকথন আদান প্রদান হয়েছে। ইনফ্যাক্ট আজ সকালেও মনে হয় তোমার সাথে কথা হয়েছে।
জি গুরু।
সে যে ফোন করে, সে ফোনের কল হিস্ট্রি, কল ডিটেইলস, কোন অপারেটরের নাম্বার, এটা এটা খুব সহজ পিক করা যে সে কল ডিটেইলস দেখলেই পাওয়া সম্ভব যে তার সাথে তোমার কোনো কমিউনিকেশন হয়েছে কিনা। তোমার নাম্বার থেকে যে ফোনটা যায় সে নাম্বারটা সে রিসিভ করে, রেসপন্স করে কিনা সেটাও ফাইন্ড আউট করা সম্ভব। সো এটা কিন্তু এমন কোনো ব্যাপার না যে ব্যাপারটা প্রুভেন না যে তোমার সাথে তার কোনো যোগাযোগ আছে, কোর যোগাযোগ আছে, সম্পর্ক আছে। যে নাম্বারে কথা বলা হয়েছে, যে নাম্বার আমরা কমিউনিকেট করার চেষ্টা করেছি, সেই নাম্বারে সেভারাল টাইম তুমি কথা বলেছো, বহুদিনের কল হিস্ট্রিতে তোমাদের মধ্যে কথা আদান প্রদান হয়েছে, টেক্সট আদান প্রদান হয়েছে, সেটা অলমোস্ট ডকুমেন্টেড। এট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়াম, ফেসবুকে তোমাদের কনভারসেশন, কমিউনিকেশন, সেটাও প্রুভেন। সো এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অনুরোধ ফাহাদকে, ফাহাদ হঠাৎ করে সামনের দিকে দৌড়তে শুরু করেছেন আপনি, পেছনে আপনার চিতাবাঘ, হঠাৎ যদি চোখ বন্ধ করে নেন ইট ডাজেন্ট মিন যে চিতাবাঘ আপনাকে ছেড়ে দিয়েছে। বিষয়টা কিন্তু এরকম, হঠাৎ করে যে আপনি অস্বীকার করে বসেন সবকিছু, ওভারনাইট সবকিছু ঠিক হয়ে যাবে না। খুব ভালো হতো যদি আপনি আমাদের সাথে ফোনে আসেন এবং যোগাযোগ করে বলতেন যে আসলে আপনার পক্ষ থেকে এই সম্পর্কটা সামনের দিকে গিয়ে নিয়ে না নিয়ে যাওয়ার পিছনে উদ্দেশ্য বা কারণটাই বা কি। আমরা কোন প্যারালাল আদালত নিয়ে এখানে তো বসিনি, ইটস এ মিডিয়াম যেটার মাধ্যমে আমরা বহু মানুষের ভালোবাসা, ভালোবাসার অত্যাচার, এই প্রসঙ্গগুলোকে সামনের দিকে তুলে নিয়ে আসি। কারণ আমরা এমনই এক ঘটমান অনুভূতি নিয়ে কথা বলছি, যে ঘটমান অনুভূতির হাত ধরে, যে অনুভূতির নাম ভালোবাসা, কিন্তু এই ভালোবাসাকে কলঙ্কিত করে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ফায়দা লুটছে এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের ক্ষতির দিকে দিনকে দিন ঠেলে দিচ্ছে। এই যে মেয়েটি দুইবার নিজেকে শেষ করে দেওয়ার অ্যাটেম্প নেয়, একবার ঘুমের ওষুধ খেয়ে দুই দিন অজ্ঞান থাকে, ফরচুনেটলি বেঁচে যায়, একবার প্রায় রগ কাটতে কাটতে বেঁচে যায়। এই পরিস্থিতির জন্য রেসপন্সিবল কে? অফকোর্স সে ব্যক্তি, যে ব্যক্তিটা দিনের পর দিন তাকে প্রণোদনা যোগিয়ে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। খুব ভালো হতো রাহাত যদি আপনি আমাদের সাথে ফোনে আসতেন। স্টিল উই আর ওয়েটিং, স্টিল উই আর ওয়েটিং, প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক, আমাদের সাথে ফোনে কথা বলুন, আপনি জানান যে আসলে আপনার পক্ষ থেকে কি বক্তব্য। আমরা এই ঘটনাগুলোর আসলে পুনরাবৃত্তি চাই না, আমরা চাই যে ঘটনাগুলো বন্ধ হয়ে যাক চিরতরে, এবং আমরা এটাও চাই দিনের পর দিনে ঘটনার মাত্রা কিন্তু বেড়ে চলেছে, বহু ছেলে বহু মেয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, বহু ছেলে বহু মেয়ে বেঁচে তো আছে বাট জীবন মৃতের মতো, লাশের মতো বেঁচে আছে। সে মানুষগুলোকে কেন এই ধরনের পরিস্থিতিতে পড়তে হচ্ছে, কারা ভালোবাসাকে কলঙ্কিত করে বিভিন্ন রকমের সুযোগ নিচ্ছে, সেগুলোকে আইনের আওতায় আসলে নিয়ে আসা উচিত। অনেক রকমের দুর্ঘটনার সূতিকাগার এই ভালোবাসার নামে ছলচাতুরি, সেই ব্যাপারগুলো সামনে আসা উচিত।
গুরু, এখানে আমার ভুল ছিল মনে হয়, কারণ গুরু আমি আসলে ওইভাবে ভালোবাসতে পারিনি, আমার মধ্যে কমতি ছিল যার কারণে।
ভালোবাসতে পারোনি
গুরু মনে হয় না, কারণ এতটা ভালোবাসার পরেও যে ছেলে আমাকে চিনে না গুরু, তারে মনে হয় আমার দিক থেকে আমি
পরিপূর্ণ ভাবে তোমাকে ভালোবাসবে বলো তো, কি কারণে ভালোবাসবে আমাকে একটু বুঝাবা, ভালোটা কেন বাসবে? তোমার যে অবয়ব আমি সামনে দেখতেছি, সেই অবয়ব দেখে ভালোবাসার মতো বহু মানুষ হয়তো প্রস্তুত থাকবে, তোমার লুক, তোমার হাইট, তোমার সবকিছু, কিন্তু মানুষের ইন্টারনাল পাওয়ার থাকে ভেতরে, সেই জিনিসটা যদি অবলীলায় কারো পায়ের কাছে নিয়ে এসে জমা করে রাখো, সেটার মূল্য কখনোই কোনো মানুষ এ পর্যন্ত বোঝেনি। নিজেই যদি নিজেকে ভালো না বাসো রাত্রি, নিজে যদি নিজেকে সম্মান না করতে জানো, আরেকজন কেন ভালোবাসবে তোমায়?
গুরু আমি অনেক চেষ্টা করছি নিজেকে অনেক সামলানোর জন্য। গুরু
সামলাও সেটা ভিন্ন জিনিস, বাট নিজেকে তো ভালোবাসতে শেখনি, নিজেকে তো শ্রদ্ধা করতে শেখনি, নিজের মধ্যে যে একটা অমিত্ব আছে সেটাকেও তো কোনোদিন বুঝতে শেখনি, নিজের সাথে কোনোদিন তো নিজে কথা বলনি। যে মানুষ নিজের সাথে নিজে কখনো কথা বলে না, যে মানুষ আয়নাতে নিজের ভেতরের রূপটাকে কখনো দেখে না, যে মানুষ কখনো ফিল করতে পারে না, স্পেল নিতে পারে না ভেতরের যে এসেন্সটা থাকে সেইটাকে, সে মানুষটাকে অন্যজন কেন ভালোবাসবে? এত হালকা তুমি, এত মূল্যহীন তুমি, যে একটা মানুষ চাইল আর পায়ে ঠেলে দিল, আর তার কাছে তুমি বারবার পূজার ফুল হয়ে তার কাছে পড়তে চাচ্ছ। এ ধরনের কিছু বলার না এখানে, এত বাসি হয়ে গেছে তুমি, যেটা কোনো ডালিতে আর সাজে না কোনো ফুল পুজো দেওয়ার জন্য, এত মূল্যহীন হয়ে গেছে তুমি। তোমার মতো একটা মেয়ে নিজের মূল্য যদি নিজে না বুঝো, নিজেকে যদি এইভাবে হালকা করে তোলো, কেন মূল্য বুঝবে আর একজন? আর যদি কেউ ইন্টেনশনালি শুধুমাত্র তোমার ভেতরের সৌন্দর্য না, তোমার বাহ্যিক রূপটাকে এক্সপিরিয়েন্স করার জন্য ভ্রমণের মতো তোমার পেছন পেছন ঘুরতেছিল, তার যদি উদ্দেশ্য চরিতার্থ হয়ে যায়, কেন অহেতুক তোমার পেছনে সময় ব্যয় করবে? রাদার একটু সময় যত কম খরচ হয় অন্য ফুলে বসি, অন্যরকম কোন মধু আহরণ করার চেষ্টা করি, এটাই তো স্বাভাবিক। এদেরকে ক্ষমা করতেছ কিভাবে? এর জন্য কিভাবে অপেক্ষা করতেছ? কোন পৃথিবী থেকে এসেছো তুমি? বড় দুঃখ হয় তোমাদের মতো মানুষকে দেখে, এত অসহায় তুমি, এত ঠুনকো তুমি, এত দুর্বল তুমি, এত মূল্যহীন তুমি, এত পচে গেছো তুমি, তোমার কোন ইম্পর্টেন্সই নাই, তোমার কোন আত্মসম্মান নাই, নিজেকে দেখলে ঘেন্দা হয় না? একটা মানুষের জন্য, একটা 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 ধান্দাবাজ মানুষের জন্য নিজেকে শেষ করে দিচ্ছ, এটা ভালোবাসা? এটা স্যাক্রিফাইস?
গুরু আমি ওরে এত কিছু পড়ো, আমি জানি যে আমার ভালোবাসা না গুরু। তারপরও গুরু আমি ওরে বলছি, দেখো যা হোক তুমি ওইভাবে না স্বীকৃতি দাও, তুমি শুধু মুখে বলো আমারে যে পাঁচ কদম আমি পড়বো, বা তুমি পড়ো যাই হোক ওরকম ভাবে তুমি শুধু বলো, তাহলে সেটাও আমার মনে শান্তি থাকবে। গুরু ও বলে আরেকবার যদি এই কথাটা বলো আমি এক্ষুনি লাইন কেটে দিচ্ছি। গুরু
বড় দুঃখ তোমাদেরকে নিয়ে, আমার তোমাদেরকে আমার কিছু বলার নাই। Still, I still waiting for Rahat. যদি কিছু বলার থাকে, বাট তোমাদেরকে আসলে কি, তুমি বা তোমাদের মতো মেয়েদেরকে কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই আমার, কিছুই বলার নাই। আজ ওই মেয়েটির কথা খুব মনে পড়ছে, এক পতিতালয়ে একটা অ্যানালাইসিসের জন্য যাওয়া হয়েছিল, যেখানে সার্ভে চলছিল, আর্লি এজ সার্ভের একটা পার্ট ছিলাম আমি। সার্ভের একটা পর্যায়ে মেয়েটিকে আমি বলেছিলাম, ওদের নিয়ম নাই যে পায়ে স্যান্ডেল বা জুতো পরে সেই নিষিদ্ধ পল্লীর বাইরে আসে। সেই মেয়েটিকে বলেছিলাম যে তুমি কখনোই মাথায় ঘোমটা দিয়ে আয়নাতে নিজেকে দেখনি। মেয়েটির সাথে সাথে চোখ মুখের রং যেন পরিবর্তিত হলো। আমি অবাক হলাম যে এখনো এই মেয়েটির মধ্যে নারীত্ব মরেনি, এখনো মেয়েটির মধ্যে নারীত্বের যে জোর, যে পবিত্রতা, সে তো নষ্ট হয়ে যায়নি। দিনে রাতে বহুবার হয়তো মেয়েটি ধর্ষিত হয়েছে কোনো পুরুষের দ্বারা, কিন্তু মেয়েটির ভেতরটাকে কেউ এখন স্পর্শ করতে পারেনি। এখনো সম্ভব, যদি কোনো কালপুরুষ মেয়েটিকে ওন করতে পারে, মেয়েটিকে ভালোবাসে নিজের কাছে নিয়ে যেতে পারে, সে মেয়েটি হয়তো জীবনের বাকিটা সময় একটা সুদীপ্ত নারীর মতো করেই হয়তো জীবনটাকে পার করে দিবে। সে মেয়েটি বলেছিল যে আমি এখনো স্বপ্ন দেখি যে আমার সংসার হবে। আমার মাও এই পল্লীতে মানুষ, তাই আমি বুঝিনি যে কখন আমি এই পরিবেশের মধ্যে জন্ম হয়েছি, বড় হয়েছি এবং এই পেশার মধ্যে ঢুকে গেছি। কিন্তু আমার মনের ভিতরে যে নারী সত্তা, সেটি আমার এখনো মরে যায়নি। আমি এখনো সেরকম কোনো মানুষের অপেক্ষায় আছি যে আমার খারাপ পঙ্কিলতা সবকিছুকে আপন করে নিবে, যার হাত ধরে আমি নতুন করে আবার বাঁচতে শুরু করব। এই মেয়েটিকে দেখে সেদিন আমার শ্রদ্ধায় মাথা অবনত হয়ে গেছিল যে না, আসলে যে কোনো ফরম্যাটে ওর কিছু ওই অর্থে কিছু করার ছিল না, কারণ মেয়েটির মাও সেই পরিবেশে মানুষ যার 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 সন্তান হিসাবে বেড়ে উঠেছে সেই পরিবেশে এবং একটা পর্যায়ে সে পেশার মধ্যে ঢুকে গেছে, কিন্তু তার মধ্যেও ভেতরটাকে সে এখনো সেরকম ভাবেই লালন করে চলেছে যেখানে এখনো তার নারী সত্তা বিদ্যমান, নারীর সে পবিত্রতা বিদ্যমান, এখনো তার সেই ডিগনিটি, সে আত্মসম্মান বোধ এখনো নিজেকে হারিয়ে যায়নি। আর তোমরা যারা এই সমাজের অনেক বড় জায়গাতে আছো, পড়ালেখা করছো, বাবা মার প্রচন্ড ভালোবাসায় অহর্নিশ সিক্ত হচ্ছ, তোমরা যারা আমাদের দুচোখের নয়নের মণি, তোমরা যারা তোমাদেরকে এত বেশি ভালোবাসি বোন হিসেবে, এত বেশি ভালোবাসি আমাদের বাড়ির মানুষ হিসেবে, তোমরা অবলীলায় বাবা মার ভালোবাসাগুলোকে পায়ে ঠেলতেছ। তোমরা যারা এত ভালোবাসা পেয়ে এসেছো, নিঃসন্দেহে পূর্বজন্মে এমন কোন পুণ্যের কাজ করনি যে সেই মেয়েটির জন্ম হয়েছে একটা পঙ্কিলতার মধ্যে আর তোমারও জন্ম হয়েছে রাজপ্রাসাদে, তারপরেও দুঃখ আমার বিলাসিতার মতো বিলাসিতা করে চলেছ, তারপরেও একটা নপুংসকের জন্য যে মানুষ হয়ে ধান্দাবাজি করেছে কোনো একটা শরীরের সাথে, কিভাবে ভালোবাসার ছল চেতনার আশ্রয় নিয়ে তোমার শরীরটাকে নিজের মতো করে আকুবুকু খেলা যায়, কিভাবে ভালো লাগার সে আনন্দাতিশয্যে মাতোয়ারা হওয়া যায়, কিভাবে নেশায় ঝড় তোলা যায় ফিলিংসের সাগরে, এভাবে জিনিসটাকে চিন্তা করেছে দিয়ে একেবারে উচ্ছিষ্টের মতো ফেলে দিয়েছে, তার জন্য তুমি পুজো করো, তার জন্য তুমি অপেক্ষা করো, তার জন্য তুমি বলো যে না, ও আমাকে ভালো না বাসলেও আমাকে 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 স্বীকৃতি দেখ, তার জন্য আমি জীবনের বাকি সময় পার করে দেব, লানত তোমার চিন্তার উপরে। বড় কষ্ট হয় তোমাদের এই ভাবনার জন্য, চরম খারাপ লাগে তোমাদের স্বেচ্ছায় বেছে নেওয়া এই অসহায়ত্বের জন্য, গা রিরি করে ওঠে তোমাদের এই সব পরিস্থিতির জন্য, স্ট্রেইট মুখ ভর্তি থুতু নিয়ে এই মানুষগুলোর মুখে মারা উচিত, স্ট্রেট সোজা হয়ে দাঁড়ানো উচিত। এ ছেলেটি তখনও তোমার ভাগ্যের মূল্য ছিল না, এ ছেলেটি তখনও তোমার ভালোবাসার উপযুক্ত ছিল না, তোমার পায়ে পায়ে ঘুরেছে তোমার ভালোবাসার জন্য, তুমি যেটা বলেছ। আর আজ নিজেকে যখন নিজের মতো করে উচ্ছিষ্টের মতো ব্যবহার করে নিয়েছে, ছুড়ে ফেলে দেয়, কার এত বড় সাহস তোমার মতো এরকম এরকম একটা স্মার্ট মেয়েকে, তোমার মতো এরকম একটা ভালো পরিবেশের মানুষ মেয়েকে একজন মানুষে বা উচ্ছিষ্টের মতো ফেলে এবং সে যার ঘরে জন্ম নিয়েছে সে আবার তোমাকে ইচ্ছা মতো গালিগালাজ করে, এতই অব্যর্থ, এতই 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 তুচ্ছ তোমার জন্ম দেয়া, সেখানে তুমি না একসাথে নষ্ট করে চলেছে তোমার ভাই বোনদেরকে আর তোমার বাবা মাকে। মন চায় না এরকম ঘুরে দাঁড়ায়, রিভার্স ভাবে দাঁড়ায়, জীবনটাকে অনেক বড় করে বাঁচি, স্বপ্নের চাইতে বড় করে, যাতে লজ্জায় কুকড়ে যায় কোনো এক সময়, ভালোবাসা তো প্রতিস্থাপিত হতে বাধ্য, ভালোবাসার হাত ধরে তুমি এমন কোন মানুষের সাথে কখনো পরিচিত হও, এমন ভাবে তোমার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও যাতে করে ঈর্ষায় কষ্টে দুঃখে নিজের মাথা কুল ঢুকানোর কোনো কুল না পায়, নিজেকে নিঃশেষ করে দেয়, এটা পারো না? তুমি আজ যে মুহূর্তে ভাবতেছো, কারণ তোমার নিউরনের প্রত্যেকটি প্রকোষ্ঠ এখন ব্যস্ত ওই ছেলেটিকে নিয়ে ভাবনায়, যে কারণে এখান থেকে বের হতে পারছো না, কোনো না কোনো ভাবে আমি 25 বছর সিগারেট খাই, গত 1.5 বছর একটা টানো সিগারেটের মাথায় দিইনি। তুমি জানো কিনা জানি না, পৃথিবীতে সবচাইতে নেশার জন্য মানে খতরনাক নেশা যদি বলে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, মদ, ইয়োবা, তার চেয়ে তো মারাত্মক নেশা হচ্ছে সিগারেট। 24-25 বছর সিগারেট খায়, 1.5 বছর ধরে সিগারেট একটা টান পর্যন্ত দিইনি, একদিন প্রতিজ্ঞা করেছে, নো নেভার, আর না, ডান, শেষ। আমার এই কথাটা যারা শুনতেছে প্রতি মুহূর্তে ওরা অন্তত এক্সপিরিয়েন্স করতে পারছে, তাই তো আমরা তোরা চিন্তা করি, আজ ছাড়ি সকালবেলা ছাড়ি দুপুরবেলায় ধরি, যেদিন ছাড়বো মনে করি সেদিন দুটো সিগারেট বেশি খাওয়া হয়, তা চেইন স্মোকারের মতো সিগারেট খাইতাম একটা সময় ছিল, ছেড়ে দিয়েছি, একটা মানুষের চাইতে কোন নেশা বড় কিছু হতে পারে না, ওকে ডান, আজ থেকে না, নেভার, শেষ। ঠিক সেই রকম ভাবে সিগারেট যেমন নিকোটিন, তার প্রকোষ্ঠাকে ইঞ্জ করে রাখে। ঠিক সেরকম ভাবে ভালোবাসাও কিন্তু ইটস লাইক এ ড্রাগ, সে তার নিউরনে যেখানে সুখানুভূতিগুলো তৈরি হয় সেখানে কিন্তু অ্যাক্টিভ করে রাখে। যত ভাবো তত কিন্তু ভালো লাগে, যত ভাবা তত কিন্তু ভালো লাগে, তাই সে ভাবনা থেকে বের হতে চায় না। আর সেই কারণে ওই মানুষের বলয় থেকেও সে বের হতে চায় না। কোনো ভাবে তোমার এই নিউরনগুলোকে অন্য কোনো কাজে অ্যাক্টিভ করে দেখো, কিছুদিন পরে এই প্রকোপটা কমে যাবে, তখন তুমি নিজের মতো করে বাঁচো, অনেক বড় করে বাঁচো। আসবে একটা রিটার্ন পরিস্থিতি, একদিন আসবে, আমি আই জাস্ট গ্যারান্টি ইউ। দুমাস ছমাস অনেক বড় করে অনেক ভালো জায়গায় যাও, দেখবা যে কুকুরের মতো লালচাতে লালচাতে আসতেছে, সেদিন লাঠি মেরে সরিয়ে দিও। জীবনের চাইতে ভালো লাগা আর কখনো কোথাও পাবা না। আর জীবনটাকে এত বড় করে সাজিয়ে তুলো, কে বলেছে ভালোবাসা একবার হয়, হাজারবার প্রতিস্থাপিত হতে পারে? কে বলেছে? জীবনটাকে বড় করে বাঁচো, দেখবা কোন এক সময় চমৎকার ভাবে তোমার উপযুক্ত কেউ এসে তোমার হাতটাকে শক্ত করে ধরবে। ভালোবাসার সত্যিকারের রূপ তো তুমি সেদিন দেখবা যেখানে কোনো ধান্দাবাজি থাকবে না, যেখানে শরীরটা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকবে না, যেখানে সত্যি শুধু ভালোবাসা থাকবে। সেদিন বুঝবা ভালোবাসা কতখানি ক্যারিশম্যাটিক ভালো লাগা দিতে পারে একটা মানুষের মনের মধ্যে।
গুরু, আমার লাইফটাকে আমি নিয়ে চিন্তা করি না যে ভালো ছেলে আসবে ভালোবাসবে ওরকম ভাবে, কারণ আমি এত কিছু ঘটে যাওয়ার পরে বিশ্বাস করি যে আমার লাইফে ওরকম ভালোবাসা আসবে না, কেউ আমাকে ভালোবাসবে না ওরকম ভাবে। আর গুরু, ছেলেদের সম্পর্কে আমার একটু খারাপ ধারণা হয়েছে। আমি শুধু গুরুর শুধু এতটুকু বলতে চাই, যদি শুনেও, জানি মনে হয় শুনবে না, তাহলে আমি তোমার অনেক বেশি ভালোবাসছি, আজও বাসি বাসবো। তুমি তোমার মতো করে ভালো থাকো, অনেকটা বেশি ভালো থাকো। আমি জানি তুমি লাইফে অনেক সুখী হবা।
আর তুমি চাইলে আমি ফিরে যাবো, রাইট?
না গুরু, ওরে নিয়ে সংসার করার মতো কোনো চিন্তা আমার মাথায় নাই, শুধু আমি এতটুকু এখনো চাচ্ছি যে
এখনো চাচ্ছো যে তোমাকে স্বীকৃতি দেখ।
জি গুরু।
তার সিঁদুর তুমি মাথায় নিয়ে ঘুরবে, রাইট?
গুরু, আমি একজন মুসলমান একটা মেয়ে, আমি বিশ্বাস করি আল্লাহকে, মরার পরে জান্নাত জাহান্নাম সবই বিশ্বাস করি।
বিয়াব্রু হওয়ার আগে ভাবনাটা ভাবা উচিত ছিল। একই প্রসঙ্গ তুলে এমন কোন জায়গাতে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, আমার মুখটা খোলায়ও না, এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো না। এটা বাংলাদেশের বাংলা কোন সিনেমা তুমি পাওনি, ইচ্ছা মতো ডায়লগ সাজায়নি, বা বিয়াব্রু হওয়ার আগে সেটা ভাবা উচিত ছিল যে আমি মুসলমান, আমি স্রষ্টার কাছে কমিটেড, যে আর যাই হোক আমার আব্রুর সাথে কোন রকমের কম্প্রোমাইজ চলে না। আর এখন মনকে বোঝানোর স্বার্থে বলতেছো, যেহেতু একবার বেআব্রু হয়েছি, সো নতুন কোন মানুষের সাথে তো আমি আমার জীবন আর জড়াতে পারি না।
না গুরু, বোঝানোর জন্য না, আমি আমার লাইফটাকে এইভাবেই সাজাবো গুরু, কারণ আমি অন্য কাউকে গুরু আর ঠকাইতে পারবো না। এর জন্য হয়তো যদি অনেকে মনে করে আমি সেলফিশ গুরু,
তোমার বন্ধু বান্ধব বাকি মানুষগুলোর কথা বাদ দিলাম, হোয়াট অ্যাবাউট ইউর মম এন্ড ড্যাড যারা জীবনের পাগলের মতো তোমাকে মানুষ করেছে? তোমার পক্ষেই কি তাহলে তাদের শকশাদ আহ্লাদ এগুলোর কোনো কিছু ম্যাটার করে না তোমাকে? এত বড় স্বার্থপর তুমি, থাকো তুমি তোমার স্বার্থপরতা নিয়ে। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, অনুষ্ঠান শেষ করছি, থাকো তোমার স্বার্থপরতা, স্বার্থপরতা নিয়েই তুমি থাকো। একদিন রিগ্রেট হবে, যদি আল্লাহ না করুক, শুধু আল্লাহ চাইব আমি অবশ্যই যে তোমার সংসার হোক, মানুষ হোক, তোমার সন্তান পৃথিবীতে আসুক, এবং সেও যদি এরকম কিছু করে একদম সেইভাবে রিগ্রেট হবে, যেটা একটা মানুষের জন্য কত বড় কষ্টের হতে পারে, একটা বাবা মায়ের জন্য কত বড় কষ্টের হতে পারে। রুমের মধ্যে দরজা লাগায় কান্নাকাটি করো, ওই বাবার আর মায়ের মনটা কি বলে যখন সে কান্নার শব্দ তাদের কানে গিয়ে পৌঁছায়? একটা দিটা দিন না, বছরের পর বছর এই জিনিসটা করতেছো তুমি, মাসের পর মাস এই ফিলটা তাদেরকে দিচ্ছ। ওকে, ভালো থাকো সব নিয়ে, শুভেচ্ছা, স্বাগত তোমাকে সেই জীবনটাতে।
গুরু আমি আমার মা বাবাকে আর কষ্ট দিতে চাই না গুরু, কারণ যা হয়েছে অনেক কষ্ট পাইছে।
ওকে, ইউ শুড টু ফোকাস অন ইওর ক্যারিয়ার, আর কিছু করো না। তুমি বলছি না কাউকে নিয়ে তোমাকে সংসারী হতে হবে, এখন অনেকে সংসার ছাড়া থাকতেছে, থাকো তুমি তোমার মতো করে। বাট অ্যাট লিস্ট তারা যেভাবে দেখতে পছন্দ করে তার সন্তানটাকে, সেভাবে চলবার চেষ্টা করো যদি সম্ভব হয়।
জি গুরু, আমি আমার যতটুকু সম্ভব গুরু আমি ওইভাবে চেষ্টা করব। আমার ইচ্ছে আছে আমি গুরু জব করব, নিজের মতো থাকবো, মা বাবাকে দেখব, ওনারা যেভাবে খুশি হয় সেভাবে করব গুরু। আমার মা আমাকে এখনো পর্যন্ত বুঝায় যে আসলে ওই ছেলে তোরে কখনো ভালোবাসে।
প্লিজ প্লিজ, সে অনুরোধ আমিও করি, প্লিজ প্লিজ ডু ইট। তুমি নিজে যেখানে পরিষ্কার হয়ে গেছো যে সম্পর্কটা কখনো ভালো কিছু দিকে যাবে না, সহায়তুক সে সম্পর্কের কাশন দিয়ে নিয়ে অহেতুক তুমি তোমার সময় নষ্ট করো না। বিদায় নিচ্ছি আমি, আই এম সরি, অনেক সময় এক্সাইটেড হয়ে গেছি কারণ আমি আসলে মিশে যাই ওই ক্যারেক্টারের সাথে। আমার সামনে তুমি আর সাধারণ মানুষ, আমার কাছে মনে হচ্ছে যে তোমার যে দুইটা ভাই বলতেছো আর একটা ভাই যেন আমিও, ওই কষ্ট থেকেই বাড়ায় যায় কথাগুলো। এনিওয়ে বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে, তোমার বান্ধবীর কাছ থেকে, তুমি বেঁচে গেছো, যেরকম কিছু ভালো বান্ধবী তোমার আছে।
গুরু আমার সবসময় পাশে ছিল, আমার অ্যাক্সিডেন্ট ঘটেছে,
আর কত পাশে রাখবা, ওর পাশেও তো যাইতে হবে, রাইট?
আমার ক্যাম্পাসের ফ্রেন্ডরা
পর্যন্ত সবাইকে শুধু এনগেজ রাখবা, নিজের কষ্ট আর দুঃখ সব নিয়ে এমন কিছু করো যাতে ওদের কাছে তুমি বড় করে ফিরে যেতে পারো, ওদেরও তো বহু রকমের লিমিটেশন।
জি গুরু,
সো দুঃখ আমার বিলাসিতা থেকে বার হও, বড় কিছু করো, বিশাল কিছু করো, দিয়ে ওদের জন্য পাশে দাঁড়াও, ওরাও যেন বলতে পারে যে তোর মতো বন্ধুকে আসলে পেয়ে আমরা ধন্য, নাকি শুধুই তোমার পেছন পেছন দৌড়ে বেড়াবে তোমার চোখের পানি মেশার জন্য।
না গুরু,
সো বাদ দাও এইসব, বেরি হয়ে আসো।
আমি এখানে প্রমিস করে যেতেছি গুরু, আমি অনেকটা চেষ্টা করবো যেন ওরে ফোন না দিতে গুরু, ওরে আমি ফোন দিব না গুরু, আমি সবসময় নেগেটিভ চিন্তা করবো সম্পর্কে, যেন ওর নাম্বারটা আমার মোবাইল আর না উঠে গুরু।
বাপজান আমি তো বলতেছি চিন্তারই দরকার নাই, নেগেটিভ পজিটিভ তো প্রশ্নই আসে না, তুমি এঙ্গেজ থাকো, তুমি এঙ্গেজ থাকো, কিছুদিন দেখো তখন দেখবা যে তার প্রশ্নে যে ভাবনার তীব্রতা সেটা কমে এসেছে, তারপর তুমি তোমার মতো করে বাঁচো, এই মানুষগুলোর জন্য বাঁচো। ভালোবাসা কি শুধু একটা দিক দিয়ে আসে? কি করেছো হাতটা, কি করেছো? যদি সত্যি কোনো একদিন আবার তোমার ভালোবাসা প্রতিস্থাপিত হয়, সন্তান হয়, কি উত্তর দিবে, কি করেছিলে মা এখানে? সন্তান যদি হঠাৎ জিজ্ঞাসা করে বসে, মা তোমার হাতে কাটা কেন, কি হয়েছে মা তোমার, লজ্জা করবে না সন্তানের মুখের দিকে তাকিয়ে? যে একটা ফালতু একটা নপুংসক মানুষের জন্য তুমি তোমার লাইফ শেষ করে দিচ্ছিলে, হোয়াটএভার, সেই রিয়েলাইজেশন আসবে তখন সময় আর থাকবে না, মাঝখানে সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইউ শুড টু ফোকাস অন ইয়োর স্টাডি, ইউ শুড টু ফোকাস অন ইয়োর ক্যারিয়ার, ইউ শুড টু ফোকাস অন ইয়োর সেলফ, যাতে করে অনেক বড় হয়ে বাঁচতে পারো। এসব মানুষগুলো যেন লজ্জায় কুকড়ায় যায়, হিংসায় ছোট হয়ে মাটির সাথে মিশে যায় তোমাকে দেখে, এই প্রত্যাশায় থাকলাম। বিদায় নিচ্ছে বন্ধু, যদিও পরিস্থিতি এরকম না, তাও বলতে তো সবসময় মন চায় প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, যেতে যেতে বলতে চাই অবশ্যই ভালো থাকুন, আর যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যাবার আগে আরেকটি কথা বলে যেতে চাচ্ছি, তা হচ্ছে আগামী 10ই জুন থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের ঈদে বাচ্চাদেরকে, পথ শিশুদেরকে নতুন কাপড় দেওয়ার যে উদ্যোগটা আমরা নিয়েছি, আপনাদের সবাইকে সাথে নিয়ে যাচ্ছি, সেই কাজটি খুব ভালোভাবে এগিয়ে যাক। এবং যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করুন 01841।
01844928 এই নম্বরে। আমি আবারও বলছি 01844928 এই নম্বরে। আর বন্ধু আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে, সামনের বৃহস্পতিবার আবার নতুন কোন ভালোবাসার বন্ধুকে নিয়ে আবারও হাজির হয়ে যাবো আর জে মা ভালোবাসার বাংলাদেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এফএম এর সঙ্গে থাকবেন, এবং আপনাকে যে ভালোবাসে আপনি তাকেই ভালোবাসুন। ওয়ান সাইড লাভ কখনোই ভালো নয়, তা শুধু আপনাকেই কষ্ট দিবে। শুভরাত্রি।
চার যে দিন হয়।